This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। হ্যালো 8920 মানেই হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে যারা জীবনের গল্প বলেন তাদেরকে আমরা চিনি, তারা আমাদের স্বজন। এই অর্থে যে তারা হয়তো আমাদের হ্যালো 8920 লিসনার কেউ কেউ অথবা কেউ কেউ নন, তারা আমাদের এখানে এসে তাদের জীবনের গল্পগুলো শেয়ার করেন। আপনি যদি আপনার জীবনের গল্প এখানে শেয়ার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করতে হবে এবং ফোন করে বলতে হবে আপনার জীবনের গল্পের মূল বিষয় আমাদের যে নাম্বারটি অ্যাক্টিভ থাকবে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো বলবেন এবং আপনার কথাগুলো এখানে রেকর্ড করা হয়। প্রিয় শ্রোতা, আমার সঙ্গে আজকে আমার খুব পরিচিত একজন আছেন, কিন্তু আপনাদের কাছে তিনি পরিচিত নাও হতে পারেন। সে অর্থে আমরা হ্যালো 8920 যেই ফর্মালিটিস মেনটেন করি সেভাবেই তাকে উপস্থাপন করব। আর বুঝতেই পাচ্ছেন অতিথি যারা এখানে আসেন তাদেরকে দেখা, তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সম্পর্কে বিস্তারিত জানা, যাবতীয় তথ্যাবলী আমরা আমাদের ফেসবুকে অনুষ্ঠান চলাকালীন সময় আপলোড করতে থাকি। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, যেখানে 11 লাখের উপরে এই মুহূর্তে আমাদের কমিউনিটি মেম্বার রয়েছে। তো প্লিজ ওখানে চলে আসলে আপনারা আমাদের এই যে কি বলা যেতে পারে এখন যে আড্ডাটা হবে সেটাতে খুব বেশি রিলেট করতে পারবেন। আমি আপনাকে চিনি সেটা অন্য বিষয়, কিন্তু আপনাকে আমার অনুষ্ঠানের ফর্মালিটি অনুযায়ী একটু প্লিজ আমি যেগুলো জিজ্ঞেস করবো জাস্ট একটু অ্যান্সার দিতে হবে। প্রথমত আপনার নাম?
আমি সৈয়দ শাখাওয়াত কামাল।
সৈয়দ শাখাওয়াত কামাল, এবং ফ্রেন্ড অনেক কামাল নামে
ডাকি।
এইজ মানে একদম পারফেক্ট না বলতে চাইলো সমস্যা নেই, একটা জাস্ট বলে দিলো
38
রাইট নাও, ফাইন। আপনি ঢাকাতেই থাকছেন?
ঢাকাতেই থাকি জি।
আর জন্ম জেলা?
জন্ম ঢাকাতে।
ঢাকাতে এসএসজি আমাদের হ্যালো 8920 তে যেটা হয় যে আমরা খুব শৈশব থেকে শুরু করি এবং বর্তমান সময় এসে থামি, তো আপনার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না, আমরা শৈশব থেকে শুরু করতে চাই।
আচ্ছা, আমার জন্মটা হয়েছিল আসলে 70-এর শেষের দিকে। একটা মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম হয়েছে। আমার বাবা ছিলেন তৎকালীন বিমান বাহিনীতে কর্মরত। তিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রথমে যোগ দিয়েছিলেন, বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ বিমান বাহিনীতে আত্মীকরণ হয়।
জি,
তখন আমি পৃথিবীতে আসিনি।
জি,
আমি পৃথিবীতে আসছি 70-এর শেষ, যেটা বলছিলাম
রাইট,
71-কে আমি দেখিনি। তো জন্ম হওয়ার পরে আমি যেটা দেখেছি মধ্যবিত্ত একটা পরিবার বলতে যা বোঝায়, সৎ উপার্জন চলা একটা পরিবার সেই সময়, তখনকার যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক
দেশের অবস্থা তো
সেরকম যেরকম তার মধ্যে দেখেছি। এবং মধ্যবিত্ত পরিবারের মধ্যে বড় হলেও ধ্যান ধারণা গুলো মধ্যবিত্ত ভাবে বেড়ে ওঠেনি, কারণ আমার বাবা বেশ আধুনিক ছিলেন। উনি ওনার পরিবারকে যদিও একটু বলতে পারি যে সেকেলে ভাবে উনি ওনার নিয়ন্ত্রণেই সবকিছু থাকতো, কিন্তু ওনার ছেলেদের বিষয়ে বা পরিবারের অন্য অন্য বিষয়গুলোতে উনি শেয়ার করতেন, উনি সবাইকে তাদের নিজস্ব মতামত দেওয়ার সুযোগ বা দিতেন, এবং আমি ওনার কাছ থেকে অনেক ল্যাটিচুড পেয়েছি। তো আমি আমার বাবার কাছে অনেক কৃতজ্ঞ, তার ছেলে হিসাবে অফকোর্স না, আমাকে যেভাবে উনি বড় করেছেন তার জন্য। অনেক শাসন করেছেন, আদরও করেছেন। আমার মনে আছে ছোটবেলায় তার আঙ্গুল ধরে, আমি তখন আমার হাঁটুর নিচে আমার হয়তো উচ্চতা ছিল, তার আঙ্গুল ধরে আমি মসজিদে যেতাম নামাজ পড়তে। উনি আমার মনে আছে, হ্যাঁ হ্যাঁ, এবং উনি খুব ধর্ম ভীরু মানুষ ছিলেন। যেখানে উনি কাজ করেছেন পাকিস্তানে বা বাংলাদেশে যে যে ইউনিটে কাজ করেছেন উনি খুব সুনামের সাথে কাজ করেছেন, এবং ওনার কাছ থেকে অনুকরণীয় একটা জিনিস অবশ্যই আছে, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার সততা বজায় রাখতে পারেন, এবং এই শিক্ষাটা আমাকে অনেক অনেক দূর নিয়ে এসেছে এবং ইনশাল্লাহ নিয়ে যাবে বলে আমি আশা করি। আমার মা, তাকে তো অবশ্যই বাদ দেওয়া যাবে না, তিনি অনেক বছর শিক্ষকতা করেছেন, তো উনি অনেক জীবনের ক্রাইসিস অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে এসেছিলেন। আমার আব্বু পাকিস্তানে একসময় বন্দী ছিলেন, আপনারা জানেন যে 71 সালে যুদ্ধের সময় উনি পাকিস্তানে কর্মরত ছিল। পাকিস্তানে যারা কাজ করতো সমস্ত বাঙালি কর্মকর্তা কর্মচারী যারা ছিল সবাইকে কিন্তু তারা বন্দি শিবিরে রেখেছিল। সেই সময় আমার আম্মু অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে এবং অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছেন। তারপরেও উনি অপেক্ষা করেছেন, আব্বু এসছেন 72-এ। এর মধ্যে এমনও শোনা গিয়েছিল যে উনি নাকি নাই। যাই হোক, টু মেক দিস লং স্টোরি শর্ট, উনি 72-এ আসার পরে আমরা ঢাকাতে ওনারা বসবাস করা শুরু করেন এবং আমার জন্ম হয়েছে ঢাকাতে কাফরুল বলে একটা জায়গা আছে, ওখানে আমার জন্ম, বেড়ে ওঠা। যখন আমার পড়াশোনার সময় হয়, যেহেতু বাবা বিমান বাহিনীতে ছিলেন, আমাকে উনি শাহিন স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। আপনি জানেন যে
বিএফ শাহিন কলেজ,
বিএএফ শাহিন কলেজ, তেজগাঁও। আমি খুব গর্বিত শাহিন। আমার স্কুলে ভর্তি হচ্ছে একটু আর্লি এজে, 1980-তে কেজি ওয়ানে ভর্তি হই। তারপরে 81-তে 1-2, আমার এর সুন্দর একটা মিল আছে, 81-82-83 এভাবে করে আপ টু 1990 এবং ননস্টপ উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স আমি ওই শাহিন স্কুলেই ছিলাম।
বাহ।
তারপর ওখান থেকে বের হয়ে শাহিন কলেজে, সেম স্কুল সেম কলেজ। এবং
না, স্কুল কলেজের তো একটা লম্বা একটা সময়, বিকজ এটা তো শুধু স্কুল কলেজে পড়াশোনা না, তার বাইরে অনেক অনেক কিছু ঘটে যায়। আমি একটু জানতে চাই যে আপনার ফ্যামিলি মেম্বার কারা কারা, বাবা মা তো আছে, পাশাপাশি ভাই বোন কজন ছিল?
আমরা দুই ভাই। তবে একটু সুন্দর করে যদি আমি স্পেসিফিকলি বলি, আমার বড় এক ভাই ছিলেন যিনি 71 সালে জন্ম হয় এবং 71 সালে উনি মারা যান। তখন আপনি জানেন যে যুদ্ধের সময় ওষুধ ছিল না, ডক্টর ছিল না, তো যতটুকু আমি জানি উনি নিউমোনিয়া হয়ে ওনার আসলে, যখন সেই সময় ওষুধ আসলো তখন ওনার আর সময় ছিল না। তো ওই সময় কিন্তু আমার আম্মা অনেক স্ট্রাগল করেছিল। তারপরে আব্বু আসার পরে তো আমরা হই, আমি, তারপরে আমার ছোট ভাই, আমার পিটাপিটি ভাই, আমরা একসাথে বড় হই। তো এই আমার শৈশব আর কি শুরু।
ওকে, শুনি তারপর।
তো জন্মের পর যখন বুঝতে শিখলাম, জানতে শিখলাম, স্কুলে ভর্তি হলাম, আমার মনে আছে আপনি হয়তো শুনে থাকবেন রিচার্ড কমল রড্রিক্স এর নাম, উনি আমাদেরকে গান শেখাতেন। আমরা ওই শাহিন স্কুলের কেজিতে এবং ওয়ানে উনি আসতেন এবং নসীন লাইলা তখন শাহিনে পড়তেন।
আচ্ছা।
তো উনিও গান গাইতেন, গান করতেন। আমার মনে আছে যে আমরা গান শিখতাম ওখানে, যে বাগিচায় বুলবুলি ওয়ান্ডারফুল টাইম আই
হ্যাড।
তো আমাদের টিচাররা খুব ভালো, মানে টিচাররা সব টিচাররা সবসময় ভালো থাকেন। তো তখনকার সময়কার যে টিচাররা ছিলেন ওনারা কিন্তু প্রিন্সিপাল মেনটেন করতেন, মানে একটা টিচার বা শিক্ষক যে একটা মানুষের গড়েন সেটা ওদেরকে কথা মনে করলে আমরা বুঝতে পারি। এখন তো সব কথা বলতে পারবো না, আমাদের ছেলেমেয়েরা হয়তো দেখবে, তখন আমরা সেটা দেখেছি। তো শাহিন স্কুলে পড়ার সময় আমার বেশ অনেক স্মৃতি আছে। একটা স্মৃতি কথা মনে আমি শেয়ার করি, সেটা হচ্ছে প্রথম দিকে তখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, জিয়াউর রহমান রাষ্ট্রপতি, তো ওনার ছেলে পড়তো আমাদের সায়েন্স স্কুলে, তারেক রহমান। তো উনি ক্লাস 8-9 ওঠার সময়, আমাদের সায়েন্স কমার্স আর্টস একটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন, তখনকার সময় ছিল, এখন আছে কিনা জানি না,
এখনো আছে আমি যতদূর জানি সায়েন্স আর্টস কমার্স, হ্যাঁ, ওই মাঝখানে বোধহয় সমন্বিত শিক্ষার একটা করার ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল।
তো তখন যেটা হয়েছিল, তো আমাদের সায়েন্সের নিয়ম ছিল ক্লাস 8-9 ওঠার সময় আপনি যদি ম্যাথসে এবং ফিজিক্সে ঠিক মতো মার্কস, একটা রিকোয়ার্ড মার্কস না পান তাহলে আপনাকে সাইজ দেওয়া
হবে না, রাইট?
তো এই নিয়মটা খুবই স্ট্রিনজেন্ট। হ্যাঁ। তো তো আমাদের ওই জিয়াউর রহমানের ছেলে, উনি ওটা হয়তো কোনো কারণে এটা হয়নি, বাট উনার ইচ্ছে হলো ছেলেকে উনি সায়েন্স পড়াবেন।
আচ্ছা।
তো উনি তখন আমাদের স্কুলে আসলেন। তা আমাদের স্কুলের ম্যাডাম ছিলেন নীলুফার মাহমুদ, উনি ফিমেল প্রিন্সিপাল ছিলেন এবং আমি খুব মনে করতে পারি উনি খুব কড়া প্রিন্সিপাল ছিলেন, এবং ওনাকে দেখলে সবাই শ্রদ্ধা ভক্তিতে মাথা নুয়ে নিত এবং সবাই খুব মানত, এবং উনি কখনো কম্প্রোমাইজ বা আপোষ করতেন না কোনো কিছুর সাথে। তো রাষ্ট্রপতি আসতেন আমাদের স্কুলে, এটা বড় নিউজ, কিন্তু রাষ্ট্রপতি এসছেন স্কুলে, আমাদের সঙ্গে ছবি দেওয়া হয়েছিল সবার কাছে, রাষ্ট্রপতি নামছেন গাড়ি থেকে, আমাদের প্রিন্সিপাল রিসিভ করছেন, ওই ছবিটা সবার, সব স্টুডেন্টকে দেওয়া হয়েছিল, আমার কাছে আছে এটা এখন। তো আমার যে বিষয়টা উনি এসেছিলেন, উনি জিজ্ঞেস করলেন যে ম্যাডাম এরকম আমার ছেলে এরকম করেছে, এখন আপনাদের নিয়ম কি? তো বলে আমাদের নিয়ম হচ্ছে যে এই মার্ক কোয়ালিফাই না করলে ওনাকে আর এক বছর থাকতে হবে। তো পরে উনি ওনার ছেলেকে উইথড্র করে নিয়ে গেছিলেন, অন্য একটা স্কুলে ভর্তি করেছে, আমি পরবর্তীতে জানি না। তো এটা আমার খুব মনে আছে যে সেই সময় রাষ্ট্রপতি আমাদের স্কুলে এসেছিলেন।
ইনফ্যাক্ট যদি ব্যাপারটা এরকমই হয়ে থাকে, যেহেতু আপনি স্কুলের স্টুডেন্ট ছিলেন এবং তার ছেলেকে সেখান থেকে উইথড্র করে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ রিয়েলি রেসপেক্টেবল। এবং মানে উনি তো পাওয়ার খাটাতে পারতেন ইচ্ছে করলে, কিন্তু সেটা তিনি খাটান
না।
এবং আমিও ম্যামকেও রেসপেক্ট করতে চাই যে তিনি রাষ্ট্রপতিকেও এই অ্যান্সারটা দিয়েছেন, আমাদের স্কুলের এটা নিয়ম, সুতরাং আপনাকে এটা মানতে হবে।
দ্যাট ইজ রিয়েলি, উনি কম্প্রোমাইজ অফকোর্স করার নাই। এবং এটা এত বড় একটা নিউজ ছিল যে আমরা দুজনের জন্য আমাদের যথেষ্ট রেসপেক্ট এবং সম্মান আমাদের চলে আসে শুনে যে আসলে ঘটনাটা তো এরকম, যেটা হয়তো এখন হলে হয়তো অন্যরকম হতো, না হতে পারতো। তো এটা একটা খুব স্মরণীয় ঘটনা আমার, তখন আমি খুব ছোট। তো তারপরে আর একটু বড় হলাম, ক্লাস 1, 2, 3, 4। তো আমি ছোটবেলাতে পড়াশোনায় খুব ভালো ছিলাম না, আমি ব্যাক বেঞ্চারও ছিলাম না, বা ফ্রন্ট বেঞ্চারও ছিলাম না, আমি 2 বা 3 নম্বর বেঞ্চে বসতাম। তো মদের বাবা ছিল আমাদের সায়েন্স স্কুলে, আমাদের শাহিন, কিন্তু বারবার শাহিন আসতেছে, কারণ এটা আমার জীবনের একটা বড় একটা পার্ট। আমি যখন শাহিনে পড়তাম কেজি থেকে ক্লাস 6 পর্যন্ত, কোয়েট যেহেতু, আমরা ছেলে মেয়ে মিশে বসতাম, মানে একটা টেবিলে একটা ছেলে একটা মেয়ে।
বাবা,
তো আমরা কেজি থেকে ক্লাস 6 পর্যন্ত বসতাম, ক্লাস 7 উঠার পরে দেখলাম যে আমরা একসাথে নাইয়া। তো এটা আমাদের অবাক করলো যে কি ব্যাপার, মানে ছেলেরা এক ক্লাসে ছিলাম আমরা, ছেলেরা সবাই দুই পাশে, মেয়েরা মাঝখানে রোতে। তাই বললাম কেন, এটা কেন? তখন তো আমাদের আসলে সেই
মানে
গ্রো করে নাই, তো আমাদের মনে হতো যে এটা কেন হচ্ছে। বাট এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে স্ট্রাইক করেছিল যে এরকম কেন, আমরা তো পাশাপাশি বসতাম, এখন আবার ওরা আলাদা হয়ে গেল। তো এটা একটা বিষয় মনে আছে। যেহেতু ভালো ছাত্র ছিলাম না, তার মানে এই না যে আমি চেষ্টা করতাম না, আমি মনে করতাম যে পড়াশোনা প্রথম হতে হবে এটাই গুরুত্বপূর্ণ বিষয় না। খেলাধুলা করতাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল ওগুলো করতাম, কবিতা আবৃত্তি অথবা রচনার প্রতিযোগিতা অথবা সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মেলা, এইসবে আমি খুব মানে অংশগ্রহণ করতাম এবং পুরস্কারও পেতাম। আমি মহানগর পর্যায়ে, আমার মনে আছে, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মহানগর পর্যায়ের একটা আবৃত্তি প্রতিযোগিতা আমি প্রথম হয়েছিলাম।
বাহ বাহ, চমৎকার।
আরেকটা কাজ আমি স্কুল লাইফে শুরু করেছিলাম এবং সেটা আমি খুব ভালোবেসে করতাম, স্কাউটিং। স্কাউট তো আসলে আপনি জানেন যে একটা আন্দোলন বা মুভমেন্ট যেটা পৃথিবীর সব দেশে আছে, শুরু করেছিলেন শ্রদ্ধেয় লর্ড ব্যাটন পাওয়েল, ব্রিটেন, ব্রিটিশ নাগরিক এবং জেনারেল ছিলেন আফ্রিকা করে। তো ওনার মাধ্যমে স্কাউটিং আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশ, তখন পাকিস্তান স্কাউটিং ছিল। তো ওখান থেকে বাংলাদেশ হওয়ার পর বাংলাদেশ স্কাউটস হয়, বাংলাদেশ স্কাউটস এর আপনার সদর দপ্তর আবার কাকরাইলে আছে, জানেন আপনি হয়তো। তো ওখানে আমাদের স্কাউট আসলে একটা ছেলেকে তার জীবন গড়তে সহায়তা করে, কারণ আপনি যদি স্কাউটের যে প্রতিজ্ঞা আছে ওটা যদি আপনি দেখেন, আমি জানি না আপনি স্কাউটিং করেছেন।
আমি করিনি, আমি কখনো, বাট আমি এমন একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি যেখানে স্কাউটিং এর ওইভাবে আসলে মানে ফিল হয়নি আসলে আমার কাছে, কারণ আমি ওই ক্যান বোর্ড আর ক্যান পাবলিক সকালবেলা ঢুকতাম, সূর্যের দিকে তাকিয়ে পিটি প্যারেড করে ক্লাসে যাওয়া, মেয়েরা পাশে বসতো, টিচাররা বলে যে ওদিকে ঘুরে তাকালে কিন্তু সঙ্গে সঙ্গে বের করে দিতে হবে, ভয় তাকাতাম না। তারপরে ক্লাস শেষ হয়ে আবারও পিটি প্যারেড করেছে, আবার বাসায় চলে যাও, এরপরে না কোনো কিছুর এনার্জি থাকতো না। হ্যাঁ, ফাইন, বাট স্কাউটিং আসলে অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেক মানুষকে দেখেছি যারা অনেক সাফল্যমণ্ডিত মানুষ এবং এইসব মানুষদের জীবনে স্কাউটিং অনেক বড় ভূমিকা রেখেছে। আজকের এই জীবনের গল্প আমরা সবসময় একটা কথা বলি যে হ্যালো ইট 920 তে আজকে পর্যন্ত এমন কোন স্টোরি আমরা প্রচার করিনি যেটা আমাদেরকে কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু দেয়নি, যদি আমরা নিতে চাই লেসনের জায়গা থেকে, মোটিভেশনের জায়গা থেকে। তো আজকের এই জায়গাটিতে আমার খুব কাছের বন্ধু মহলের একজনকে আমি আজকে এখানে এনেছি, খুব পরিচিত জন, এবং তার যে জীবনের গল্প আমি বিলিভ করি অনেক মানুষকে মোটিভেশন দেবে তার মতো করে কিছু একটা করার। তো সেই জায়গাটি থেকে আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। জি, আপনি যেখানে ছিলেন তারপর।
তো স্কাউটিং শুরু করি 86 এ, 1986 তে, তখন ক্লাস 6 এ পড়ি। এবং স্কাউটের আপনি জানবেন যে অনেকগুলো স্তর আছে, প্রথমে আপনি ঢুকলে পরে আপনাকে মেম্বারশিপ সদস্য পদ নিতে হয়, একটা ব্যাজ থাকে, তারপরে স্ট্যান্ডার্ড স্টেজ, তারপর প্রোগ্রেস সার্ভিস, এবং ফাইনালি হচ্ছে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে স্কাউটস এর সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউটস এর মধ্যে। তো আমি যে স্কাউটিং করতাম সেটা হচ্ছে শাহিন স্কুলে ছিল এয়ার স্কাউটসিং, মানে এয়ারফোর্স যে স্কুল যেহেতু, সেহেতু ওখানে এয়ার স্কাউট টাকে প্রমোট করতো। এবং এই বিষয়টা তখন আমাদের এয়ার রিজন, মানে এয়ার বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের ঢাকা জেলা এয়ারের আমি ছিলাম একজন সদস্য। তো ওখানে ক্লাস 6 এ শুরু করার পরে মেম্বারশিপ, স্ট্যান্ডার্ড, প্রোগ্রেস, সার্ভিস, এগুলো করে করে আমি যখন ক্লাস 9 এ পড়ি, এর মধ্যে কিন্তু আমাদের অনেক জাম্বরি হচ্ছে, ক্যাম্প হচ্ছে, তারপরে অনেক রকমের প্রোগ্রাম হচ্ছে, হাইকিং হচ্ছে, অনেক কিছু শেখার এর মধ্যে ছিলাম, শিখেছি, অনেক শিখেছি। আমি বলতে পারি যে একটা ছেলেকে বা মেয়েকে তার জীবন গড়ার জন্য প্রাথমিক যে বিষয়গুলো প্রয়োজন হয়, শিখার প্রয়োজন হয়, দায়িত্ব নেবার যে বিষয়গুলো আছে, এগুলো সব কিন্তু স্কাউটিং এর মধ্যে আছে। এবং যদি কেউ কখনো স্কাউটিং করে তাহলে সে অনেক উন্নত একটা মানুষ হয়ে গড়ে উঠবে, এটাই মানে আশা করা যায়। তো আমি গর্বের সাথে বলতে পারি আমি বাংলাদেশ স্কাউট এয়ার অঞ্চলের প্রথম চারজন যে রাষ্ট্রপতি স্কাউট হয়, প্রেসিডেন্ট স্কাউট, তার মধ্যে একজন। এবং তখন রাষ্ট্রপতি ছিল লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, তো ওনার স্বাক্ষরিত সেই সার্টিফিকেট আমার কাছে এখনো আছে। তো এই স্কাউটিংটা চলে আপ টু 1990 সাল পর্যন্ত। ক্লাস টেন এর পরে যখন আবার আমি কলেজে চলে যাই তখন স্কাউটিং হয়, তখন এটাকে আমার অন্য নাম হয়ে যায়, রোভারিং, এয়ার রোভার হয়ে যায়। তখন আবার রোভার মেট হিসেবে ছিলাম দুই বছর। তো আমার স্কুল জীবনের অনেক স্মৃতির মধ্যে একটা আরো কিছু স্মৃতি আছে, এর মধ্যে একটা স্মৃতি বলতে পারি আমি, তিতুমির কলেজে একবার বিজ্ঞান মেলা হলো। তো আমি ওখানে গেলাম, দুইটা ইভেন্ট, একটা হচ্ছে বিজ্ঞান মেলা আর একটা হচ্ছে উপস্থিত বক্তৃতা। তো আমার নামটা ছিল প্রথমে এবং সায়েন্স স্কুলের একজন পার্টিসিপেন্ট হিসেবে। তো ওখানে উপস্থিত বক্তৃতা দেওয়ার পরে আমি যখন নেমে আসলাম, আমার পরপর আরো হয়তো 15 বা 20 জন অংশগ্রহণকারী ছিল। তো যখন নাম ঘোষণা করছে দেখি আমার নামটা প্রথমে ডাকতেছে, আমি কিন্তু বুঝতে পারি না যে আমার নাম ডাকতে পারে, তোমাকে ডাকতেছে। তো ওই উপস্থিত বক্তৃতা আমি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার জীবনে প্রথম আমি উপস্থিত বক্তৃতা দিয়ে প্রথম হয়েছিলাম আমি। বিজ্ঞান মেলা যেটা করেছিলাম সেটাও খুব আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং ছিল, আমি খুব এনজয় করতাম এই বিষয়গুলো। আমার স্কুলে, স্পেশালি স্কুল লাইফে, আমি আমাদের এখানে চতুর্থ ন্যাশনাল জাতীয় জাম্বুরি হয়েছিল, যেখানে আন্তর্জাতিক পর্যায় থেকে অনেকে এসেছিল, মৌচাকে আপনি জানেন স্কাউটদের যে এ হয়, ওখানে আমি পার্টিসিপেট করেছিলাম। এবং এয়ার স্কাউট, তো আমার যেহেতু আব্বু এয়ারফোর্সে ছিল, বিমান বাহিনীতে যেহেতু ছিলেন, তো আমার বিমান বাহিনীর প্রতি অনেক একটা আকর্ষণ ছোটবেলা থেকেই ছিল।
আচ্ছা,
এইভাবে আমার স্কুল জীবনটা পার হয় আর কি। 90 এর পরে আমি পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে আমি অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যে কখন রেজাল্টটা বেরোবে। রেজাল্ট বের হওয়ার আগে আবার আমাদের রোভারিং এর কিছু কাজ শুরু হয়। তো আমি খুবই ইনভলভ ছিলাম এই স্কাউটিং এবং রোভারিং এর মধ্যে স্কুল জীবনে। কলেজের কিছু স্মৃতি কথা বলি, একটা স্মৃতি কথা বলি কলেজের। তো কলেজে আসলে আমাদের ওই কোয়েড, আপনি তো জানেন কোয়েড ছিল, তো আমাদের টিচার তখন নতুন নতুন আমাদের ওই কোচিং এর একটা বিষয় তখন আসতো আর কি আমাদেরকে, তখন কিন্তু আমরা কোচিং এর সাথে পরিচিত ছিলাম না। তো আমাদের সায়েন্স স্কুলের মধ্যেই এরকম কোচিং এর বিষয় ছিল আর কি। তো আমাদের একজন টিচার ছিলেন, ওনার নাম হচ্ছে ওয়াজিউল্লাহ, উনি ছিলেন আমাদের ভাইস প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিন প্রশাসন। তো আমরা তখন স্কুলের পরে, কলেজে ওঠার পরে একটু দুষ্ট, বেশি দুষ্টুমি করতাম, দুষ্ট হয়ে গেছিলাম। তো আমরা ওই গাছে কাজু বাদাম হতো, আমাদের সায়েন্স স্কুলের অনেক বড় বড় মাঠ আছে, তো গাছে কাজু বাদাম হতো। তো আমরা আমাদের কয়েকটা ফ্রেন্ড নিয়ে কাজু বাদাম খেতে যাব, কাজু বাদাম গাছে ওঠা নিষেধ, লেখা আছে গাছে ওঠা নিষেধ। কাজু বাদাম হয়েছে, আমি উপরে উঠছি, আমি আমি উঠছি, লম্বা ছিলাম, উঠে গেছি, নিচে ফ্রেন্ডরা ছিল, হঠাৎ দেখি নিচে কোনো ফ্রেন্ড নাই। তো তখন টিফিন টাইম, ব্রেক টাইমটা শেষ, তো সবাই ক্লাসে যাচ্ছে, তো ভাবলাম আমাকে রেখে চলে যায়। তখন নিচে নেমে দেখি যে সামনে অজিলেশন দাঁড়ায় আছে, এবং উনি তো আবার ইয়ে পড়া, অ্যাপ্রন পড়া বলছেন। তো ওনার হাতের মধ্যে, অ্যাপ্রনের ভিতরে উনি সব সাথে ব্যাথ রাখেন, ব্যাথ, এবং বললো যে হাত হাত দাও, হাত দাও। আমি হাত বাড়িয়ে দিলাম, সপাং সপাং দুটো আমি দৌ। তো দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং টাইম তখন ছিল, কলেজে পড়ি তখন। আপনি চিন্তা করেন, কলেজে একটা স্টুডেন্টকে কিন্তু টিচাররা কিছু বলার আগে চিন্তা করে। তখন আমাদের সায়েন্স স্কুলের এত মানে
ডিসিপ্লিন
ডিসিপ্লিন ছিলাম আমরা, যে না না আই অ্যাকসেপ্টেড, হ্যাঁ এটাই তো হয়, এটাই হওয়ার কথা।
ইনফ্যাক্ট আমরা বাংলা সিনেমাতে যেটা দেখি যে হিরো যখন কলেজে উঠে যায় তখন তাকে পায় কে, মানে মানে কলেজে উঠেছি মানে সে প্রেম করবে, চোখে কালো গ্লাস লাগিয়ে, ছেঁড়া একটা জিন্সের প্যান্ট পরে, একটা বাইক চালিয়ে, মানে অসাম একটা ব্যাপার। কিন্তু আসলে রিয়েল সিনারিটা হচ্ছে এই যে সপাং সপাং বাড়ি খাওয়ার মতো অবস্থা, কাজু বাদাম পাড়তে গিয়ে। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতি নেবো প্রিয় শ্রোতা, মাত্র 3 মিনিটের বিরতি। আমাদের এখানে যিনি আছেন তার যে জীবনের গল্প সেটা অনেক মোটিভেশনাল একটা স্টোরি, সেই জায়গাটিতে আমরা ফিরতে চাই আমাদের কামাল ভাইয়ের জীবনের গল্পে। তবে অবশ্যই যারা তাকে দেখতে চান, তার পরিচিত যারা আছেন এবং যারা কমিউনিকেট করতে চান, নিঃসন্দেহে ফেসবুকে চলে আসতে হবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হেলো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হেলো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, 3 মিনিট পর আমরা আবারও ফিরেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা নিশ্চয়ই এবিসি রেডিও শুনছেন। আর আজকে আমাদের এখানে আছেন সাখাওয়াত কামাল এবং তার যে জীবনের গল্প সেটা আমরা এখানে উপস্থাপন করছি। পেশায় তিনি একজন, আমরা যে স্বপ্নগুলো দেখি আমাদের ছেলেমেয়েদের ছোটবেলাতে, যে ধরনের কথাগুলো বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং পাইলট, এরকম মহান একটা পেশাতে তিনি আজ রয়েছেন। এবং তার পেশাটাই আসলে মূল অ্যাট্রাকশন আজকে লিসনারদের জন্য হবে অফকোর্স সেই জায়গাটি থেকে। এবং একই সাথে আমি তাকে খুব অল্প সময়ের জন্য কাছে থেকে দেখার সময় পেয়েছি, সেখানে আমার কাছে মনে হয়েছে হি ইজ রিয়েলি নাইস ওয়ান। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত সিলেকশন হচ্ছে সে আজকে হ্যালো ইট নাইন টু জিরোতে। তার জীবনের গল্প এখানে আপনাদের অনেককেই হয়তো ইন্সপায়ার করবে। কামাল ভাইয়ের জীবনের গল্পে আমরা আবারও ফিরছি, তবে আপনারা যদি কিছু বলতে চান তাকে দেখে, তাকে নিয়ে, তার স্টোরি শুনে, আপনারা ফেসবুকে চলে আসুন প্লিজ, ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। প্রেসটি আছে আরজে কিবরিয়া নামে। এবং যারা ফোন করতে চান জীবনের গল্প বলার জন্য, তারা মাথায় রাখবেন আমাদের এখন থেকে একটি মাত্র নাম্বার অ্যাক্টিভ থাকবে। আমরা 9115668 এই নাম্বারটি ক্লোজ করে দিচ্ছি আলো 920 থেকে। একটি মাত্র নাম্বার একটি অ্যাক্টিভ থাকবে, সেই নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। জি কামাল ভাই, বেতার বাড়ি খাচ্ছিলেন এই সময়টাতে।
যাই হোক, এখন আমি আসি। তো বেতার বাড়ি খাওয়ার পরে কি হলো, আমাদের তখন আমি কলেজে পড়ি, আপনারা জানেন আমার কলেজে। আরেকটা ছোট্ট স্মৃতি আমি বলে শেষ করি এখানে, আমার এক খুব প্রিয় ম্যাডাম আছেন, ছিলেন, ওনার নাম হচ্ছে আতিয়া সিরাজ। ওনাকে আমি কখনো ভুলি না, ভুলবো না, কারণ ওনাকে আমি খুব পছন্দ করতাম। সেই সময় কেন করতাম আমি এটা ব্যাখ্যা করে বলতে পারবো না, কেন ওনাকে এত পছন্দ করতাম। উনি আমাদের ইংলিশের টিচার ছিলেন, এবং আমি যখন 11 পড়ি, একাদশ শ্রেণীতে উঠি, তখন উনি আমাদের ক্লাস টিচার ছিলেন। তো ক্লাস টিচার আমাদের সবগুলো ক্লাসে, আমি এটা মনে করতে পারি পরিষ্কার ভাবে, সবগুলো যে সায়েন্স বিজ্ঞানের ক্লাস ছিল প্রত্যেকটাতে আমাদের ইলেকশন হয়েছিল ক্লাস মনিটর কে হবে। শুধু আমাদের ক্লাসে হয়েছিল সিলেকশন, এবং ম্যাডাম আমাকে সিলেক্ট করেছে এনাদের ক্লাস মনিটর।
কিন্তু অন্য অন্য স্টুডেন্টদের কাছে আপনি তো শত্রু হয়ে যাবেন।
হ্যাঁ, আমি শত্রু ছিলাম তো, কারণ ওদের নাম লিখতাম বোর্ডের মধ্যে, ওরা খুব ভয় পেত এবং ওরা আমাকে রিকোয়েস্ট করতো। আমি অনেকটা গুড বয় টাইপের ছিলাম আর কি, আই ওয়াজ এ মামাস বয় তখন সে সময়। যাই হোক, ওইটা একটা মজার স্মৃতি। কলেজে কলেজ শেষ হলো 93 শেষের দিকে। তো 1993 শেষের দিকে শেষ হওয়ার পর আমার মা বললেন যে তোমাকে ডাক্তার হতে হবে। তো আমি খুব অপছন্দ করি ডাক্তার, কারণ কি আমি দেখতাম ডাক্তাররা সারাদিন বসে বসে পড়াশোনা করে এবং ওদের জীবনটা খুব কষ্টের, পড়াশোনা করতে হয় শুধু। আমি যদিও রাজি ছিলাম না, তারপরেও আমি কয়েকদিন কোচিং এ যেতাম ফার্ম গেটে কোচিং করার জন্য। তো যাই হোক, এর মধ্যে আমার কতগুলো ইন্টারভিউ হয়েছে বিমান বাহিনী, নৌবাহিনী এইসব জায়গায়। তো আমি দুইটা জায়গাতেই লিখিত পরীক্ষা, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে আমি চান্স পেয়ে যাই। পরীক্ষা আমার সার্কুলার হয়েছিল, আমি বাবা মাকে বলে, যেহেতু আমার তখন রেজাল্ট হয়নি, কিন্তু পরীক্ষার রেজাল্টটা হয়নি, তো পেপারে দেখলাম সার্কুলার। আমি আব্বা আমাকে বললাম যে আপু আমার তো এরকম ইচ্ছা আছে, তো ডাক্তারি তো পড়তেছি, মানে কোচিং করব, করতেছি, তো ওইটা একটু ট্রাই করি। তো বলল হ্যাঁ করো। আসলে আমার ইচ্ছা কিন্তু ডাক্তারি পড়া ছিল।
বিমান বাহিনী নৌবাহিনী কিন্তু কমিশন র্যাঙ্কে,
কমিশন র্যাঙ্কে,
মানে ওই যেটা আইএসএস বিদ্যা,
আইএসএস বিদ্যা স্যার। জি, তখন আমি তো ডাক্তারির ওই কোচিং ও করছি, ওই পিএইচ লেভেল টেভেল পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার মাঝখানে আবার আমি ওই সার্কুলারটা দেখে আমি অ্যাপ্লাই করলাম, করার পরে আমাকে ডাকলো, পরীক্ষা হলো। তো দুটোতে পরীক্ষা দিয়েছি, দুটোতে আমি টিকে গেছি, চান্স পেয়ে গেছি। তো চান্স পাওয়ার পরে আমাকে বলা হলো যে তুমি এখন মেডিকেল হয় একটা, এবং আইএসএসবিতে যেতে হয়। তো আইএসএসবিতে আমাকে নাম ডেকেছে, তো তখন আমার রেজাল্ট কিন্তু হয়নি। তো আমি যোগাযোগ করলাম, বলে যে রেজাল্টের প্রয়োজন, তুমি আগে আসো, যদি তুমি সিলেকশন হও তারপরে যদি তোমার রেজাল্ট ঠিক থাকে তাহলে তুমি চলে যাবা।
আচ্ছা,
তো আমি আগে থেকে আইএসএসবি চলে গেলাম। তো আমার হাতে দুটো কার্ড, একটা হচ্ছে বিমান বাহিনী, একটা হচ্ছে নৌবাহিনীর, এবং যেই দিন আইএসএসবি সেই দিনের জন্যই দুইটা, মানে এটা একটু আনইউজুয়াল যে একজনের হাতের জন্য দুইটা কার্ড। তা আমি যখন গেলাম ওখানে, বললো যে আমার নাম ডাকলো, প্রথমে ডাকলো নৌবাহিনী থেকে, পরে ডাকলো বিমান বাহিনী থেকে, বলে তুমি কোথেকে জয়েন করবো, কোথেকে পার্টিসিপেট করবা। তাই বললাম যে আমি বিমান বাহিনী থেকে পার্টিসিপেট করতে চাই।
ওকে,
তো বললো হ্যাঁ, এটা তো খুব, মানে আসলে বিমান বাহিনীর রেটিংটা হয়তো আইএসএসবি থেকে টু পড়ে, যে অনেক বেশি স্ট্রিনজেন্ট দেন নৌবাহিনী বা সেনাবাহিনী। তো আমি বিমান বাহিনীতে পার্টিসিপেট করলাম, এবং চার দিন পরে একটা সবুজ রঙের একটা কি বলে কার্ড নিয়ে চলে আসলাম, গ্রিন সিগন্যাল।
আইএসএসবি কেমন ছিল, মানে এক্সপিরিয়েন্সটা কেমন?
খুবই ইন্টারেস্টিং। আমি কখনো তো এগুলো করিনি আইএসবিতে। ওখানে অনেকগুলো জিনিস ছিল, এইচজিটি, পিজিটি, পার্সোনাল গ্রাউন্ড টেস্ট, তারপরে এইচজিটি ছিল, পিজিটি ছিল, তারপরে কিছু কমান্ড টাস্ক ছিল, মানে সামরিক বাহিনীতে যা করতে হয় তার একটা, তারা আই এবং আইকিউটা খুব তারা বেশি করে দেখতো। আইকিউ টেস্টে অনেক রকম সিনারিও দিত, যে আপনাকে যে আপনি এই পরিস্থিতি বলে আপনি কি করবেন, তো এরকম অনেক রকম সিনারিও থাকে। তারপরে কমান্ড টাস্ক থাকে, একটা একটা গ্রুপের দায়িত্ব দেওয়া হয় এবং আপনাকে বানানো হয় লিডার, এবং বলা হয় এই অবস্থাগুলো আপনি ক্রস করেন, সেরকম ফিজিক্যাল কিছু জিনিসপত্র ছিল। তো সবকিছু করলাম। আসলে আমি ছোটবেলা থেকে খুব ভালো ছাত্র ছিলাম না, কিন্তু মিডিওকার ছাত্র ছিলাম, কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্লাস কারিকুলাম অ্যাক্টিভিটিস আমার বেশি ছিল, আমার ওই বিষয়গুলো সমস্যা হয়নি। তো দেখা গেল চার দিন পরে আমি হাসি মুখে, আমাদের সেই সময় আমাদের যে ব্যাচ ছিল ওখানে দুজন চান্স পেয়েছিলাম, আমি এবং আমার আরেকজন কোর্সম্যান, বের হয়ে আমি চলে আসি। তো বাসায় আসা আব্বু আমাকে বলছে আমি কাকে বলবো, আমাকে না কাকে বলার প্রয়োজন নাই, আমি যদি এটাতে আমি নিজে হয়ে আসতে পারি তাহলে আমি যাবো, আদারওয়াইজ আমার যাওয়ার প্রয়োজন। তখন আমি জানি না বলা যেত কিনা বা যাওয়ার কোনো নিয়ম আছে কিনা। তো তখন চলে আসি, হয়ে যায়, আমার আই ওয়াজ ওয়েটিং ফর আমার রেজাল্ট, কখন রেজাল্ট হবে। আমি তো মানে এয়ার বিমান বাহিনীতে আমার আইসিবি ক্লিয়ার হয়ে গেছে, এর মধ্যে আবার আমাদের বিমান বাহিনী সদর দপ্তরে কিছু ফর্মালিটিজ আছে সেগুলো হচ্ছিল এবং রেজাল্টটা পাবলিশ হয়। তো আমি রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে হয়তো এক সপ্তাহ কি দশ দিন সময় পেয়েছি, তারপরে কোনো সময়ই পাইনি আমি, আমাকে সরাসরি চলে যেতে হয়েছিল বিএমএতে। ওটা হচ্ছে আমার কর্মজীবনের শুরু বলতে পারেন, মানে আমি
মানে কিছু বুঝে ওঠার আগে কর্মজীবন শুরু।
জি জি, আমি ইউনিভার্সিটিতে, আপনারা যেমন ইউনিভার্সিটি একটা চমৎকার জীবন পার করেন, আপনারা ঘুম থেকে এগারোটার সময় ঘুম থেকে উঠেন, যান ক্লাস ফাঁকি দেন, অনেক কিছু করেন, কিন্তু সেই সময়টা আমার আসলে বোঝা হয়,
এগারোটার সময় ঘুম থেকে উঠে অনেক প্যানাও আছে, দেখা নাস্তা পাওয়া যায় না, পানি খেয়ে থাকতে হয়, তারপরে কিছুদিন পরে ব্লাডের প্ল্যাটিনাম।
আপনি জানেন না বিএমএ তে কি প্যারার মধ্যে গিয়েছি আমরা, আমি তো আমাদের প্রথম ছিল জয়েন্ট সার্ভিস ট্রেনিং, এরকম ইন্টারেস্টিং, আমাদের তিন বাহিনীর সমস্ত যারা এক কোর্সে সব একসাথে আমরা করি, আমি তখন 32 জিডিপির সাথে 33 লং কোর্সের সাথে আমাদের তিন মাসের কোর্স হয়। তো ওখানে গিয়ে তো মানে পানিতে পড়ে গেছিলাম, মানে কখনো তো এই জীবন কখনো দেখি নাই, সকাল বিকাল প্যারেড হচ্ছে, পিটি হচ্ছে, শাস্তি হচ্ছে, মানে রেজিমেন্টেশন যেটাকে বলে আর কি, আপনাকে মোল্ড করে তারা আপনাকে একটা ফর্ম নতুন করে শেপ দেয়,
একদম।
তিন মাস সেটা হলো ওখানে, তারপরে বিএমএতে ভালো রেজাল্ট করেছে, খারাপ না, আমাদের মোট কোর্সমেট ছিল 33 লং কোর্সে 133 জন, তার মধ্যে ভালোই করেছে, রেজাল্ট আমার মনে নেই এখন, প্রথম দিকে থাকবো। তারপর ওখান থেকে আমরা চলে আসি এয়ারফোর্স একাডেমিতে, এটা হচ্ছে যশোরে,
ওকে,
এটা খুবই একটা ইন্টারেস্টিং এয়ারফোর্স একাডেমিতে। তো এয়ারফোর্স একাডেমিতে আমি যখন যাই তখন আমাদের সময় ছিল আড়াই বছর, আর বিএমএতে যেটা ছিল আর্মিদের যে কোর্সমেটটা ছিল ওরা দুই বছরের কমিশন পেত, ওখানে এক্সট্রা কোনো ফ্লাইং করতে হতো। তো আড়াই বছর কোর্স ছিল ওখানে, আবার আমার একটা ওখানে অনেক স্মৃতি আছে, অনেক মজার মজার স্মৃতি আছে আমার জীবনের প্রথম দিকের, আমার কর্মজীবনের প্রথম দিকে। আমি সব সব সবকিছুর থেকে যার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ, উনি হচ্ছে আমার ফ্লাইং ইনস্ট্রাক্টর, আমার বেসিক ফ্লাইং ইনস্ট্রাক্টর হচ্ছে স্কোয়াড্রন লিডার হোসেন শহীদ মিনহাজ, উনি জেহালেগার কলেজে পড়তেন এবং উনি অনেক নাম করা ছিলেন, এবং উনি উনি বলতে পারেন ছিলেন আমার মেন্টর অ্যান্ড আইডল। এখনো আমি ওনার সাথে এখন আমার ইন্টারাকশন হয়, যোগাযোগ হয়, আমি চিনি। উনি এখন আগে উনি কাতার এয়ারওয়েজে চাকরি করতেন, বিমান চালাতেন, এখন বাংলাদেশে আছেন। তো ওনাকে আমি একসময় খুব অনুসরণ করতাম, আমি যখন ফ্লাইং শুরু করি উনি ছিল আমার আমাদের আপনি মনে রাখবেন যে যারা বেসিক ফ্লাইং ইনস্ট্রাক্টর হয় আমাদের বিমান বাহিনীতে আমরা বলি দে আর নেক্সট টু দ্য গড, সেকেন্ড গড, দে আর তারা আপনাকে বিমান চালানো শিখাচ্ছেন হাতে ধরে, এবং এটাই হচ্ছে আপনার ব্রেড এন্ড বাটার ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ। সো সেইভাবে আমরা ওনাকে দেখি, এবং উনি অনেক দূরের মানুষ ছিলেন, কিন্তু ওনার সব ওনার হাঁটা চলা, ওনার কথা বলা, এগুলো আমি খুব অনুকরণ করতাম। তো আমার মনে আছে, এবং আমি খুব রিলিশ করি, রিলিশ তো করি, রিলিশও করি, খুব আনন্দ পাই। উনি আমাকে যেই যেটা ধরিয়ে দিয়েছেন এটা আমি আজকে পর্যন্ত বজায় রেখেছি। বিমান উড্ডয়নের মধ্যে আপনাকে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ডিসিপ্লিন থাকতে হয়,
এটা তো আসলে জয়েন করার প্রথমেই পাওয়া যায় না, এটা তার বেসিক হয়তো আমার
কিছু
কিছু ট্রেনিং করানো, মোটিভেশন দিয়ে তৈরি করা, ফিজিক্যালি ফিট করা, তারপরে
তারপরে
বিমানের ভিতরে নিয়ে গিয়ে। তো নিশ্চয়ই প্রথম দিনের এক্সপিরিয়েন্স ফ্লাই করতে যাওয়া, একটু শুনি সবকিছু মিলিয়ে।
হ্যাঁ, ফ্লাই আমাদের কিন্তু ফ্লাইংটা হয় ফোর্থ টার্মে, আমাদের পাঁচটা টার্ম থাকে, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম শেষ করার পরে বিমান বাহিনী একাডেমিতে আমাদের তখন ফোর্থ টার্মে আমাদের ফ্লাইং শুরু হতো। তো ফোর্থ টার্ম অ্যাকচুয়ালি টেকিং ওভার দ্য একাডেমি, আপনি জানবেন আমাদের একাডেমিতে এয়ারফোর্স একাডেমিতে সবচেয়ে হাইয়েস্ট যে ক্যাডেট থাকে ওকে বলা হয় উইং আন্ডার অফিসার, এবং এভরি সব ক্যাডেটের ড্রিম থাকে টু বিকাম উইং আন্ডার অফিসার। তো আমি যখন ফোর্থ টার্মে, এবং আমি একটা আমার মাঝখানে দুর্ঘটনা, ছোট্ট দুর্ঘটনা, সেটা হচ্ছে আমি পরীক্ষা খারাপ করার জন্য কোনো কারণে আমি আমার ফার্স্ট টার্ম থেকে রিলিগেট হয়ে আমি এক টার্ম পিছিয়ে যাই।
আচ্ছা আচ্ছা,
এইটা আমার জন্য সাপে বড় হয়েছিল, আমার প্রচন্ড জেদ কাজ করেছিল, কেন আমি পিছিয়ে গেলাম কেন। এরপরে আমার যখন আবার সেকেন্ড টার্ম শুরু হলো, তখন থেকে সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফোর্থ টার্ম আমি কন্টিনিউয়াসলি প্রত্যেকটা বিষয়ে ফার্স্ট হয়েছি, এটা আমি জানি না কি জন্যে, বাট এটা হয়েছি। এবং যখন ফোর্থ টাইমে উঠলাম তখন আমি একাডেমিতে যে টেক ওভার করে পরবর্তী টার্মে তাকে প্রমোশন দিয়ে সার্জেন্ট করা হয়, ফ্লাইট ক্যাডেট সার্জেন্ট। তো আমি ছিলাম ফায়ার ক্যাডেট সার্জেন্ট অফ দি আমার ফোর্থ টার্মে, যখন নাকি ফাইনাল টার্মে উঠি। ফাইনাল টার্ম তো আমাদের একটা ফিফথ টার্ম, ফিফথ টার্ম এখন এটা কমে গেছে, এখন হয়তো চার দুই বছর করে দিয়েছে। তো ফাইনাল টার্মে উঠে আমি হয়েছিলাম উইং আন্ডার অফিসার। তো এয়ারফোর্সে দুজন পাওয়ারফুল মানুষ আছে এয়ারফোর্সে, একজন হচ্ছে উইং আন্ডার অফিসার যে একাডেমির মানে নিয়ন্ত্রণ করে, আরেকজন চিফ অফ এয়ার স্টাফ যিনি এয়ারফোর্স নিয়ন্ত্রণ করে। এই কথাটা আমাকে বলেছিল আমার তখনকার বিমান বাহিনীর প্রধান, ওনার নাম হচ্ছে এয়ার মার্শাল জামাল উদ্দিন স্যার।
জি,
তো আমার একাডেমিতে আমার অনেক স্মৃতি আছে। তো যেটা আমি আপনাকে বললাম যে প্রথম যখন ফ্লাইং এ গেলাম তখন আমার ইনস্ট্রাক্টর মিনহাজ স্যার উনি আমাকে প্রথম ফ্লাইং এ নিয়ে গেছেন এবং আমি পুরো ফোর টার্মটা ওনার হাতেই ফ্লাই করেছি। শেষের দিকে আমি হয়তো একটা দুটো মিশন প্রোগ্রেস চেকে গিয়েছিলাম আমার ডেপুটি কমান্ডার স্যারের সাথে, আই রিমেম্বার। একদিন আমাকে সকালবেলা, তখন আমি ফ্লাইং শুরু করে দিয়েছি অলরেডি, অনেক কিছু শিখেছি ফ্লাইং এর মধ্যে বেসিক জিনিসপত্র। তো একদিন আমাকে বললেন যে আগামীকালে কিন্তু আমি ফ্লাই করবো না, তোমার অন্য একজন ইনস্ট্রাক্টর ফ্লাই করবে, আমাকে নাম বলেনি। পরের দিন আমি সকালবেলা ফ্লাইং ট্রেনিং উইং বলি আমরা FTW, ওখানে গিয়ে দেখলাম যে ওখানে আছেন হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন জাহেদ কুদ্দুস। তো উনি অনেক সিনিয়র এবং উনি তখন ছিলেন ডেপুটি কমান্ডার এবং আমাদের কাছে উনি ছিলেন ড্রিম, যে ওনার কাছে যাওয়া যায় না, মানে একটা ভয়ের বিষয়, রেসপেক্ট এবং মানে এটা একটা অন্যরকম বিষয়। তো ডেপুটি কমান্ডার মানে হচ্ছে বিমান বাহিনী ঘাঁটি মতিউরের দ্বিতীয় সেকেন্ড ম্যান, ফার্স্ট হচ্ছে কমান্ডার বা এওসি এয়ার অফিসার কমান্ডিং। তো জাহেদ কুদ্দুস স্যার ওনার উনি আবার পাইপ খেতেন। তো ব্রিফিং এর জন্য সকালবেলা গিয়েছি, তো কামাল ইউ সিট ইন দি ব্রিফিং রুম, আমি কামিং, তো কেউ নাই, আমি বসে আছি, উনি একটা পাইপ ধরলেন। তো ওনার পাইপ ধরানোর যে ভঙ্গিটা আমার এত ভালো লাগলো, উনি ব্রিফিং দিলেন, তারপরে ব্রিফিং দেওয়ার পরে ফ্লাইং গেলেন এবং বললেন যে আমি তোমার সবকিছু দেখবো, তুমি কি শিখেছো আমি কোনো কথা বলবো না এবং তোমাকে নেমেছে ব্রিফ করবো। এটা একটা অনেক তোমার প্রোগ্রেস চেকের মতো যে আমরা ফ্লাইং কেমন শিখছি।
ওকে,
তো আমার কোর্স থেকে আমাকে সিলেক্ট করা হয়েছিল ফর প্রোগ্রেস চেক এবং তাকে এবং সেটা নিয়েছিল ডেপুটি কমান্ডার জাহেদ কুদ্দুস। ফ্লাইং শেষ করার পরে উনি খুব প্লিজ ছিলেন, উনি আমাকে বললেন যে তোমার সবকিছু ভালো সুন্দর হয়েছে এবং আমার ইনস্ট্রাক্টর, এবং প্রথমবার আমি দেখলাম যে আমার ইনস্ট্রাক্টর নাই এবং উনি আমার এয়ারক্রাফটের প্রি ফ্লাইট করে দিয়েছেন, মানে আমার বিমান চালানোর আগে প্রি ফ্লাইট করতে হয়, প্রি ফ্লাইট ইন্সপেকশন, তো ওটা উনি করে দিয়েছেন। উনি আবার এসে বললেন যে স্যার, ডেপুটি কমান্ডার বললেন স্যার আমি এটা সব ঠিকঠাক করে রেখেছি, আপনি গিয়ে ফ্লাই করলেই হবে। তো আমার ওই স্মৃতিটা মনে আছে একাডেমিতে যখন ছিলাম ফোর্থ টার্মে। ফাইনাল টার্মে যখন আমরা উঠলাম লাস্ট টার্মে, আমি উইং আন্ডার অফিসার হলাম, আমি একাডেমিটা টেক ওভার করলাম আগের কোর্স থেকে, ছয় মাস চালালাম। তো ফ্লাইং এ ভালো করেছি, সামরিক বিষয়ে ভালো করেছি, জেনারেল সার্ভিস ট্রেনিং এ। তো একাডেমি চালাতে গিয়ে আবার আমার একাডেমিক্স টি আমি একটু পিছিয়ে গেলাম।
ওকে, তার মানে আপনি তখন পুরোপুরি বৈমানিক, যেটা বলা যেতে পারে। বৈমানিক বলতে তো আমরা সাধারণত দুই ধরনের বৈমানিক বুঝি, একটা হচ্ছে যে প্যাসেঞ্জার ক্যারি করার এক ধরনের
ফিক্সড উইং এয়ারক্রাফট, একটা হেলিকপ্টার,
হেলিকপ্টার, আর আরেকটা যেটা হচ্ছে যেটা জেট ফাইটার বলি বা বিমানে যে সামরিক জায়গা থেকে। আপনাদের এটা কোনটা তাহলে?
বিমান বাহিনী সবসময় সামরিক, মানে তারা সবসময় সামরিক বিষয়ে, দেশের প্রতিরক্ষা বিষয়ে তারা কাজ করে। তো আমাদের তো সামরিক অবশ্যই, এবং এর মধ্যে অনেক ভাগ আছে। প্রথমে আমরা যেটা শিখি সেটা হচ্ছে প্রথমে আপনার বেসিক ট্রেনিং, বেসিক ফ্লাইং ট্রেনিং, এটা শিখি আমরা PT-6 বিমানের মাধ্যমে। এই বিমানটা চীনে তৈরি, চীন দেশে তৈরি, এবং এই বিমানটা আমাদের দেশে অনেক বছর যাবৎ আছে, প্রথম থেকে এখন পর্যন্ত আমরা এটা দিয়ে শিখে আসছি। এই PT-6 শেষ করার পরে আমাদের সময় ছিল আমেরিকাতে তৈরি T-37B, ওইটা আমরা শিখতাম জেট কনভার্সন, ওইটা আমি করেছি অফিসার মানে গ্র্যাজুয়েশন হওয়ার পরে। তারপরে আমাদের স্ট্রিম ভাগ হয়ে যায় আমরা কি ট্রান্সপোর্টে যাবো নাকি হেলিকপ্টারে যাবো না ফাইটারে যাবো।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটাতে ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং এতক্ষণ নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কেন এই মানুষটি আজকে Hello 8920-তে। আমরা বলতে পারি Hello 8920-তে এই প্রথম একজন পাইলটকে আমরা পেয়েছি যার জীবনের গল্প আমরা এখানে উপস্থাপন করছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অনেক ছেলে মেয়ের স্বপ্ন হচ্ছে পাইলট হওয়া, তো একজন পাইলটের জীবনের গল্প এখানে উপস্থাপিত হচ্ছে। আমার মনে হয় যারা পাইলট হতে চাও, বিশেষ করে তারা তো অফকোর্স আমার চাইতে অনেক বেশি ইয়াং, তাদেরকে আমি বলবো যে আজকের এই Hello 8920 মুখস্থ করে ফেলো তোমরা। ওকে, ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। যারা আমাদের এই পাইলটকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/Hello 8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। পেস্টে আছে আর জি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি Hello 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
presents Hello 8920 Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় রাত 12:06, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আরজে কিবলি আপনার সঙ্গে রয়েছি অফকোর্স, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে পাইলট কামাল, যাকে আমরা পেয়েছি আমাদের জীবনের গল্পে, সে জীবনের গল্প বলছে। আমরা তো সাধারণত দেখি যে আর্মি থেকে মেজর, মানে যারা রিটায়ার হন তাদের অবসরপ্রাপ্ত মেজর একটা বিশেষ উপাধি মনে করা হয়, পিএসসি যারা করেন ডক্টর। পাইলটদের ক্ষেত্রে কি, মানে সারা জীবন পাইলট থাকেন তারা, পাইলট কামাল বা পাইলট?
আসলে বিমান চালানো বা ফ্লাইং প্রফেশন এরকম যে আপনি যদি ডিজেবল না হয়ে যান এবং আপনার যদি লাইসেন্স ভ্যালিড থাকে, মানে যে লাইসেন্সটা আপনি, কারণ আপনি যখন এয়ারফোর্সে আর্মিতে বা নেভিতে বিমান চাল বা হেলিকপ্টার চালান তখন আপনাকে কোনো লাইসেন্স দেওয়া হয় না, বাট আপনাকে ক্লিয়ারেন্স দেওয়া হয় যে আপনি পারেন চালাতে পারেন, আপনি পাইলট।
জি,
আপনি যখন কমার্শিয়াল সেক্টরে আসবেন তখন সেটা হয়ে যায় আপনার কমার্শিয়াল পাইলট, এবং আপনাকে তখন কমার্শিয়াল পাইলট লাইসেন্স নিতে হয় তার জন্য।
ওকে,
আমি আসবো আস্তে আস্তে সেটা সেখানে।
আমার প্রশ্নটা ছিল যে পাইলট বলতে পারে কিনা তাদের।
হ্যাঁ হ্যাঁ, আপনি পাইলট বলতে পারবেন, সারা জীবন বলতে পারবেন,
সারা জীবন। যারা জীবনের গল্প বলতে আমাদের এখানে আসতে চান, প্লিজ কল আস। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389289। আর একবার বলছি, 0961389289। হ্যাঁ কামাল ভাই, আমরা যেখানটাতে ছিলাম আপনি ডিভিশন গুলো বোঝাচ্ছেন যে এটা পাওয়ার পরে আলটিমেটলি একটা আমরা কি কি বলা যেতে ট্রান্সপোর্টে যাব নাকি
ফাইটারে যাব?
হ্যাঁ,
ফাইটার
হেলিকপ্টার
হেলিকপ্টার যাব। তো আমি T-37 বিমান ফ্লাই করছিলাম। ওটা করার পরে আমার ওখানে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে। তো আমি একজনের নাম বলবো না, নাম উজ্জ্বল রেখে বলবো, আমার একজন প্রশিক্ষক ছিলেন ইনস্ট্রাক্টর। ওনার সাথে আমার একটা, মানে আমার বেসিক্যালি আমার কিছু, আমি সহজভাবে বললে বলতে পারবো যে আমার বেসিক্যালি কিছু প্রবলেম আছে। এক নম্বর প্রবলেম হচ্ছে আমি যাকে যেটা যতটুকু দেওয়ার তাকে ততটুকু দিব।
ওকে,
আমি তাকে তার বেশি দিব না, তার কমও দিব না।
ওকে,
এখন কেউ যদি মনে করে যে আমি তাকে তার সম্মানের থেকে একটু বেশি দিব, মানে যেটাকে আমরা সোজা বাংলায় বলি তেল দেওয়া,
তেল দেওয়া,
এইটা আমি দিতে পারি না।
আচ্ছা,
এবং এটা আমি
মাই বিল্ট আপনার এটা নাই,
না এটা আমার মধ্যে নাই, এবং আমি খুবই মানে রিজিড বা স্টাবর্ন বলতে পারেন, একগুয়ে যে বাংলা যে শব্দ তৈরি শব্দটা আছে, তা আমি যেটা মনে করি যদি সেটা সঠিক হয় আমাকে এটা থেকে আপনি সরাতে পারবেন না ওই পজিশন।
কিন্তু যদি লজিক, আপনি লজিকের লজিক
না, আমার লজিক, আমি লজিকের বাইরে কিছু করবো না।
ওকে,
সেটাতে ঠিক আছে, কিন্তু যদি কেউ মনে করে যে এই বিষয়টা সে তো আরেকটু অন্যভাবে করতে পারতো, যে যতটুকু ডিজার্ভ করবে তাদের, সেটাই কিন্তু আমি দিব।
ওকে,
তো দেখা গেল আমার ওই সেই ইনস্ট্রাক্টরের সাথে তার প্রতি সম্মান রেখেই বলছি আমার একটা পার্সোনালিটি কনফ্লিক্ট চলে আসে, এবং উনি আমার অনেক সিনিয়র, এবং এত সিনিয়র হওয়ার পরে উনি ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু ম্যাচিউরিটির প্রয়োজন হয়। আমার কেন জানি মনে হতো হি ইজ নট এ ম্যাচিউর ইনস্ট্রাক্টর, যাই হোক, যার জন্য তার সাথে আমার একটা পার্সোনালিটি কনফ্লিক্ট হয়। আমার সবগুলো ফেজ ভালো করার পরেও আমি ফাইটারের জন্য আমাকে রিকমেন্ড করা হয় নাই, মানে আমাদের রিকমেন্ডেশন হয়। তো T-37 বিমানের আমার যতগুলো ফেজ ছিল, মনে করেন যে ক্লোজ ফরমেশন, ব্যাটেল, আমি আপনি কথাগুলো বলছি যে বিমান বাহিনী টার্মে বলছি, ক্লোজ ফরমেশন, ব্যাটেল ফরমেশন, অ্যাডভান্স অ্যারোবেটিক্স, তারপরে আপনার GCI, GCI মানে হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন। রাডারের মধ্যে আপনি দেখবেন যে বাইরের যুদ্ধের যে বিভিন্ন ছবি থাকে না, বিমান যুদ্ধের ছবি, ফাইটিং ফাইটার, আপনি একটা ছবি দেখবেন টপ গান, ওখানে কিন্তু GCI হয়, মানে গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন গুলো হয়। তো ওই ইন্টারসেপশন আমি খুব ভালো করে সবগুলো ফেজে ভালো করেছি আমি, কিন্তু আমাকে উনি কোনোভাবেই ফাইটার ফ্লাই করতে দিবেন না। উনি বলেছেন কামাল তুমি কি ফ্লাই করবে, আমি স্যার ফাইটার ফ্লাই করবো, মানে আমার কিন্তু ড্রিমই ছিল আমি ফাইটার ফ্লাই করবো। উনি বলেন না না, তোমাকে ফাইটার ফ্লাই করে দিব না, ইউ উইল নট ফ্লাই ফাইটার, ইউ ক্যানট ফ্লাই ফাইটার। উনি এমন কিছু করেন নাই, এমন কিছু রাখেন নাই বাকি যাতে আমি ফাইটার ফ্লাই করতে না পারি। যাই হোক, আমি এই পরবর্তী শেষের দিকে, আমি এই প্রশিক্ষণের শেষের দিকে আমি কোনো প্রিপারেশন নিতাম না, আমি যাইতাম ওনার সঙ্গে ফ্লাই করতাম, মানে ইট ইজ লাইক পার্ট টাইম, মানে সময় পার করার জন্য করতাম আর কি। সেই স্টাবর্ননেসটা আমার মধ্যে ছিল, যার জন্য ওইখানে আমি আমার, যদিও আমি শেষ করিনি আমার একাডেমি প্রশিক্ষণের পরে, কিন্তু আমার গ্রাজুয়েশন হয়েছিল একটু ফ্ল্যাশব্যাকে যাই, 1996 সালের 23শে ডিসেম্বর, এবং আপনি আমার ফেসবুক পেজে গেলে আপনি দেখতে পাবেন, ওখানে আমাদের ছবি আছে, আমি আজকে আপ করেছিলাম। তো 1996 সালের 23শে ডিসেম্বর আমাদের গ্রাজুয়েশন হয় আমাদের কোর্সের, এবং আমি সার্বিক বিষয় কৃতিত্বের জন্য, আমার নিজের ঢোল পিটাচ্ছি না, আমি সার্বিক বিশ্ব কৃতিত্বের জন্য আমি সোর্ড অফ অনার পাই আমার কোর্সে, এবং আমি সামরিক বিশ্ব কৃতিত্বের জন্য কমান্ডার্স ট্রফি পাই এবং ফ্লাইং আমি প্রথম ছিলাম এবং আমাকে আমাদের ফ্লাইং ব্যাজ আমরা পাই। তো তারপরে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, একটু মজার একটা কাহিনী বলি। তো উনি প্রথম আমার জন্য তো একটাই হয়, কারণ একটা গ্রাজুয়েশন প্যারেড একজনের জন্য একবারই হয়, সেটাই তার প্রথম সেটাই তার শেষ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ক্ষমতা এসেছেন 1996 সালে, ওটা ওনার জন্য প্রথম একটা সামরিক অভিজ্ঞতা।
আচ্ছা আচ্ছা,
এবং ওই প্যারেডটা ছিল ওনার প্রথম গ্রাজুয়েশন প্যারেড। আমি নিশ্চিত যে ওনাকে ব্রিফ করা হয়েছিল, তো আমি ছিলাম প্যারেড কমান্ডার, উইং আন্ডার অফিসার, আমি ছিলাম একাডেমির কমান্ডার, সো উইং আন্ডার অফিসার হিসাবে আমি প্যারেড কমান্ড করছিলাম। তো আমি গিয়ে বললাম যে প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী। তো উনি নেমে আসলেন ডায়াস থেকে, লেজ থেকে নেমে উনি ওনাকে নিয়ে যাবে, ইন্সপেকশন দিতে যাবো। তো আমি ওনাকে নিয়ে যাচ্ছি, উনি দাঁড়ায় আছেন, যাচ্ছেন না। তো আমি বুঝলাম যে আমি তো সোর নিয়ে দাঁড়িয়ে আছি, তো উনি কখন হাঁটবেন, তো উনি তো হাঁটছেন না, ওনাকে কেউ হাঁটতে বলতেছে না, আপনি হাঁটেন ম্যাডাম, হাঁটলে পরে ও আপনার সাথে জয়েন করবে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা ছিল প্রথম একটা অভিজ্ঞতা। তো উনি যখন হাঁটছেন না, এখন আমাদের আবার মজা আছে, আমাদের গ্রাজুয়েশন প্যারেডের শেষে আবার ফ্লাই পাস্ট হয়। তো প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী, এই কথাটা বলার পর থেকে ইচ সেকেন্ড কাউন্টস, এবং ওই ফ্লাই পাস্ট গুলো এমন ভাবে কোঅর্ডিনেট করা যে প্রতি এই একটা সেকেন্ড পরপর এরা এসে উপরে পাস দিয়ে যাবে। এখন উনি তো আর হাঁটছেন না, উনি যদি না হাঁটেন তাহলে আমি হাঁটতে পারছি না, ওইদিকে ওরা দিলে হয়ে যাবে, মানে একটা বিশাল বড় ভজগর হয়ে যাবে। আমি তখন কি করলাম, আমি তখন উল্টা ঘুরলাম, ঘুরে ওনার পাশে গিয়ে আমি হাঁটার ভঙ্গি করলাম যে হাঁটছি। আমি যখন হাঁটছি আমার তো শোর নিয়ে, তো উনি আমার বাম দিকে, উনি আমার বাম দিকে, আমি হাঁটছি, উনি হাঁটা শুরু করলেন, উনি আমার ডান দিকে ছিলেন। তো আমি তখন করলাম কি, আস্তে আস্তে হাঁটতে উনি হাঁটা শুরু করলো, তখন বুঝতে পারছি আপনার তাকে হাঁটতে হবে। তো এখন উনাকে আমার লাইনে আনতে হবে, উনি তো আবার বামে যেতে হবে, বামে শিফট করতে হবে। আমি হাঁটা শুরু করলাম, বামে শিফট করতে পারছে না, উনি জানেন না, ওনাকে আমি লিটারেলি হাঁটতে হাঁটতে ঠেলতে ঠেলতে ওনাকে আমি বাম দিকে নিয়ে যাচ্ছি। মানে এটা ওয়াজ মানে ওই তখন আমার পিছনে ছিল আমাদের বিমান বাহিনীর প্রধান, বর্তমানে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামালউদ্দিন স্যার, আমাদের কমান্ডার ছিলেন লুৎফর রহমান স্যার, উনি আমার সিভিলিয়েশন চেয়ারম্যান ছিলেন। তো দুজনই পিছনে ছিলেন আর আমি ছিলাম সামনে, আমি প্যারেড কমান্ডার। আমি লিটারেলি ওনাকে খেলতে খেলতে বাম দিকে ওনাকে আমি ওনার ট্র্যাকে নিয়ে আসছি। তারপর ওনাকে নিয়ে আবার যখন গেলাম ওই প্যারেড পরিদর্শনের জন্য, ওই পার্টটা খুব সুন্দর ছিল, তো উনি উনি পুরো পরিদর্শন করলেন, আমি পাশে হাঁটলাম, একটা স্লো মার্চ হয় আমাদের, তখন ওটা শেষ করে উনি ডায়াসে আসতেন। আসার পরে আমরা প্যারেড পরিচালনার অনুমতি নিলাম, তারপরে এই প্যারেডের সমস্ত যে ফর্মালিটি ছিল শেষ হলো ওই প্যারেডের মধ্যে। তো আগের দিনই আমি জানতে পেরেছি যে আমি হয়তো আমি সোর্ড অনারটা পাবো। এটা তখন ওরা কখনোই হয় কি, কাউকে এটা ডিক্লেয়ার করে না, ওরা বলে যে তিন চারজনকে প্র্যাকটিস করায়, যে কোনো একজন পায়।
আচ্ছা আচ্ছা,
আমি উইং আন্ডার অফিসার ছিলাম, একটা ধারণা করছিলাম হয়তো আমি পেতে পারি নাও পেতে পারি,
অনেক আমার প্রধানমন্ত্রী দেন বেসিক্যালি, আমরা টেলিভিশনে দেখে থাকি।
তো আমার নাম ঘোষণা করলো, আমি সোর্ড অনার নিলাম, তারপরে কমনওয়েলথ ট্রফি নিলাম, ফ্লাইং ব্যাজ নিলাম, তারপরে ওখান থেকে আমাদের
একজনই পায় না সোটা ফোনারটা,
সোটা ফোনার একজনই পায়, একটা কোর্স একজন।
মাই গুডনেস,
মানে আপনি বলতে পারেন বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী যতগুলো পাসিং আউট প্যারেড হয়, মনে করেন যদি 75 সাল থেকে আমাদের শুরু হয়ে থাকে এই পর্যন্ত যেই কয়েক বছর, মনে করেন 75 থেকে বা 72 থেকে যদি 40 বছর হয়ে থাকে তাহলে 80 জন আছে, প্রতি বছর দুটো করে সোর্ড পাই।
বাহ,
তো আমি ওই 80 জনের একজন। এবং সোর্ডের খুব মজা আছে যে সোর্ড ওয়ানার কখনো সার্ভাইভ করে না, এটা একটা ইতিহাস আছে, আমি পরে আসবো আমার জীবনের গল্পের মধ্যে সেটা আসবে।
ওকে, মানে সোর্ডা ফোনার মানে সোর্ডটা দিয়ে দেওয়া হয়
না, এই সোর্ডটা আসলে অ্যাকচুয়ালি একটাই সোর্ড, এই সোর্ডটা স্পেশালি বানানো আসা হয়েছে ইংল্যান্ড থেকে।
ওকে, একটাই সোর্ড, এটা
একটাই সোর্ড।
ওয়াও,
সোর্ডটা আপনাকে তখন দেওয়া হয়, আপনি নিয়ে প্যারেড করে চলে যান, পরে ওটা আপনার কাছে রেখে দিয়ে আপনার রেপ্লিকা দেওয়া হয়।
আচ্ছা,
আমাদের রেপ্লিকাটা আছে,
সোর্ডটা, সোর্ডটা রেপ্লিকা,
হ্যাঁ সোর্ডটা,
হাটা আছে, কাটাটা যায় মানুষ, হাটাটা যায়,
মজার বিষয়। যাই হোক, তো ওইটা করার পরে আমাদের সোর্ড ওই গ্রাজুয়েশন প্যারেড শেষ হওয়ার পরে আমরা যখন, আমাদের একটা হয় কেক, গ্রাজুয়েশন কেক থাকে একটা, তো প্রধান অতিথি যে সে এবং যে সোর্ড মানে অ্যাচিভ করলো, এই দুজন মিলে কেকটা কাটে, গ্রাজুয়েশন প্যারেড শেষ হয়ে গেল। প্যারেড শেষ হওয়ার পরে আমাদের প্যারেন্টসরা আসে, সবার সাথে আমাদের ইনস্ট্রাক্টররা ছবি টবি তোলে, ছবি তোলে এবং সবাই, খুব স্মরণীয় একটা দিন। তো ওই দিন আবার আমাদের গ্রাজুয়েশন কেক কাটা হয়, তো কেক কাটেন প্রধান অতিথি, তো কেক কাটে হচ্ছে প্রধান অতিথি এবং যে সোর্ড পেয়েছে সে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ঘরোয়া, কিরকম আমি বুঝলাম, আমাকে আমি আমাকে ডাকা হলো, আমরা গেলাম দুজনে মিলে, আমি এবং প্রধানমন্ত্রী কেক কাটলাম। কেক কাটার পরে আবার ওনাকে বলছে আমাদের তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জামালউদ্দিন স্যার যে স্যার উনি তো সোর্ড পেয়েছেন, আপনি সোর্ড দিয়েছেন। তো প্রধানমন্ত্রী কিন্তু সবাই স্যার অ্যাড্রেস করে, আপনি নিশ্চয়ই জানেন স্যার অ্যাড্রেস করে। তো তখন আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাই নাকি, তাহলে ওনাকে ওকে কেক খাইয়ে দিই। এই তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল যে কোথায় প্লেট আছে এবং কোথায় চামচ আছে। তো ধরো দেরি করে সব প্লেটে নিয়ে আসতো, আমার ছবি কি ছবি আছে সুন্দর, তো উনি আমাকে কেক খাইয়ে দিলেন। তখন আমার মনে হলো যে উনি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে ডাউন টু আর্থ একটা মানুষ এবং আমাদের মায়ের মতো, উনি মায়ের মতো আমাদেরকে দেখেন। যেমন ধরেন উনি যখন আমাদেরকে সোর দিচ্ছিলেন বা আমাকে কমনওয়েলথ ট্রফি দিচ্ছিলেন বা যখন আমাদের ফ্লাইং ব্যাচ পড়াচ্ছিলেন প্রতিবার উনি বিসমিল্লাহ বলছিলেন, এবং মানে এটা একটা অনুকরণের জিনিস দেখলাম আমি।
বিসমিল্লাহ বলে আপনাদের
যাই হোক, এই পার্টটা খুব ইন্টারেস্টিং ছিল। তো গ্রাজুয়েশন শেষ হয়ে গেল 23 ডিসেম্বর, তারপরে আমি যে পার্টটাতে আবার ফেরত আসি বর্তমানে, মানে 37 এর বিষয়টাতে আমার ইনস্ট্রাক্টরের সাথে আমার খুবই পার্সোনালি ক্ল্যাশ হয়ে গেল এবং উনি আমাকে পাঠাবেনই দিবেনই না। যাই হোক, পরবর্তীতে আমার বেসিক ইনস্ট্রাক্টর ছিল মিনহাজ স্যার, এবং আমি বলেছি স্কলার হোসেন সৈয়দ মিনহাজ, ওনার কাছে অনেক 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 কৃতজ্ঞ, এবং আমি রেস্ট অফ আমি শেষ পর্যন্ত আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞই থাকবো এবং তাকে আমি কখনো মানে উনি আমার মেন্টরের জায়গাতে আছেন। এরপরে আরেকজন আছেন উইং কমান্ডার জাভেদ তানভীর, উনি আমার অ্যাডভান্স ইনস্ট্রাক্টর ছিলেন। তো এইটা শেষ করার পরে T-37 শেষ করার পরে আমার পোস্ট মানে আমার রিকমেন্ডেশন হলো মাল্টিক্রু। মাল্টিক্রু মানে ওই ফাইটার না, কিন্তু হয় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অথবা হেলিকপ্টার।
আচ্ছা,
পরে আমাকে যখন বলা হলো তখন আমি হেলিকপ্টার চুজ করলাম, বিকজ আমি হেলিকপ্টার আমার ভালো,
ফাইটারটা হলো না, মানে ফাইটারটা আমার চুজে ছিল
ছিল, বাট প্রথমেই আমি যেতে চেয়েছিলাম। যে কারণেই হোক না কেন, আমি বললাম না আমি খুব স্টাবর্ন, আমি কাউকে ছোট করছি না, আমি ব্যক্তিগতভাবে খুবই একগুঁয়ে প্রকৃতির একটা মানুষ, কিন্তু আমি সবাইকে সম্মান করি, যার যতটুকু প্রাপ্য আমি দেখাতে সেটা দিই। তো এই জন্যে ফাইটারে যেতে পারলাম না, আক্ষেপ ছিল, কিন্তু হেলিকপ্টারে আসার পরে আক্ষেপটা চলে গেল। কেন চলে গেল, আমি হেলিকপ্টার ফ্লাইংটাকে এত এনজয় করলাম যে এখন হেলিকপ্টার ফ্লাইং করতে পারছি না, করবো না, এইটা ভাবে আমি একটা দিন পার করতে পারি না। হেলিকপ্টার চালানো শিখলাম, হেলিকপ্টারের মধ্যে আমার একজন ইনস্ট্রাক্টর, তাকে আমি স্মরণ করি শ্রদ্ধা ভরে, উইং কমান্ডার রিটায়ার্ড আমি সোহেল লতিফ স্যার, উনি এখনো আছেন আমাদের সাথে, ওনার কাছে আমি কৃতজ্ঞ। আমার কয়েকজন মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ, হোসেন শহীদ মিনা স্যারের পরে সোহেল লতিফ স্যার, পরবর্তী তার জন্য নাম আসবে উনি হচ্ছে ব্রিগেডিয়ার জাফর, ওনার কথা আমি আপনাকে বলবো। উনি হলেন আমার হেলিকপ্টারের বেসিক ইনস্ট্রাক্টর। তো হেলিকপ্টার চালানো শিখলাম, অনেকদিন ছিলাম আমি যশোরে 18 স্কোয়াড্রনে, ওখান থেকে আমার পোস্টিং হয়ে গেল আবার ঢাকাতে 31 স্কোয়াড্রনে। আমার যখন ঢাকাতে পোস্টিং হয়ে যায় যশোর থেকে ঢাকাতে, তখন আসাম এর মধ্যে আবার আমার 3 মাস আমি ঢাকাতে ছিলাম চলতি দায়িত্বে, অক্সিডেন্টাল বলে একটা কোম্পানি আছে ছিল তখন, এখন যেটা শেভরন হয়ে গেছে, মার্জ হয়েছে মার্জার। তো ওই অক্সিডেন্টালে ওরা বিবিয়ানাতে সিলেটে হেলিকপ্টার করে যাওয়া আসা করতো, তো ওদের নিরাপত্তা হিসাবে একজন পাইলট থাকতো ওখানে। তো আমরা ফ্লাই করতাম না, পাশে বসে থাকতাম। তো সেই সময় আমার ঢাকায় থাকা হয়েছে কিছুদিন, এবং সেই সময় আমার একজনের সাথে পরিচয় হয় এবং আমার ফ্যামিলি তাকে চিনতো, এবং আমরা বলতে পারেন যে এক আত্মীয়র মতো, আত্মীয়ই আমাদের অনেক হয়তো দেখা হয়নি কখনো, বাট আমরা রিলেটেড।
ওকে,
তো এটা আমি আপনাকে বলছি 98 সালের কথা।
ওকে,
98 সালের শুরু আমার ঢাকায় পোস্টিং হলো, আমি 31 স্কোয়াড্রনে আসলাম। তো তখন আমার মা আমাকে বলেন যে আমাদের একটা দাওয়াত ছিল একটা, যাবে এখানে? তো আমি কেন যেতে যাচ্ছিলাম না, তারপর বললাম যখন খুব প্রেশার দিচ্ছি যেতে হবে, ঠিক আছে যাই। যাওয়ার পর ওখানেই প্রথম আমি ওর সাথে আমার দেখা হলো। তো আমি বলছি এক্স্যাক্টলি বলবো আপনাকে, 1998 সালের 6ই ফেব্রুয়ারি, ওইটা হচ্ছে আপনার দিন ছিল সন্ধ্যাবেলা, 6ই ফেব্রুয়ারি ছিল শীতকাল, অনেক শীত। হ্যাঁ, আমি দেখেন কোয়েটে পড়াশোনা করেছি, মেয়ে স্টুডেন্ট যারা ছিল ওদেরকে কখনো কিন্তু আমি মেয়ে হিসেবে দেখিনি, আমার ফ্রেন্ড হিসেবে দেখেছি, ক্লাসমেট হিসেবে দেখেছি, এবং আমি ছেলেদের সাথে যেরকম ইজি কথা বলি, মেয়েদের সাথে খুব ইজি কথা বলি, এবং আমার জীবনে কোনো রোমান্স আসে নাই
ওই পর্যন্ত।
ওই পর্যন্ত কেন রোমান্স আসেনি আমি বলতে পারি, সেটা হচ্ছে আমি জানি না, আমি ইন্টারেস্টেড ছিলাম না তা কিন্তু না, আর অন্য কেউ কখনো ইন্টারেস্টেড হয়নি সেটাও কিন্তু না, কিন্তু এটা আসে নাই,
মন থেকে আসে।
হ্যাঁ, আমার পড়াশোনার মধ্যে আমি এতটা হয়তো ছিলাম ইনভলভ, স্কাউটিং, অন্য বিষয়ে এই জিনিসটা আসে নাই। তো যখন প্রথম ওর সঙ্গে আমার দেখা হলো 6 তারিখে সন্ধ্যাবেলা, তো আমি তখন অলরেডি তো বিমানবাহিনীতে আমি চাকরি করছি, আমি পোস্টিং হয়ে গেছে আমার ঢাকাতে, তো তখন ঢাকাতে আসি নাই, যশোরে থাকি। তো দেখা করতে আসছি, তো আমি যখন আসলাম আমার বাসা হলো আপনার নিউ মার্কেটের পিছনে, আপনি দেখবেন PNT অফিসার্স কলোনি আছে একটা। তো ওর আব্বা ছিল তখন জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, চাকরি তো ছিলেন আরকি, সার্ভিস ছিলেন। তো আমার গেলাম ওখানে, যাওয়ার পরে দেখলাম যে উনি আমার আব্বা মাকে পায়ে হাত ধরে সালাম করতেছে।
আপনার পায়ে হাত ধরে সালাম করছে আপনার বাবা মাকে, মানে
না উনি না, ওর মা,
ওর মা ভাইয়ের দিকে সালাম
করছে। হ্যাঁ, ওর ফুফাতো ভাই বন্ধু।
আচ্ছা আচ্ছা, ওকে। ওই একটি মেয়ের নাম কি ছিল?
ওই একটি মেয়ের নাম ছিল রুনা।
রুনা,
ওকে। তো এখন ওর সাথে আমার দেখা হলো যখন 6 তারিখ, ফেব্রুয়ারির 6 তারিখ সন্ধ্যাবেলা 7টার সময় আমি গিয়েছি আমার তখনও কখনো কখনো মনে হয়নি কারোর সাথে কথা বলে যে আমি আমার কথা আটকে যাচ্ছে বা আমি একটু ফাম্বল করছি বা আমি একটু মানে কথা হাতড়াচ্ছি কি বলতে হবে। তা আমি দেখলাম, প্রথম আমি যখন তাকে দেখলাম তখন আমার কথা আটকে যাচ্ছে, আমার কথা আসছে না, এবং এই শীতের মধ্যে আমি ঘামছি।
ওকে ফাইন,
তো
ইটস অ্যালার্মিং।
এবং এবং ওই মেয়েটা আমাকে বললো যে আমি কি ফ্যানটা ছেড়ে দিব। তা আমি দেখলাম ওকে আমাকে মক করছে, আমার সাথে মজা করছে। তো আমি বললাম হ্যাঁ ছেড়ে দিলে ভালো হবে, কারণ আমি তো ঘামতেছিলাম তখন। তো ফ্যান ছেড়ে দিল, তারপরে কথাবার্তা, এবং আমার কাছে মনে হলো যে প্রথমবার যে আমি আমার কথা আটকে যাচ্ছে, কথা খুঁজে পাচ্ছি না, এবং আমি খুব অস্বস্তি বোধ করছি,
খুব নার্ভাস লাগছে।
হ্যাঁ, খুব নার্ভাস লাগছে আমার। আমি জানি এটাকে কি বলে,
রাইট,
বাট আমি জানি দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট,
রাইট,
আমার জীবনে একটা বড় একটা টার্নিং পয়েন্ট। তারপরে 6 ফেব্রুয়ারিতে ওই দেখা সাক্ষাৎ শেষ, চলে গেলাম। তারপরে বাসায় গিয়ে মাকে বললাম যে আমাকে ফোন নাম্বার দাও। বললো না ফোন নাম্বার দেওয়া যাবে না। কেন, ফোন নাম্বার কিসের জন্য? তো
ফোন নাম্বার দাও, ফোন নাম্বার না দিলে আরো বেশি নার্ভাস হয়ে যাবো।
যাই হোক, এরপর থেকে যোগাযোগটা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি যোগাযোগ হলো, তারপরে আমি যশোরে গেলাম, কারণ আমি তো ছুটিতে এসেছিলাম। যশোরে যাওয়ার পরে ওখান থেকে ফোনে কথা বলতাম, ঢাকায় আসলাম, ঢাকায় আসার ফোনে কথা হচ্ছে। আস্তে আস্তে হলো কি, আমাদের মধ্যে ফোনের কথা আমার দেখা সাক্ষাৎ কিন্তু খুব বেশি হয়নি। 6 তারিখে দেখা হয়েছে, তারপরে যশোরে চলে গিয়েছি। এর মধ্যে আবার ভ্যালেন্টাইন্স ডে আগের দিন আমি এসেছি, ভ্যালেন্টাইন্স ডে তার সাথে আমার দেখা করেছি আমি একবার, তাও ফর ফিউ মিনিটস, আবার আমি চলে গেছি। এর মধ্যে দেখা নাই, ফোনে কিন্তু প্রচুর কথা হচ্ছে আমাদের মধ্যে। তখন কিন্তু ফোন এত মোবাইল অ্যাভেলেবল ছিল না, তখন ফেসবুক ছিল না, চ্যাট কিছু ছিল না। তখন আমার ওকে ফোন করতে হতো ও TNT ফোন থেকে, আমি ফোন করতাম আমার যশোরে, আপনি জানেন যশোর বিমানবন্দরে তখন একটা কার্ড ফোন ছিল।
আচ্ছা,
তা আমরা তখন ওই তখন নতুন নতুন কার্ড আসতো, আমরা তখন ওই কার্ড কিনে কিনে রাত 8টা 9টার সময় গিয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া কার্ডে ফোন কথা বলতাম। তো ওটা খুব ইন্টারেস্টিং ছিল ওই সময়টা, এবং আমার মনে আছে আমি প্রচুর কার্ডে কথা বলতাম, এবং আমার যেই স্যালারি ড্র করতাম তার বেশি আমি খরচ করতাম কার্ডের পিছনে। তো আপনি
রুনার সঙ্গে কথা,
হ্যাঁ রুনার সাথে কথা বলে।
আচ্ছা,
আর আর কেউ না কিন্তু রুনার, শুধু যাই হোক, ওকে আমি আমাদের মধ্যে ভালো লাগা তৈরি হলো, এবং জিনিস এমন একটা পর্যায়ে গেল যে শেষ পর্যন্ত মানে ওর প্যারেন্টসরা মানে অভিভাবকরা বাবা মা খুব অস্বস্তি বোধ করতে লাগলো যে কি ব্যাপার এত বেশি কথা হচ্ছে কেন। জিনিসটা ওরা আসলে হয়তো মানতে পারছিল না, বা এটা হয়তো সামাজিক কারণে হতো, ওদের কাছে একটু এম্বারাসিং হতে পারে। তো আমার কাছে যেন মনে হতো, তো উনি তো আসলে আমার আম্মুর ফুফাতো বোন।
জি,
উনি বললো যে আসলে এটা তো বিগিনিং টু মাচ, বেশি হয়ে যাচ্ছে, তো এটা তো আসলে এত দূর। তো তখন আমাকে যখন আমার মা বললো, আমি বললাম যে ইফ ইট ইজ, যদি এটা টু মাচ মনে হয় তাহলে এটাকে আমরা একটা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি
সামাজিকীকরণে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো 6 ফেব্রুয়ারি ওর সঙ্গে দেখা হলো, তার মধ্যে দুইবার দেখা হলো, 6 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি
কত সালের,
1998
হ্যাঁ,
এবং 98 সালের 9 এপ্রিল আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট হয়ে গেল,
পারিবারিক
পারিবারিক ভাবে আমরা এটা করে ফেললাম। তো বলা হলো যে এঙ্গেজমেন্ট হলো, তো তোমার আমার তখন তো কিন্তু মাত্র আমি বিমানবাহিনীতে জয়েন করেছে, তো নিয়ম হলো 5 বছর বা 6 বছরের নিয়ম আছে যে এরপরে এর তোমাকে অপেক্ষা করতে হবে, তুমি এর মধ্যে বিয়ে করতে পারবে না, বিয়ের অনুমতি নেওয়া যাবে না। ওর আবার মাস্টার্স ছিল, মানে গ্রাজুয়েশন করছিল সে, তো কথা ছিল যে গ্রাজুয়েশন শেষ হবে, সবকিছু শেষ হবে, তারপর সব স্যালারি হবে, তারপর আমরা বিয়ে করব। কিন্তু আমাদের আসলে আপনি বুঝতে পারছেন 6 ফেব্রুয়ারি থেকে 9 এপ্রিল কয়দিন, 2 মাস 2.5 মাস।
জি,
তো আমাদের এত বেশি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছিলাম যে আমরা মনে হয় এত দেরি করা দরকার থাকে।
ওকে,
তারপরে আমরা 1 বছর পরে আমরা চিন্তা করলাম যে বাসায় কাউকে বলিনি, এয়ারপোর্ট তো জানেই না, এগুলো আবার করলে কিন্তু আপনাকে ওয়ার্নিং টার্নিং দিতে অনেক ঝামেলা হয়। তো আমি পরে কাউকে না বলে আমি আর ও আমরা পরবর্তী বছরের মানে 1999 এর 9 এপ্রিল আমরা চেষ্টা করছি বিয়ে করে ফেলার জন্য,
নিজেরা নিজেরা
নিজেরা নিজেরা। কিন্তু 9 এপ্রিলের সমস্যা হলো ওই দিন সকালবেলা কোনো কাজই খুঁজে পাওয়া যায় না। তো আমরা তো আগের দিন থেকে প্রিপারেশন ছিল আমরা এটা করবো, আমার কিছু প্রিয় জুনিয়র আছে যারা খুব আমাদের খুব ভালোবাসে, এখনো বাসে, বাসতে এবং বাসে, ওদেরকে বললাম তোমার দায়িত্ব দেখ একটা কাজ জোগাড় কর, কাজ জোগাড় করতে পারলো না, 9 তারিখে 10 তারিখে জোগাড় করলো। তো আমার একটা বন্ধু আছে আজমল হোসেন নাম, ওর একটা গাড়ি ছিল সাদা রঙের গাড়ি, সেই গাড়িটা নিয়ে আমি গেলাম। তো কথা ছিল যে 9:30 সে বাসা থেকে নামবে, তা আমি 9টার সময় আমার মেসে মানে আমি তেজগাঁও অফিসের মেসে কথা বলছি, তা আমি কিভাবে হাফ এন আওয়ার মধ্যে মেক করবো একটা মানে অফিস শুরু সময়। তখন ড্রাইভার বলল যে আপনি চিন্তা করেন আমি আপনার নিয়ে যাবো 9:30 মধ্যে পৌঁছা দিব, এবং সে ট্রাফিক রুলস টুল ব্রেক টেক কইরা 9:30 মধ্যে সে আমাকে নিয়ে হাজির করছে এখানে।
ওকে,
তখন আমি যখন দিলাম তখন দিলাম যে আস্তে আস্তে টুকটুক করে আমার রুনা নেমে আসতেছে বাসা থেকে।
ওকে,
এবং দ্যাট ওয়াজ দ্য ডে উই মানে দ্যাট ওয়াজ অ্যানাদার টার্নিং পয়েন্ট ইন আওয়ার লাইফ। তারপরে আমরা ওই গাড়িতে করে যাই, কাজে আসে, বিয়ে পড়ায়। তারপরে ইন্টারেস্টিং বিষয় হলো, ওটা হয় শেষ যাওয়ার পরে ওদেরকে মিষ্টি মিষ্টি খাইয়ে আমি ব্যাক করলাম আমার বাসায় ওকে নিয়ে। বাসায় একটা একটা ঘোষণা দেওয়ার বিষয় আছে যে তোমার একটা কাজ করে বলছি, ঘোষণা দিলে কি হবে। তো গিয়ে বললাম, বাসায় গিয়ে বললাম যে আব্বু ছিল, আম্মু ছিল, ভাইয়াও ছিল, ছোট ভাই, বললাম যে আমরা তো বিয়ে করে আসছি। এখন জিনিসটা এরকম না যে এটা একটা বোল্ড ফ্রম দ্য ব্লু, বাট এটা হইতে হতো আর 4-5 বছর পরে হইতো, কিন্তু আমরা 4-5 বছর আগে করে ফেলছি। এখন ওরা কি জিনিসটাকে ওরা কিভাবে নিবে, খারাপ ভাবে না, কোনো স্কোপ নাই, ভালোভাবে নিতে পারছে না, কারণ এটা তো এখন
সামাজিক জায়গা, সেখান থেকে ছেলেমেয়েরা কেন করবে, বাবা মার একটা অনেক বড় ইগো থাকে এখানে।
তো তারপরে আমি বললাম, বলার পরে ওখানে কিছুক্ষণ থেকে বুঝলাম যে একটা থমথমে একটা অবস্থা। তারপরে যতটুকু বলার আমি বললাম, তারপরে ওকে নিয়ে আমি ওর বাসায় গেলাম, ওর বাসায় গিয়ে এটা আমি ওখানে বললাম। তখন ওরা শুধু বললেন যে, মানে আমার যে ফাদার ইন মাদার ইন, এখন বললেন যে এত তাড়াহুড়ার তো কোনো কারণ ছিল না। হ্যাঁ, তাড়াহুড়ার কারণ ছিল না।
কত বছর প্রেমের সমাধিটা ঘটলো কবে, মানে প্রেমের সমাধি মানে
দু-তিন মাস, 6 ফেব্রুয়ারি দেখা হলো।
আচ্ছা,
মানে আপনাকে কিন্তু কারোর সঙ্গে মানে প্রেমের সমাধি করার জন্য 1000 বছর অপেক্ষা করতে হবে না। আপনি যদি কারোর সঙ্গে সেভাবে প্রেম হয়ে যায়, আপনার 1 ঘন্টায় হয়ে যাবে 1 যুগ, লক্ষ যুগের মতো হয়ে যাবে,
আবার একই সাথে 1 যুগই পার হয়ে যেতে পারে 1 ঘন্টার মধ্যে।
1 ঘন্টার মধ্যে
তাই, ফাইন, বিউটিফুল। বিয়ে করলেন এবং নতুন একটা দায়িত্ব শুরু হওয়ার কথা, এবং তারপরে ফিরে গেলেন, তারপরে কি দাঁড়ালো?
যাই হোক, আমি মেসে ব্যাক করলাম, আমাদের নর্মাল যে স্বাভাবিক যে জীবন, ও পড়াশোনা করতে থাকলো, আমিও আমার নর্মাল যে জব চাকরি সেটা করতে থাকলাম।
কিন্তু একটা জিনিস হয় না, মানে স্বাভাবিকভাবে ছেলেদের মধ্যে এই ধরনের একটা কমপ্লেক্সিটি বা যে ধরনের একটা মানসিকতা গ্রহণ করে, পাইলট হলে একটু বাজার দরটা দেখা দরকার, মেয়েদের কাছে পাইলট ছেলেটা কেমন, এই চান্সটা কি কখনো নিয়েছিলেন বা আসেনি না?
কেন, এই আমি বললাম, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো আমি কিন্তু কোনো সময় পাইনি, আমি চলে গেলাম, কিন্তু চলে গেলাম। আবার আমি যখন ওখান থেকে কমিশন পেয়ে ঢাকায় আসলাম পোস্টিং, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা হয়ে গেল। ইন বিটুইন কিন্তু কারোর সাথে আমার দেখা হওয়া, কথা হওয়া, বা ওই বিষয়ে যেটা আপনি বললেন সেটাকে সূত্রপাত করা
কোনো চান্সই হয়নি,
না হয়নি, চান্সই হয়নি। আমি খুবই খুশি, প্রয়োজন হয়নি আমার,
অফকোর্স না,
খুবই খুশি
আপনি আপনার মেয়েকে খুঁজে পেয়েছেন।
এক্স্যাক্টলি। তারপর তো তারপরে আমরা আমরা তো সেভাবে আমাদের সংসার শুরু করতে পারি না, কারণ অনুমতির বিষয় ছিল, ওভাবেই চলতে লাগলাম। তো তারপরে 2003-এর দিকে আমি চলে যাই আপনার, এর মধ্যে আরেকটা মজার ব্যাপার, বিমান বাহিনীতে আমি চালাতাম MI-17 হেলিকপ্টার, রাশিয়াতে তৈরি একটা বড় হেলিকপ্টার এবং বাংলাদেশ সবচেয়ে বড়। এইটাতে আমি ছিলাম আপনার ক্যাটাগরি বি VIP ক্লিয়ার ক্যাপ্টেন। ক্যাটাগরি বি আসলে তখন এত ইজিলি অ্যাভেলেবল ছিল না, সবাই ক্যাটাগরি সি করে অনেক বছর থাকতো, ফ্লাই করতো, বুড়া হয়ে গেলে চুটুল পাকলে পরে হয়তো ক্যাটাগরি বির জন্য রিকমেন্ড করতো। তা আমার ওসি উইং কমান্ডার সাইম, আরেকজন লোক যার কাছে আমি খুব কৃতজ্ঞ, অনেক কিছু শিখেছি, উনি বললেন যে কামাল তুমি, তখন আমি ফ্লাইট লেফটেন্যান্ট মানে আর্মিতে ক্যাপ্টেনের সমান, তুমি ক্যাটাগরি বির জন্য পরীক্ষার জন্য বসো।
আচ্ছা,
বললাম স্যার এটা তো স্যার আসলে অনেক সিনিয়র হলে পরে কে তোমাকে কে বলেছে, তুমি বসো। তারপর উনি ফাইট করলেন, উনি ফাইট করে বিমান বাহিনীর সদর দপ্তর থেকে বের করে নিয়ে আসলেন যে হ্যাঁ ওর পরীক্ষা নেওয়া হবে, টেস্ট দেওয়া হোক বা না হোক পরে পরীক্ষা দেওয়া হলো। পরীক্ষা দিলাম আমি, সবগুলো ফ্লাইং টেস্ট হলো, হলে পরে আমাকে আমি কোয়ালিফাই করলাম, এবং আমার মনে হয় আমি সবচেয়ে ইয়ংয়েস্ট ক্যাটাগরি বি VIP ক্লিয়ার ক্যাপ্টেন ছিলাম MI-17 হেলিকপ্টার।
বাহ, চমৎকার,
এটা আমার জীবনে অনেক বড় একটা পাওয়া ছিল, এবং আমি ওই সময়টা খুব এনজয় করেছি 31 কারণে।
ক্যাটাগরি এ তাহলে কি?
ক্যাটাগরি এ হচ্ছে মনে করেন যে এটা আসলে অন্যরকম কিছু, ক্যাটাগরি বি টাই হচ্ছে অ্যাচিভ করার মতো, ক্যাটাগরি এটা আসলে দেওয়া হয় মনে করেন যে আপনি
অনার হিসেবে
অনেক বছর হয়ে গেছে, আপনি 40-30 বছর ফ্লাই করতেছেন, আপনার 5-6 হাজার ঘন্টা ফ্লাইং হয়ে গেছে, আরো কিছু ক্রাইটেরিয়া আছে, তো আপনাকে ক্যাটাগরি এ
দেওয়া হলো। আচ্ছা,
সেটা অন্য হিসাব, কিন্তু ক্যাটাগরি বি টা অ্যাচিভ করার জন্য, ইট অ্যাচিভ ইট,
ওকে,
তো দ্যাট আই ডিড, এবং আই এম প্রাউড অফ ইট। তারপরে এটার পরপরই আমার UN মিশনের নাম চলে আসে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই। UN মিশনের নাম আসলে বাংলাদেশের আর্মি যারা আছেন বা বাংলাদেশের সামরিক বাহিনী থেকে শুরু করে প্রতিরক্ষা দেন, খুব প্রেস্টিজিয়াস জব মনে করা হয়, খুব প্রেস্টিজিয়াস একটা পার্টিসিপেশন মনে করা হয়। আমরা সেই জায়গাটিতে ফিরব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি আমরা নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 ABC রেডিও ফ্যামিলি 9.2 তে। আজকে এখানে একজন পাইলটের জীবনের গল্প প্রচার করা হচ্ছে। আমরা ফিরে আসতে চাই ঠিক 4 মিনিট পর। আমাদের পাইলট কামাল ভাইকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, চার মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিপডিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে রয়েছেন পাইলট কামাল, যার জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি, তার কাছে আবারও ফিরতে চাই। এবং আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389892892। আমি আবারও বলছি 0961389892। জি কামাল ভাই, আমরা যেখান থেকে ছিলাম ইউএন মিশনের নাম চলে আসলো।
ইউএন মিশনের নাম চলে আসলো, এর মধ্যে আবার আপনাকে আরেকটা কথা বলি, যেহেতু আপনি জানেন যে আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, এবং আমাদের মধ্যে মধ্যবিত্ত একটা সেন্টিমেন্ট একটা কাজ করে। দেখেন আমার বিয়ে হয়ে গেল, তো আমি ভাবছি যে আমি বিয়ের পরেও বাবা মার সাথেই থাকবো, বাবা মাই আমাদের পরিবার।
জি,
কিন্তু এখানে পৃথিবীর সমস্ত বাবা মার প্রতি সম্মান রেখে বলছি, আপনি যখন কাউকে বিয়ে করলেন তখন কিন্তু আপনি আপনার বাবা মার পরিবারের অংশ আর নন, আপনার পরিবার হচ্ছে আপনার স্ত্রী। কারণ একটা মানুষ আরেকটা পরিবার থেকে বের হয়ে আপনার সাথে চলে আসছে, আপনি আপনার বাবা মা হয়তো আপনার বাবা মা আপনার দায়িত্ব হতে পারে, কিন্তু আপনার যদি বলেন যে আপনি বিয়ের পরে আমার পরিবারকে আপনাকে বলতে হবে আপনার স্ত্রী, কারণ আপনার যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনার নেক্সট অফ কিন কিন্তু আপনার বাবা মা না, আপনার স্ত্রী হবেন। তো সেই জিনিসটা আমরা মধ্যবিত্ত সেন্টিমেন্ট থেকে আমরা এটাকে নিতে পারি না। তো আমিও যেহেতু বড় হয়েছি ওই পরিবেশে, আমি ভেবেছি যে আমি বাবা মার সাথে থাকবো, একসাথে থাকবো, এভাবেই আমি মানে জীবন যাপন করব। কিন্তু এই সময়টাতে এই জিনিস চিন্তা করার মধ্যে আমি কিন্তু মিস করে গেছি যে আমার পরিবার আসলে কিন্তু নতুন হয়েছে, এবং আমার পরিবার মানে হচ্ছে আমি এবং আমার স্ত্রী, এবং পরবর্তীতে যারা আসবে তারাই আমার পরিবার। এবং যখন আপনি বিয়ে করলেন, একটা কমিটমেন্টে চলে গেলেন, তখন আপনি কিন্তু আপনার বাবা মার পরিবারের প্রাক্তন সদস্য হয়ে গেলেন। কিন্তু বাবা মা কিন্তু বাবা মা জায়গাতেই আছেন, তাদের সম্মান সবসময় তাদের কাছেই থাকবে, কিন্তু আমরা যেহেতু এবং মা যেটা হয় স্পেশালি আমাদের দেশে যেটা হয় বিশেষ করে মা এবং বউয়ের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়
অটোমেটিক্যালি কেন জানি হয়ে যায়,
এটা হয়
সন্তানদের খুব পীড়াদায়ক। আমি ঠিক জানি না
কেন হয়, আমি বলি কারণটা হচ্ছে মা মনে করে যে একটা নতুন মেয়ে এসে তার ছেলেকে বা তার সন্তানকে নিয়ে গেল
অফকোর্স,
এটা কিন্তু নিয়ে গেল না। মার কিন্তু খুশি হওয়া উচিত তার ছেলেটা খুশি ওই মেয়েটার সাথে, এবং না ইটস ন্যাচারালি ফিল হইতে পারে না, কেন জানি পারে না, আমি জানি না মানে বাংলাদেশে কেন, বাংলাদেশে মানে
মা হইলেই হয়তো ভাই বিষয়টা,
মানে বাংলাদেশে না এই পার্ট অফ দি সাবকন্টিনেন্ট, হ্যাঁ এই পার্ট অফ দি সাবকন্টিনেন্ট কিন্তু এরকম ভাবে চলে আসছে। তো আমার ক্ষেত্রে এই টানাপোড়েনটা তৈরি হয়েছিল, প্রথমে আমি ভেবেছিলাম যে আমার পরিবার মানে হচ্ছে আমি এবং আমার স্ত্রী আমার বাবা মা সবাই, কিন্তু আমি মনে করি আমি বিশ্বাস করি, এবং আমি এটা এখনো সবাইকে বলি আমি যে কেউ যখন বিয়ে করে আমি বলি তোমার কিন্তু পরিবার এখন তোমার স্ত্রী, তোমার দায়িত্ব সে, তো বাবা মা তোমার কাছে অব্লিগেটরি, বাবা মা তোমাকে বড় করেছে, তোমাকে মানুষ করেছে, তোমাকে আদর করেছে, তোমাকে সেটা তোমার অব্লিগেশন, কিন্তু তোমার স্ত্রী তোমার দায়িত্ব, দুইটা কিন্তু দুই জিনিস। এই জিনিসটা আমরা ডিফাইন করতে পারি না বলে কিন্তু আমরা অনেক রকম সমস্যার মধ্যে জড়িয়ে যাই। এটা আমি একটু পয়েন্ট করছি, বিকজ আমার ওই সময়টায় আমার আসলে জীবনে এরকম একটা টানাপোড়েন চলছিল। আমি ইউএন মিশনে যাই, যে আমি এক বছর ওখানে থাকি, বলতে পারেন যে ওটা একটা চ্যালেঞ্জিং সময় ছিল, কারণ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো যেটা আমরা গিয়েছিলাম তখন ওখানে খুবই খারাপ অবস্থা ছিল, ভরাটার অবস্থা, এবং এই সময়টায় ওখানে বিদ্রোহী যারা ছিল বিভিন্ন গ্রুপ, শয় শয় গ্রুপ, তারা একজন মারামারি করছে, মানুষ মেরে ফেলছে, আমাদেরকে তখন পাঠানো হয়েছিল শান্তি রক্ষা করার জন্য।
জি,
আপনি জেনে থাকবেন ইউএন চার্টারে আছে Chapter 6 and Chapter 7, একটা হচ্ছে ডিল করে শান্তি রক্ষা, একটা হচ্ছে শান্তি প্রতিস্থাপন, মানে শান্তি আপনাকে এনফোর্স করতে হবে, শান্তি নাই, দুইটা দুই রকম। শান্তি রক্ষা হলে আপনার এক ধরনের ডিলিংস, শান্তি
প্রতিস্থাপন
আরেক ধরনের ডিলিংস। আমরা গেলাম পিস কিপিং করার জন্য, গিয়ে দেখলাম ইট ইজ বিকামিং পিস এনফোর্সিং। যাই হোক, এখন ওখানে আমার একটা মজা ছিল, that you are authorized to shoot to sight if you feel someone is hostile. আপনি যদি মনে করেন যে কেউ আপনার জন্য ঝুঁকিপূর্ণ, আপনাকে ক্ষতি করতে পারে,
তুমি তাকে গুলি করে
আপনি গুলি করে ফেলে দিতে পারবেন, এবং আপনাকে কারোর কাছে জবাবদিহি
করতে হবে না।
রাইট, আমি যখন প্রথম ওখানে গেলাম, ওখানে আমাদের সিনিয়ররা ছিলেন, তো আমি তো গেছি ক্যাট বি ভিএটিক ক্যাপ্টেন, আমি অপারেশনাল ক্যাপ্টেন, তো আমাদের বলা হয়েছিল যে সানসেট হয়ে গেলে ল্যান্ড করতে পারবে না, পাহাড়ি এলাকা তো অনেক উঁচু, সানসেট হয়ে গেলে হঠাৎ অন্ধকার হয়ে যায়।
আচ্ছা,
তিনটে হেলিকপ্টার পরপর যাচ্ছি আমরা, একটা গ্রামের মধ্যে খুব ম্যাসাকার হয়েছে, অনেক মানুষের হতাহত, ওখান থেকে ওদেরকে তুলে নিয়ে আসতে হবে। তো তিনটা হেলিকপ্টার ল্যান্ড করবে, ওরা ল্যান্ড করার পরে মানুষগুলো উঠাবে, উঠায় নিয়ে চলে আসবে আমাদের ক্যাম্পে। এখন আমার এক হেলিকপ্টার ল্যান্ড করেছে, আমি ছিলাম তিন নম্বর হেলিকপ্টারে, তো তিন নম্বর হেলিকপ্টার ল্যান্ড করবে তখন সানসেট টাইম চলে আসছে। এখন সানসেট টাইম চলে আসলেও আমি যখন অ্যাপ্রোচ করছি, সানসেট টাইম পার হচ্ছে, বাট তখন তো কিছু দেখা যাচ্ছে যে সবকিছু পরিষ্কার, কারণ টয়লেট বলে একটা বিষয় আছে। কিন্তু তা আমি সানসেট টাইমের পরে ল্যান্ড করে ওই লোকগুলোকে তুলে আমি ক্যাম্পে আসছি। আসার পরে আমাকে আমার একজন সিনিয়র উনি বলেন যে ইয়েস কামাল, তুমি সানসেট টাইমের পরে ল্যান্ড করলে কেন? কারণ স্যার ওখানে লোকজন বসেছিল, আমি দেখতে পাচ্ছি, আমি যে না দিয়ে তো অনেক কিছু হতে পারে, বেঁচে থাকতে পারে নাও বেঁচে থাকতে পারে, আমি সিদ্ধান্ত নিয়েছি ল্যান্ড করবো। না, তুমি গ্রাউন্ডেড, সাত দিনের জন্য গ্রাউন্ডেড করা হলো। তাই এনজয়ড দ্যাট 7 ডেজ, ফ্লাইং করে দেওয়া হলো না আমাকে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। আর একটা ঘটনা ছিল কঙ্গোতে বুনিয়া অঞ্চলে গবু বলে একটা গ্রাম ছিল, গবু ওটা হচ্ছে লেক অ্যালবার্টের পারে, একদম লেক অ্যালবার্ট হচ্ছে সমুদ্র সমতলে এবং ওখান থেকে একটা পাহাড় উঠে গেছে খাড়া 5000 ফিট উঁচু। এখন একদম গোড়াতে হচ্ছে আপনার সেই গ্রামটা, গ্রামটা অনেক দূর ভিতরে। এখন ওইখানে হেলিকপ্টার নিয়ে অ্যাপ্রোচ করা যায় না। খবর আসলো যে ওই গ্রামে দুই দিন তিন দিন আগে একটা ম্যাসাকার হয়েছে, 200 লোককে তারা জবাই করেছে, বাচ্চাগুলোকে মেরে ফেলেছে আর মেয়েদেরকে ধরে নিয়ে গেছে। এখন ওইটার একটা জাতিসংঘের রিপোর্ট হিউম্যানিটেরিয়ান এইড ওদের দেওয়ার জন্য ওদেরকে বলো তোমরা যাও গিয়ে একটা রিপোর্ট করো। এখন কোনোভাবেই ওই ভিলেজ মানে গ্রামে যাওয়া যাচ্ছে না। পরবর্তীতে ডিসিশন হলো যে আমরা লেক দিয়ে যাবো, মানে নিচে লেক দিয়ে আপনার ইয়ে যাবে, কনভয় যাবে, উপরে আমরা হেলিকপ্টার এসকর্ট করবো। তো আমরা উপরে হেলিকপ্টার ফ্লাই করছি, নিচে যাচ্ছে। তো আমি প্রথম টেক ওভার করলাম ইন্ডিয়ানদের থেকে, আমাদের ওখানে ইন্ডিয়ান এয়ার কন্ডিশন ছিল আর বাংলাদেশ ব্যাটালিয়ান এবং বাংলাদেশ এয়ার ফোর্স ছিল। তো আমরা ছিলাম ব্যান এয়ার ওয়ান, ওরা ছিল ইন্ডিয়ান এয়ার কন্ডিশন ওয়ান। তো ওদের একটা MI-25 হেলিকপ্টার 45 মিনিট ডিউটি করে আমাকে হ্যান্ড ওভার করলো। সকালবেলা তো নিচে দিয়ে যাচ্ছে, তো 5000 ফিট উপর থেকে লেকের উপরে মিস্ট, কুয়াশা তো বেশি ছিল, কিছু দেখা যায় না।
আচ্ছা,
তো আপনি যখন আমার নিচে নামবেন তখন আপনার রেডিও কন্ট্রাক্ট থাকবে না, কারণ রেডিও লাইন অফ সাইট। তো আমি তখন হেলিকপ্টার দিয়ে নিচে নামলাম, নিচে নেমে দেখলাম কনভয় সুন্দর ঠিকমতো যাচ্ছে, আবার উপরে উঠে আমি রিপোর্ট করলাম যে কনভয় ইজ ওকে, ইজ গোয়িং, মানে এটা একটা আপনার রিলে স্টেশনের মতো কাজ করছে।
ওকে,
প্রোটেকশন, এসকর্ট এন্ড রিলে। 20 মিনিট ফ্লাই করার পরে আমার কল সাইন হলো ইগল, আমার কল সাইন, আর নিচে যে ছিল কনভয় ওর কল সাইন ছিল বুল, BULL। হঠাৎ করে আমি একটা কল শুনলাম যে ইগল ইগল বুল, মানে ওর গলার মধ্যে এরকম একটা টোন ছিল, সামথিং ইজ ভেরি রং, টেরিবলি রং। এখন উপর থেকে কিছু দেখা যাচ্ছে না। আপনি হেলিকপ্টার ফ্লাই করলে আপনি বুঝতে পারবেন যে যদি আপনি চোখে ভিজুয়ালি না দেখেন তাহলে আপনি নিচে ডিসেন্ড করতে আপনাকে অনেক স্লো করতে যেতে হবে।
আচ্ছা,
এবং আপনি দ্রুত নামতে পারবেন না, 300 ফিট পার মিনিটের বেশি আপনি নামতে পারবেন না স্ট্যান্ডার্ড। তো আমার কো পাইলট ছিল ফ্লাইট লেসেন ইমরোজ, তো ও আমার পাশে ছিল। আমি বললাম ওকে এখন যদি আমরা আস্তে আস্তে নামি নিচে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো কিন্তু সব শেষ হয়ে যাবে, আমি জানতে পারবো না। তো আমি সিদ্ধান্ত নিলাম আমি দ্রুত নামবো। তো এটা ছিল একটা অনেকটা সুইসাইডাল জাতীয় একটা রিস্কি বিষয়। ওকে আমি বললাম যে আমি নিচে নামবো, তুমি আমাকে হাইটটা বলতে থাকবা কত ফাস্ট আমি নিচে নামতেছি। তো আমরা জানি 5000 ফিট, আমি একদম স্পাইরাল করে ফাস্ট নামছি, 300, 400, 500, 600, 1200, 2000 ফিট পার মিনিট আমি নিচে নামতেছি।
তখন কত উপরে ছিলেন আপনি?
5000 ফিট। আমি 2-2.5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে সময়ের মধ্যে আমি চলে আসলাম 500 ফিটের কাছাকাছি। তখন আমাকে এসে বললো যে স্যার 500 ফিট চলে আসছে। তখন আমি হেলিকপ্টারকে লেভেল অফ করলাম। লেভেল অফ করে দেখলাম যে আমাদের যে কনভয়টা অলরেডি ব্রেক আপ করে গেছে এবং পানির মধ্যে গুলি পড়লে যেরকম একটা প্রেশার হয় সেরকম প্রেশার দেখা যাচ্ছে, গুলি হচ্ছে। তো আমি তখন হেলিকপ্টারকে ইভাস করে দূরে সরিয়ে নিয়ে গেলাম এবং দেখলাম অবস্থাটা, ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম রেডিওতে, ওরা কথা বলছে না। বেশ কিছুক্ষণ পরে তারা রেডিওতে আসলো, বলে যে আমাদের তো গুলি করা হচ্ছে, আমাদেরকে ওই একটা গ্রাম আছে পাশে যে গ্রামটা তার পার হচ্ছিল ওখান থেকে গুলি করা হচ্ছে। আমি বললাম তুমি ওখানে গুলি করো। আমি বললাম কোথায় গুলি করবো? গ্রামের মধ্যে। ওকে, নো, ইউ গিভ মি এ স্পেসিফিক লোকেশন, কোথায় থেকে গুলি করা হচ্ছে, কারণ গ্রামের মধ্যে তো শুধুমাত্র রিবেলরা নয়, ওখানে তো শিশু আছে, কিশোরও আছে, বৃদ্ধ আছে, মেয়েরও আছে। তো দিতে পারলো না। তাই বললাম ঠিক আছে আমি রেকি করে দেখি। তা আমি আবার উপরে উঠে, ওই গ্রামটা একটু উপরে ছিল, ওখানে আমি উপর দিয়ে চক্কর দিলাম কিন্তু আমি কিছু দেখলাম না।
রিস্কি না, মানে একটা দিশের থেকে যদি একটা যদি ল্যান্সার আসে বা
একটা, হ্যাঁ হ্যাঁ, খুবই ঝুঁকিপূর্ণ, মানে এর থেকে বড় ঝুঁকি হতে পারে না। এবং ওখানে রিকভারি করা কেউ নাই,
রাইট,
এবং অলরেডি ওই যে আমাদের যে কনভয়টাকে গুলি করে সরিয়ে দেওয়া হলো, কিন্তু তো ওরা ছিল উরুগুয়ে ব্যাটালিয়ানের ছিল ওই কনভয়টা,
ওরা ওখান থেকে সরে গেছে, তার মানে
মানে ওই ওখান থেকে গুলির রেঞ্জ থেকে সরে ভিতরে গেছে।
আচ্ছা না, আমাকে একটু জাস্ট বলেন, যদি কোনো কারণে হ্যাম্পার হয় আপনার হেলিকপ্টার, আপনাদের সেকেন্ড সেফটি কি? আপনারা ওইখানে প্যারাশুট দিয়ে জাম্প করবেন?
তাহলে আমাদের হেলিকপ্টার কোনো প্যারাশুট থাকে না, আমরা ওখানে ডিচিং করবো, ডিচিং করে আমরা হেলিকপ্টারকে বের হয়ে আসার চেষ্টা করবো।
আচ্ছা, তাহলে তো খুব রিস্কি, মানে
অনেক রিস্কি, হ্যাঁ, এটা হবে বলা যাবে না ভাবে, বাট অনেক রিস্কি।
ওকে,
তো আমি উপরে গিয়ে চক্কর দিলাম গ্রামের উপরে, গ্রামের নাম ছিল জু, তো জু ভিলেজের উপরে চক্কর টক্কর দিয়ে আমি কাউকে দেখলাম না। তো আমি আবার আসলাম, বললো যে ওখানে তো ওরা আছে, গুলি করলো, তুমি ফায়ার, আমার কাছে কিন্তু 1200-1200-2400 রাউন্ড গুলি আছে আমার হেলিকপ্টারের মধ্যে, এবং আমি যদি এখন পিস এনফোর্সিং এ আছি তো গুলি হচ্ছে দেখতে পাচ্ছি, তো আই হ্যাভ দ্য রাইট টু শুট ব্যাক,
রাইট,
আমি তো ইচ্ছা করলে গুলি করতে পারি এবং আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। তো আমি সিদ্ধান্ত নিলাম আমি গুলি করবো না। তো তারপরে অনেকক্ষণ পরে আমার ব্যাকআপ আর আসে না, আমি তো উপরে উঠে খবর দিলাম যে আন্ডার ফায়ার এবং একটা বোর্ড ড্যামেজ, কোনো ফ্যাটালিটি
নাই। বেসিক্যালি ওখানে কারণ ওরা কি বিদ্রোহী ছিল, মানে
ছোট ছোট অনেক ছোট ছোট ফ্র্যাকশন হয় কি, কঙ্গোতে আপনার অনেক সোনা এবং ডায়মন্ডের মাইন আছে।
আচ্ছা,
তো বিভিন্ন মাইন গুলো বিভিন্ন ফ্র্যাকশন নিয়ন্ত্রণ করে,
বিভিন্ন গ্রুপের
নিয়ন্ত্রণে আছে।
আচ্ছা,
তো ওরাই মনে করেন
গ্রুপে গ্রুপে মারামারি
মারামারি হ্যাঁ হচ্ছে,
আর এই সাধারণ মানুষরা নিহত হচ্ছে
নিহত হচ্ছে।
আচ্ছা, তো ওই গ্রুপটা বেসিক্যালি এই পিস কিপিং যারা করতে তাদের উপর অ্যাটাক করে
হ্যাঁ।
ওকে ফাইন,
তারপর তারপরে যখন নাকি আমি উপরে উঠলাম, উঠে খবর দিলাম ইন্ডিয়ান এয়ার কন্টিনজেন্ট কে, তো বলে আমি খবর দিলাম যে এরকম আন্ডার ফায়ার, কনভয় ইজ আন্ডার ফায়ার, ওয়ান বোট ইজ ড্যামেজড এন্ড নো ফ্যাটাল, প্লিজ সেন্ড দি ব্যাকআপ ব্যাকআপ অন দা ওয়ে, আই হ্যাভ রিসিভ দ্যাট ওয়ান। তো আমি ঘটনাটা ঘটার 10 মিনিটের মধ্যে বলেছি, 45 মিনিটস হ্যাভ পাসড, ইউ ডোন্ট বিলিভ দেয়ার ইজ নো ব্যাকআপ, কেউ আসছে না। আসার কথা ইন্ডিয়ানদের, কারণ আমাদের আমাকে রিপ্লেস করবে ইন্ডিয়ান, তো আমাদের তো আড়াই ঘন্টার মতো আপনার ইয়া থাকে, এন্ডুরেন্স থাকে অলরেডি, আমি তো 1.5 ঘন্টা শিখে ফেয়ে বেড়েছে, আমাকে রিটার্ন করতে হবে। তখন আমি অনেকক্ষণ পরে বললাম যে এখন তো আমার ফিউল ক্রিটিক্যাল হয়ে যাবে, আমি চলে আসতে হবে। তখন বললো যে পরে ইন্ডিয়ানরা আসছেই না, আসেই নাই, ফাইনালি ওই সময়টা পর্যন্ত আসে নাই। আমাকে বললো যে ওই কনভয়কে বলো রিটার্ন করতে, তুমি উপর থেকে ওদের ফলো করতে করতে আসো ইন্ডিয়ানটা কভার করা পর্যন্ত। তারও 40 মিনিট পরে ইন্ডিয়ানরা ওইখানে ব্রিগেডিয়ার রাশাদ মাহমুদ, পাকিস্তানের ব্রিগেডিয়ার, সে ছিল আমাদের ইতুরি ব্রিগেডিয়ার, আমাদের রিজিয়নটা ছিল ইতুরি রিজিয়ন, ইতুরি ব্রিগেডের ফোর্স কমান্ডার, ব্রিগেড কমান্ডার। তো উনি আমাদের জক মিটিং আমাকে ডাকলেন, সবাই আসছে ওখানে, ওখানে নিচে যারা ইয়েতে ছিল যে কনভয়ের মধ্যে হিউম্যানিটেরিয়ান এইড, যারা হিউম্যান রাইটস, তারপরে ইউএন এর লোকজন এবং উরুগুয়ে ব্যাটালিয়ন লোকজন, যারা গিয়েছিল অ্যাকচুয়ালি ওখানে গবুতে কি জানার জন্য, তারা তো রিচ করতে পারে না ব্যাক করছে। আমাকে প্রশ্ন করলো, ইয়াস ক্যাপ্টেন, হোয়াট হ্যাপেন্ড, হোয়াই ডিডন্ট ইউ, হোয়াট হ্যাপেন্ড ইন দি ইয়া। আমি বললাম যে এরকম দে হ্যাভ কমপ্লেন, আই গেট ডাউন, আই হ্যাভ সিন দ্যাট পিপল আর ফায়ারিং, বাট তখন হিউম্যানিটেরিয়ান যে এইড ছিল, হিউম্যান রাইটস, ওরা বললো যে হোয়াট ইজ দ্য ইউজ অফ হ্যাভিং এ হেলিকপ্টার অন টপ ওয়েন ইট ক্যানট ফায়ার ব্যাক। মানে সে সরাসরি আমার দিকে পয়েন্ট যে তুমি কেন ফায়ার করো নাই, আমাকে জিজ্ঞেস করলো ব্রিগেডিয়ার মাহমুদ। আমি বললাম যে স্যার, ইফ আই ক্যানট সি এ টার্গেট, এটা হস্টাইল টার্গেট, আই ক্যানট ফায়ার এট এ ভিলেজ, অ্যান্ড ভিলেজ দেয়ার ক্যান বি উইমেন, দেয়ার ক্যান বি চিলড্রেন, দেয়ার ক্যান বি নট আই মিন নর্মাল সিটিজেন, হু ইজ গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দেয়ার ডেথ। তো আমার কাছে সবকিছু ছিল, আমি দেখলাম যে এখানে আমাদের কোনো ফ্যাটাল কিছু হয়নি, সো আমি সিদ্ধান্ত নিতে আমি ফায়ার করবো না। ভেরি গুড জব ডান, সি ডাউন, দ্যাটস অল। তো ওই সময় এটা খুব ইন্টারেস্টিং ছিল যে এই কাহিনীটা তখন ঘটেছিল, এবং ইউএন মিশনের মধ্যে আমার কাছে কিছু ক্লিপও আছে এই বিষয়ে। তো দ্যাট ওয়াজ ওয়ান অফ দি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করলাম ইউএন মিশনের। তো ইউএন মিশন থেকে আমি আবার ব্যাক করলাম দেশে,
কতদিন পরে,
এক বছর পরে,
এক বছর, ওকে,
এক বছর পরে ইউএন মিশন থেকে ব্যাক করার পরে কথা ছিল আমি আমাদের FIS একটা প্রতিষ্ঠান আছে, ফ্লাইং সেক্টর স্কুল, ওখানে জয়েন করবো, কিন্তু আলটিমেটলি আমাকে বলা হলো যে না, ওখানে এখন যাওয়া প্রয়োজন না, তুমি এখন বাসার বেঁধে থাকো। সেই সময় আমার জীবনে একটা বড় একটা দুর্ঘটনা ঘটে যায় আর কি।
ওকে,
এই দুর্ঘটনাটাকে আমি আসলে অন্য কোনোভাবে এক্সপ্লেন করতে পারবো না, আমি শুধু এইটুকু বলতে পারবো যে আমি তখন আমাকে যে দায়িত্বে দেওয়া হয়েছিল সে দায়িত্বটা অনেক ডিমান্ডিং ছিল, আমার বয়স অনেক কম ছিল এবং আমার অথরিটি অনেক বেশি ছিল।
ওকে,
এবং আমার কিছু পার্সোনাল কিছু জিনিস আমাকে বাক করছিল, তার জন্য আমি দুটো বেশ বড় বড় মিস্টেক করে ফেলি সিদ্ধান্ত চিহ্ন বিষয়ে, এবং এটা কোনোভাবেই বিমান বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিল না, এটা আমার পার্সোনাল একটা বিষয় ছিল। যাই হোক, তার পরবর্তীতে এই ঘটনাটা আমার জীবনে একটা আপনি বলতে পারেন বেশ একটা সেটব্যাক আমার জীবনে হয়েছিল। তো জিনিস আমি এভাবে যদি আমি ব্যাখ্যা করি যে আমার সিদ্ধান্তের ভুলের জন্য বিমান বাহিনীতে ওরা চেয়েছিল আমাকে একটা দৃষ্টান্তমূলক একটা
শাস্তি
দিতে। যে ঘটনাটাই ঘটুক না কেন, যখন আমাকে তারা সেটা করতে চেয়েছিল, আমার সাথে যারা ইনভলভ বা যারা জড়িত ছিল ওদের কাছে আমি এখন এই অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই জন্যে যে ওদেরকেও আমার জন্য মানে সাফার করতে হয়েছে। এবং আমি জানি তারা হয়তো ভালো আছে এবং দোয়া করবো তারা অনেক ভালো থাকুক এবং আরো ভালো করুক। তো আমি তখন বলেছিলাম ওদেরকে, আমার যখন আমার ওখানে একটা হয় GCM বলে আমাদের এখানে বিমান বাহিনীতে জেনারেল কোর্ট মার্শাল, ওটাতে আমাকে আমি দাঁড়িয়েছিলাম, আমাকে অভিযুক্ত করা হয়েছিল এবং অভিযোগের ইয়েতে অনেকগুলো ধারাতে তারা আমাকে মানে আমি তো আসলে হয় কি আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশে কিন্তু এই আইন বিষয়ক পড়াশোনা কিন্তু আমরা কখনো করি নাই, এর ইমপ্লিকেশনটা আমরা জানি না, যদিও এটা আমার জানা আমাদের জন্য ফরজ
বা
আমার জানতেই হবে এটা। আমি এত ব্যস্ত ছিলাম আমার প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে, আমি এইগুলো আমাদের দিকে জানা হয়নি, যার জন্য পরবর্তীতে আমি সহ এবং আরো বেশ কিছু বিমান বাহিনীতে কর্মরত যারা ছিল কর্মচারী ওদেরকে সহ আমাদেরকে একটা বড় পানিশমেন্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। তো সেই শাস্তির জন্য আমাকে প্রায় দুই বছর ছয় মাসের মতো চার জেলের মধ্যে বন্দী করে ফেলা হয়। বিমান বাহিনী থেকে আমাকে পাঠানো, কারণ একটা নিয়ম আছে ওখানে যে আপনি যদি সেই শাস্তি আপনার দেওয়া হোক যদি সেটা দুই মাস বা তিন মাসের বেশি হয় এটা তখন আর বিমান বাহিনী থেকে থাকবে না, তখন তাকে একদম বিমান বাহিনী থেকে ডিসমিসড করে,
আলটিমেটলি সাসপেন্স করে, তারপরে
ডিসমিসড করে এই শাস্তি কার্যকর করা হয়। তো সেই সময়টায় আমি এই জন্য বলবো যে ওই সময়টা আমার জীবনে একটা অনেক বড় একটা স্ট্রাগলের সময় গিয়েছিল, কিন্তু আমি আমি এটার জন্য রিগ্রেট করি না। কেন করি না, আমি ওদেরকে বলেছিলাম কোর্ট মার্শালে যেখানে হয়েছিল প্রেসিডেন্টকে বলেছিলাম যে আমাকে আপনারা শাস্তি দিচ্ছেন আমার একটা অন্যায় বা একটা ভুলের জন্য, তার জন্য আপনারা আমার সাথে যাদেরকে দেওয়ার চেষ্টা করছেন দিয়ে না, কারণ ওরা তো তাদের প্রতি তাদের অফিসার ইনচার্জ বা
অফিসার
যে কমান্ড সেটা তারা পালন করেছে। এখন এইটা লফুল না আনলফুল এটা কিন্তু কমান্ড সার্ভিস কখনো দেখবে না। আপনি যদি একটা সৈন্যকে বলেন যে তুমি এই কাজটা করো, সে যদি বলে যে আমি এটা দেখি এটা কি লফুল না আনলফুল, তাহলে কিন্তু আর কমান্ড সার্ভিস থাকছে না,
রাইট?
যাক, ওদের কোন রকমের বেনিফিট বা কোন রকমের ইনভলভমেন্ট এখানে ছিল না, ওরা এটা করেছিল আমার ইনস্ট্রাকশনের জন্য। সুতরাং শাস্তি যদি কিছু দিতে হয় শুধু আমাকে আপনারা দিতে পারেন, ওরা এর মধ্যে পড়ে না, কিন্তু আমার কথাটা ওরা নেয় নাই। ওরা হয়তো কোনো কিছু একটা করতেছিল, ওদের একটা প্রিয় কবাইট হয়তো একটা আইডিয়া থেকে ওরা করেছে, যেটাই করে থাকুক আমি বিমান বাহিনীকে তার জন্য দায়ী করছি না বা বিমান বাহিনীর কর্তৃপক্ষকে দায়ী করছি না, আমি দায়ী করছি হয়তো কিছু সিদ্ধান্তকে, যে সিদ্ধান্তগুলো আমার হিসাবে আমার মতে সঠিক হয়তো ছিল না। কেন বলবো, কারণ আপনি আপনার একটা বেবিকে, আমি তো মনে করবো আমি বিমান বাহিনীর বেবি, আমি বেবি ফ্রম বাংলাদেশ বিমান বাহিনী, আমাকে যখন আপনি কোথাও ট্রান্সপোর্ট করছেন, কোথাও করছেন বা কোনো একটা সিদ্ধান্ত নিলেন শাস্তি দিবেন, আপনাকে তো আমার কথা শুনতে হবে। আপনি যদি, এবং আমি এই বিষয়ে আরো পরিষ্কার করে আমার মানে আমার ভিতরে যে ঘটনাগুলো ঘটেছিল যা হয়েছিল এটা বলার জন্য আমি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, আমাকে হয়তো
সুযোগ দেওয়া হয় নাই।
যাক, আমি এর জন্য কাউকে ব্লেম করবো না বা দায়ী করবো না, যেটা ঘটেছে সেটা ছিল সম্পূর্ণরূপে আমারই একটা ভুলের একটা মাসুল। পরবর্তীতে আমি যখন চিন্তা করে দেখেছি যে আমি কেন এই ভুলটা করলাম, আমি কোন সদুত্তর পাইনি, এই ভুলটা আমি করে ফেলেছি।
আমি জাস্ট আমি পুরো ঘটনাটা জানতে চাই না, একটা বিষয় আমাদের শ্রোতাদেরকে ধারণা দেবার জন্য বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে পারিবারিক বিষয়, প্রিয় শ্রোতা আমরা শুনে সবসময় একটা কথা বলি, লাইফ ইজ নট বেড অফ রোজেস, এবং যাদেরকে আমরা দেখি সফল মানুষ তাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো একটা দুর্ঘটনা থাকে, কোনো না কোনো চড়াই উতরাই থাকে, এবং সেই চড়াই উতরাই থেকে তারা যে আবার উঠে দাঁড়ান এটাই হচ্ছে সাকসেসের স্টোরি। আমরা যে পাইলটকে এখন দেখছিলাম, এখন যে জায়গাটা সে দাঁড়িয়েছে গল্পের, সেখানে কিন্তু তিনি ডিসমিস হয়ে গেছেন, এবং সেখান থেকে ডিসমিস হয়ে যাওয়া তারপর একটা চার দেয়ালের মধ্যে বন্দী জীবন, আপনারা বুঝতেই পারছেন মানে অসহ্য রকমের, সহ্য করা যায় না এরকম একটা অবস্থা। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে অনিচ্ছাকৃত ভুল, এটা কি এরকম না যে একটা ব্যক্তিগত জীবনে টানা পড়েন, যেটা আপনি বলছিলেন পারিবারিক,
মানে মানসিক ভাবে আপনি যদি কখনো, হ্যাঁ, মানসিক ভাবে আপনি যখন প্রচন্ড কোনো একটা চাপের মধ্যে থাকেন এবং আপনার মানসিক চাপের পাশাপাশি আপনার পারিবারিক সামাজিক একটা চাপ থাকে এবং আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে আছেন যেখানে আপনার অনেক কর্তৃত্ব বা অথরিটি আছে কিছু করার, এবং আপনি আপনার এই যে কাজটা আমি করেছি, যে ভুলটা আমি করেছি, সেই ভুলটা আমি না করলেও পারতাম, আমি হয়তো এটাকে অন্যভাবে আইনগত ভাবে আমি কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু আমার, আমি বলবো যে আমি এত অল্প বয়সে, আমি তখন আমি স্কোয়াড্রনে ছিলাম, মানে মেজর আপনি বলতে পারেন আর্মিতে যেটা সেনাবাহিনীতে আছে, তো স্কোয়াড্রনেটার হিসাবে, ছোট ইয়াং স্কোয়াড্রনেটার হিসাবে একটা বিশাল অথরিটি পাওয়া, অথরিটির কনফিডেন্সে থাকা এবং সেই মধ্যে থেকে এরকম একটা ভুল করা এক্সপেক্টেড না, কিন্তু এটা কিন্তু অন্য কোনো কাউকে কিন্তু এফেক্ট করে নাই, সেটা যাই হোক, তো ওই চাপের জায়গাটাতে হয়তো আমি চাপটা নিতে পারিনি। পরবর্তীতে আমি দেখলাম, আমি, কারণ আমার তো অনেক সময় হচ্ছিল, আমি প্রায় দুই বছর ছয় মাস সময় পেয়েছিলাম চিন্তা করার এবং এটাকে অ্যানালাইসিস করার, এটাকে ভাবার, এটা নিয়ে অনেক গবেষণা করার যে ঘটনা এরকম হলো কেন। পরে আমি দেখলাম যে আমার অনেক ছোট 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 ভুল অ্যাকুমুলেট হয়ে এরকম একটা বড় ভুল
বড় ভুল হয়ে গেছে।
তো যাই হোক, ভুল করার পরে যেটা হলো
না, কিন্তু সাধারণত যেটা হয় ওই রকম একটা সিচুয়েশনে পড়ে গেলে লোকজন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক বেশি পরিমাণে যে এত ভালো একটা অবস্থানে ছিলাম সবকিছু মিলে, এবং
মানে মানে এটা হচ্ছে, এটা হচ্ছে অনেকটা আপনি ইউ হ্যাভ সিন দ্য বেস্ট, নাও ইউ আর ইন দ্য ওয়ার্স্ট,
ওয়ার্স্ট মানে জিরো,
হ্যাঁ, নট জিরো, বিলো বিলো
বিলো বিলো জিরো, মাইনাস পয়েন্টে চলে
আসে, অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কথা না, হ্যাঁ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনাকে আমি বলছি আমার মধ্যে একটা স্টাবর্ন একটা ক্যারেক্টার, আমার ক্যারেক্টারিস্টিকের মধ্যে আছে, আমি প্রচন্ড একগুয়ে। এখন আমি দেখেছি যে দুটা জিনিস ঘটতে পারে, আপনি যখন কোথাও থেকে পড়ে যাবেন, আপনি পড়ে থাকবেন, পাশে আপনি উঠে আসবেন। আই ডিসাইডেড টু স্ট্যান্ড আপ।
আমি কেন বলছি রামল ভাই, মানে আপনি বিয়ে করেছেন, এটা একটা রেসপন্সিবিলিটি, স্টিল আপনার ফ্যামিলিতে তখন একটা টানাপোড়েন চলছে আপনার ব্যক্তিগত জীবনে, এবং সেই সময় আপনার সুপারব একটা পজিশন আপনার কর্মজীবনে, সেখান থেকে আপনি মুহূর্তের মধ্যে মাইনাস সিচুয়েশনে চলে যাওয়া, মানে বেঁচে থাকাটাও ডিফিকাল্ট আমার মেন্টাল জায়গা থেকে আরো, এবং এমন একটা জীবন আপনি পেলেন ফর দ্য লং টাইম, টু ইয়ার্স কিন্তু অনেক বড় সময়,
ছয় মাস,
যে মানুষটা উড়ে উড়ে পুরো দুনিয়াটাকে দেখছে এবং পুরা বারবারই মানে ওয়ান কাইন্ড অফ হেভেন বলা যেতে পারে, সেই মানুষটার জন্য চার দেয়ালে বন্দি হয়ে যাওয়া প্রায় আড়াই বছর বা তারও এক মাস সময় বেশি, ফ্রাস্ট্রেট হয়ে সেটা পাগল হয়ে যাওয়ার কথা। ইনফ্যাক্ট আমি আমার জায়গা থেকে যদি চিন্তা করি, সেখানে আপনি আবার নতুন করে উঠে দাঁড়িয়ে চিন্তা করছেন আমি নিজেকে টার্ন ব্যাক করবো, এবং মানে আনথিঙ্কেবল। এই জন্যই বলা হয় যে যারা সফল মানুষ তাদের জীবনে আনথিঙ্কেবল কোনো কিছু থাকে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতি বলতে আমরা ফিরবো রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আজকে এখানে একজন বৈমানিকের জীবনের গল্প আমরা উপস্থাপন করছি, তিনি আমাদের পাইলট কামাল ভাই। আমরা ফিরে আসবো ঠিক রাত একটায়, তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিপজিয়া নামে, ওখানে গেলেই আপনারা হ্যালো 8920-র পেজটি খুঁজে পাবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
Presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, সময় রাত একটা, আমরা আবারও শুরু করছি ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও 89.2, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে একজন বৈমানিকের জীবনের গল্প আমরা উপস্থাপন করছি। বৈমানিক, হ্যাঁ এটা ঠিক যে আমাদের হ্যালো 8920 তে প্রথম একজন পাইলটকে আমরা পেয়েছি, কিন্তু আমরা সেই সব জীবনের গল্প আপনাদের সামনে হাজির করি যে জীবনের গল্প থেকে আমাদের শেখার আছে। আমরা বারবারই দেখাই যে জীবন একটা রাস্তা, সেখানে হোঁচট খেতে হয়, সেখানে পিছলে পড়ে যেতে হয়, সেখানে গিয়ে কখনো কখনো পা ভেঙে যেতে হয়, সেখানে কখনো কখনো কোমর ভাঙে পড়ে গিয়ে, কিন্তু ওইভাবে ওখানে পড়ে পচে গেলে চলবে না, ওখান থেকে উঠে দাঁড়াতে জানতে হবে, উঠে দাঁড়ানোর মানসিকতা রাখতে হবে, এবং উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন। তাহলেই আমরা বলতে পারি যে সেই জীবনটাই আসলে জীবন, যে জীবনে সাকসেস আছে এবং সাকসেসের আগে অনেক অনেক ধরনের স্ট্রাগল আছে। কিভাবে কোথায় ছিল আমাদের বৈমানিক কামাল এবং শেষ পর্যন্ত কোথায় পড়ে যাওয়া, তারপর সেখান থেকে কি হলো সেটা আমরা জানবো। আমরা আবার তার কাছে ফিরছি, তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920, ওখানে গেলে একদিবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। জি কামাল ভাই, তারপর
আচ্ছা এখন আমি, আমাকে যখন ট্রান্সপোর্ট করা হলো, আমি যারা আমার সাথে সাফার করেছেন ওদের কাছে আমি আবারও বলছি যে ওদের এই সাফারিং এর পিছনে আসলে আমি আনইনটেনশনালি, মানে না চাইলেও আমার কিছু কন্ট্রিবিউশন ছিল, যেটা কখনো আমি আশাও করিনি, বলিও নাই, চাইও নাই, কিন্তু যেহেতু তারা সাফার করেছেন তাদের আমি দোয়া করি তারা যেন অনেক ভালো থাকেন এবং তারা যেন ওই বিষয়টাকে এভাবে মনে না রাখেন এবং আমাকে যেন তারা অন্যভাবে দেখেন, যেভাবে নর্মালি আমার প্রতি, যেহেতু আমার জন্য তারা সাফার করেছেন নিশ্চয়ই আমার প্রতি তাদের ক্ষোভ থাকবে, তো আমি সেই জায়গাটাতে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, করে নিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আচ্ছা আর আমি বলি, আপনি যখন মানে ইউ উইল নো ইউর ফ্রেন্ডস যখন আপনি ক্রাইসিসের মধ্যে থাকবেন, আবার ইউর ফ্রেন্ডস উইল নো ইউ হোয়েন আপনি ক্রাইসিস থেকে বেরোয় আসবেন। এটা কিন্তু একটা একটা কথা, ইংরেজি কথা। তো দুইটা জিনিস ঘটে জীবনে, আমি মানে এটা ইভলিউটিভ ভাবে যাচ্ছে, আমি দেখেন টু থিংস ডিফাইন্স ইউ, আমি যেটা বিশ্বাস করি, একটা হচ্ছে ইউর পেশেন্স হোয়েন ইউ হ্যাভ নাথিং,
রাইট,
অ্যান্ড ইউর অ্যাটিটিউড হোয়েন ইউ হ্যাভ এভরিথিং।
এক্স্যাক্টলি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।
ইয়েস, আমি এই জিনিসটাকে আমি মানে আত্মবাক্য মতো করে দেখি, তখন আবার আমি জানতাম যে কারা আমার সত্যিকারের বন্ধু, কারা আমার কাছে এসছে, কারা আমাকে মনে করছে, কারা আমার জন্য কষ্ট পাচ্ছে। আমার বাবা মা ছিল এবং আমার স্ত্রী এবং তার আত্মীয়স্বজন। তবে আমি আমার স্ত্রীর কথা বলবো, আপনি চিন্তা করেন যে আমার কিন্তু সেইভাবে আমি কিন্তু পারিবারিক জীবন শুরু করতে পারিনি, তখন আমি কিন্তু বন্দি হয়ে গেলাম, চার জেলার মধ্যে আটকে গেলাম। বর্তমান প্রেক্ষাপটে আমি যদি আপনাকে বলি, আমি আমার মানে আমি আমার সমস্ত জ্ঞান সমস্ত বুদ্ধি দিয়ে আপনাকে বলতে পারি যে কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, করে না, করে না,
এক্স্যাক্টলি।
কিন্তু আপনার ভাবি, আমার ওয়াইফ, আমার স্ত্রী, সে কিন্তু আমার জন্য অপেক্ষা করেছে, সে আমার জন্য দুই বছর ছয় মাস, এবং আরো বেশি দরকার হলে আরো বেশি অপেক্ষা করতে হয়তো, সে অপেক্ষা করেছে। এবং তার কাছে আমি অসম্ভব রকমের কৃতজ্ঞ যে আমি কিন্তু সেই যে সময়টা ছিলাম ওখানে, আমি আমি কিন্তু তাকে অনেক ডিপ্রাইভ করেছিলাম আমার ক্যারিয়ারকে ভালো করতে এবং ক্যারিয়ারকে সময় দিতে গিয়ে আমি কিন্তু তাকে অনেক ডিপ্রাইভ করেছি। এবং তারপরে আপনি বলতে পারেন যে এই ঘটনাটার মাধ্যমে তাকে আমি ডিসিভ করেছি। তো একটা মানুষকে সব রকম উপকরণ আপনি দিয়ে দিয়েছেন আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু সে আপনাকে ছেড়ে চলে যায় নাই, এই জিনিসটাকে আপনি কোনোভাবে ডিফাইন করতে পারবেন না। একমাত্র মানে আপনি যদি সত্যিকারের কাউকে ভালো না বাসেন তাহলে সেটা আপনার জন্য করবে না। আর আমি আপনাকে বলেছিলাম যে আমাদের সম্পর্কটা ছিল খুব অল্প সময়ের জন্য, কিন্তু যেটা আমি অলরেডি বলেছি আপনাকে, এবং ও আমার জন্য অপেক্ষা করেছে এবং আসার পরে আমরা কিন্তু আবার সেই জিরো থেকে শুরু করেছিলাম, একদম শূন্য হাতে আমরা শুরু করেছিলাম। আমি একটা গৌরবময় একটা সময় পার করেছি, আপনি দেখেছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফ্লাই করেছি, তার সাথে আমি সে আমার গ্রাজুয়েশন ছিল, আমি ছিলাম আমি অ্যাচিভ করেছি, আমি সর্বোচ্চ সম্মান পেয়েছি, সবাই আমাকে আদর করেছে ভালোবেসেছে, কিন্তু আমার কিছু ব্যক্তিগত ভুলের জন্য আমি সবকিছু থেকে আমি বিচ্যুত হয়ে গেলাম। এবং তখন কিন্তু আমাকে কেউ মনে রাখে নাই, আমার মা বাবা এবং আমার স্ত্রী এরা ছাড়া কেউ মনে রাখেনি। আমি জানি এটা অনেকের জন্য কষ্টের জন্য যে হ্যাঁ আমি বলছি মনে রাখে, যদি মনেই রাখতো তাহলে আমি জানতে পারতাম তো, কারণ ইউ নো ইউর ফ্রেন্ডস ওয়েন ইউর ইন ক্রাইসিস, তাই না? আরেকটা জিনিস আছে এখানে, জিনিসটা আমি এভাবে আসি যে এই আড়াই বছরে আমি কি করেছি, এটা কিন্তু আপনার কাছে নিশ্চয়ই মনে হচ্ছে যে কারণ আড়াই বছর আপনি কি করলেন, চার দিনের মধ্যে থেকে আপনি কি করতে পারেন, ওখানে আপনি কি দেখেছেন, খুব ইন্টারেস্টিং একটা পার্ট হবে আমি যদি আপনাকে অনেক কিছু বলি, আপনার এই আড়াই ঘন্টা এটা কভার করবে না। তারপরে আমি আপনাকে কিছু কিছু জিনিস সংক্ষেপে বলি, আপনার ভালো লাগবে। আমি যখন ওখানে যাই তখন আমাকে ওরা ডিভিশন বলে একটা বিষয় আছে, আপনার যে ক্লাস ওয়ান যদি গ্যাজেট অফিসার বা কিছু থাকে তাহলে আপনাকে ডিভিশন দেওয়া হয়, সেখানে আপনি প্রথম শ্রেণীর মর্যাদা পান আপনি। তা আমাকে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছিল, তা আমার জন্য আলাদা রুম, আমি আলাদাভাবে থাকি, এবং একজন আমার জন্য ডিটেল করা সে আসে জিজ্ঞেস করে যে স্যার আপনি কালকে কি খাবেন, সকালে কি খাবেন, দুপুরে কি খাবেন, রাত্রে কি খাবেন, আমি আমার মেনু দিয়ে দিই, ওরা আবার বাজার করতে চায়, মানে এটা খুব ইন্টারেস্টিং, মানে আপনি একটু ওটা জমিদারের একটা বিষয়ের কথা আছে। আমি জানি না এই এই জিনিসটা ব্রিটিশরা কেন করেছিল, নিশ্চয়ই
ফর পাইলট স্পেশাল,
নো তাহলে ফর অল দ্য ক্লাস ওয়ান সিটিজেন দ্যাট যারা এই এই জায়গায় ওই কোনো কারণ ছাড়া কোনো কারণে ওখানে যেতে হয়, ওটা সবার জন্য না, কিন্তু সবাই পায় না কিন্তু জিনিসটা সুযোগ বা সম্মানটা। যাই হোক ওখানে আমি ছিলাম ওখানে, এবং আড়াই বছরে আমি I have read countless number of books.
Okay.
আমি আপনাকে একটা কথা বলি যে আমার দিন শুরু হতো উইথ আ কফি উইথ আ ডক্টরস, ইউ নো ওই চার দেয়ালের মধ্যে ডক্টররা হচ্ছে একমাত্র যারা ক্লাস ওয়ান গ্যাজেট অফিসার, ওরা আসতো এবং সবার স্বাস্থ্য পরীক্ষা করতো, দেখতো এবং বিভিন্ন ওপিডি করতো। তো ওখানে যে ডক্টর ছিলেন তখন আমার নামটা এখন একদম মনে আসছে না, দুজন ছিলেন, দুজন আমাকে খুব আদর করতেন এবং আমার সাথে বসে আমার সকাল শুরু হতো ওদের সাথে কফি দিয়ে। দেন আই উড গো ব্যাক and I'd collect books from the libraries and our best side থাকতো মনে করেন 6-7টা বই সবসময় থাকতো, এবং আমি পড়তাম, তখন পড়ার একটা আমার কিন্তু ছোটবেলা অনেক পড়ার ঝোঁক ছিল, আমি অনেক গল্পের বই পড়তাম। আপনি আমার গল্পের বই পড়া শুরু হয়েছিল আমার মায়ের পড়া বই দিয়ে, আপনার আমার মা যখন ইয়াং ছিলেন তখন ওনারা পড়তেন হচ্ছে দস্যুবন্ধুর কুয়াশা এসব পড়তেন, তো ওই বইগুলো আমি আবিষ্কার করেছি আমি নানা বাড়িতে গিয়ে, যখন আমি ফ্ল্যাশব্যাক যাচ্ছি একটু ক্লাস ছোট ক্লাস 6-7 যখন পড়তাম তখন নানা বাড়িতে, আমি তো প্রতি বছর নানা বাড়ি যেতাম, আমার আব্বু ছিলেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, তখন তো সার্ভিসে ছিলেন, তো নানা বাড়িতে গিয়ে আমি আম্মুর একটা ট্রাঙ্ক আবিষ্কার করলাম, কি ট্রাঙ্ক লক করা কি আছে, আম্মুকে বললাম না না এই বই তোমার জন্য না, তো এটা যখন বললে তার মানে তো আমাকে
আগ্রহটা বেড়ে গেল,
তবে ট্রাঙ্কে তাড়াতাড়ি খুলে বের করেছিলাম যে সমস্ত তেলাপোকা তেলাপোকা হাঁটতে প্রচুর এক ট্রাঙ্ক ভর্তি বই, আমার বই পড়া শুরু তখন থেকে। তারপরে আবার ঢাকায় চলে আসতে পরে মানে সেবা প্রকাশনী অনেক বই ছিল, মনে করেন মাস্টার বই ছিল, তিন গোয়েন্দার বই ছিল, অনেক রহস্য
পত্রিকা
ছিল, তারপরে আপনার কিছু অনুবাদ ছিল, অনেক বিখ্যাত বিখ্যাত অনুবাদ ছিল, তো ওগুলো আমি প্রচুর পড়তাম। তো এর মধ্যে আমার যখন চাকরি জীবনে প্রবেশ করলাম পড়াশোনা হলো না, আবার যখন আমি আড়াই বছরের ছুটি চলে গেলাম আড়াই বছরের ছুটির মধ্যে আমি আবার অনেক পড়া শুরু করে দিলাম, এবং তখন আমি কঠিন কঠিন বই পড়তাম, ইতিহাস বই পড়তাম। আর আমি আপনাকে একটা কথা বলি, সেই চার দেয়ালের মধ্যে যে লাইব্রেরিটা ওটা ছিল বাংলাদেশের একটা রিচেস্ট লাইব্রেরি। কেন? কারণ 71 সালে যুদ্ধ হয়েও কিন্তু ওই লাইব্রেরি কোনো ক্ষতি হয়নি, ইট ওয়াজ প্রোটেক্টেড। যত বড় বড় কিছু দুর্ঘটনা ঘটতে হয় আমাদের দেশের ইতিহাসে সেই লাইব্রেরিটা কিন্তু প্রোটেক্টেড ছিল। এবং আমি অনেক অনেক এমন অনেক বই দেখেছি যেগুলো আমাদের ভালো ভালো লাইব্রেরিতেও
নাই।
তো আমি বেসিক্যালি বই পড়েছি আমার ইতিহাসের প্রতি এবং রাজনৈতিক দর্শনের প্রতি অনেক দুর্বলতা ছিল আগে থেকেই, যদি আমি পড়িনি, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সেই সময়টা আমি প্রচুর ইতিহাস পড়েছি, মানে বাংলাদেশের ইতিহাসে যা আছে, মানে 52 সালের ভাষা আন্দোলন তার আগে এবং ছয় দফা এবং এ পর্যন্ত, তারপরে বাংলাদেশের কিছু রক্তাক্ত ইতিহাস সবকিছু আমি পড়েছি তখন। এবং সর্দার ফজলুল করিমে কিছু বই আমি খুব ভালোবাসতাম, আপনার যে পেটোর সংলাপ, রিপাবলিক, এগুলো আমি ওখানে পড়েছি। মানে একটা বই শুরু করলে না শেষ হয়ে হয়তো আপনি আমি খবর থাকতাম আমার শেষ হয়ে যেত। তো আমার একটা সুবিধা ছিল যে আমার এখানে তখন ডিআইজি প্রিজন ছিলেন শামসুল হায়দার চৌধুরী, উনি অনেক বিখ্যাত একজন মানুষ, আপনি হয়তো খোঁজ করলে জানতে পারবেন, উনি রেগুলার আসতেন। এবং আমি যখন আমার শেষের দিকে, যখন আমি শেষ দিকে, তখন ভিআইপি আসা শুরু করলো। আপনি জানেন 111 তখন হয়ে গেছে, তো 111 এর পরে আমি অনেক রতি মহারতি যারা এখানে 40-50 জন বডিগার্ড নিয়ে ঘুরে বেড়া ওদেরকে আমি দেখেছি ওখানে, ঠিক আছে, বাংলা ভাইকে দেখেছি আমি, আমি দেখেছি সানি ওদের যে সামরিক বিষয় ছিল, আব্দুর রহমানকে দেখেছি, অনেক 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 মানে ভিভিআইপিকে আমি ওখানে ভিআইপিকে আমি ওখানে দেখেছি। তো মানুষ আসলে আমি আরেকজনের নাম বললাম না, ওনাকেও দেখেছি। তো যে জিনিসগুলো আমি দেখেছি সেখানে, যে ওয়ার্স্ট অব দি ওয়ার্স্ট ইন দ্য কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে হতে পারে। এবং একটা জিনিস আমি দেখলাম যে, এবং আমাদের সাধারণ মানুষ যে কতভাবে সাফার বা কষ্ট পেয়ে থাকে ওখানে, এটা আমি দেখেছি। এবং অনেক ভালো ভালো মানুষ ওখানে ছিল যারা পরবর্তীতে এসে কিছু একটা করার চেষ্টা করেছে, আমি জানি না ওরা করতে পেরেছে, আমি তো আর জজ রাখতে পারিনি। তবে ওই সময়টায় আমার প্রচুর পড়া হয়েছে এবং এইসব বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে আমার মেশার সুযোগ হয়েছে। সেই সময়টা আপনি দেখেন, সেই সময়টা কিন্তু আপনি অনেক অসহায় সেই সময়টায়, যখন আপনার ক্ষমতা, আপনার অর্থ আপনাকে সহায়তা করতে পারছে না, আপনি তখন একটা মানুষকে চেনা, একটা আসল মানুষকে চেনা, কিন্তু অনেকের নাম আমি বলবো না, ওদেরকে আমি দেখেছি, অনেক কুশীলবকে আমি দেখেছি, কুশীলব মানে বলতে আমাদের ইতিহাসের কুশীলব, তাদের কথা আমি বইয়ে পড়েছি, ওদেরকে আমি দেখেছি, খুবই খুবই ইন্টারেস্টিং ছিল। তো যাই হোক, ওই সময়টায় আমার প্রচুর পড়াশোনা, যেমন আমি বেঁচেছিলাম, আপনি বললেন না যে এত বড় একটা ভালো অবস্থান থেকে আপনি পড়ে গেলেন, আপনি বেঁচেছিলেন কিভাবে? আমি আমার স্ত্রীর কথা চিন্তা করে, এক সত্যিকার কথা বলতে, যে তার ভালোবাসা বা তার আত্মত্যাগ, এই সব কিছু আমাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমি আড়াই বছর পার করে দিলাম, আড়াই বছর পরে যখন আমি স্বাভাবিক বের হয়ে আসলাম, তো আমার কাছে একটা অপশন ছিল এরকম, যে আমি আই ক্যান গো ব্যাক টু হার অর আই ক্যান গো ব্যাক টু মাই ফ্যামিলি।
ওকে, অপশন কি দিয়েছিল এটা, মানে সেই দিয়েছিল
না? তাহলে এই অপশনটা ছিল, মানে যেই জন্যই হোক না কেন, আমার ফ্যামিলি থেকে অপশনটা দিয়ে
আসছে। ওকে ওকে,
তো যাই হোক, যখন এই অপশনটা দেওয়া হলো, আমি চিন্তা করলাম, তো আমি তো অনেক চিন্তা করেছি আড়াই বছর, আমি আপনাকে বলেছি যে আড়াই বছরের লম্বা সময় চিন্তা করেছি আমি, যে আমি চিন্তেছি যে আমি যে কথা আগেও আপনাদেরকে বলেছি, যে ফ্যামিলি যখন আপনি বিয়ে করে ফেলেন, কমিটেড হয়ে যান, তাহলে আপনার ফ্যামিলি হচ্ছে আপনার স্ত্রী, যদি সত্যি আপনি তাকে ভালোবাসেন, আপনার প্রতি কমিটমেন্ট থাকে, তাহলে আপনি তাকে আপনি সবার আগে ইয়ে করবেন, মূল্যায়ন করবেন এবং তার দিকে আপনি দেখবেন। তো আমি যেটা দেখলাম, যে আমার সামনে যে দুটো অপশন, আমি আমার স্ত্রীকে বেছে নিলাম, কারণ সে আমার জন্য এত বছর অপেক্ষা করেছে, তাকে আমাকে ভালোবাসে, এবং তার কাছে আসলে আমি যেই যেই কারণেই হোক, যে ব্যবহারটা তার সাথে তখন করেছি, ডিসিভ হয়েছে, সে কষ্ট পেয়েছে আমার মাধ্যমে, তো আমি আই ওয়ান্টেড টু মেক ইট আপ, আমি চেয়েছি যে ওকে আমি সুখী করব এবং সত্যিকার ভাবে আমি ওকে সুন্দর একটা জীবন আমি ওকে উপহার দেব। আমি তার কাছে গেলাম, প্রথম প্রথম যথেষ্ট রকমের সে আমার উপর রাগ, ক্ষোভ, যে কেন আমি এটা করলাম। তো আমার অনেক সময় গেছে আমার এটাকে সহজ করতে আর কি। তো আমি যত সহজ ভাষায় এক মিনিটের মধ্যে বলে ফেললাম, এটা তো সহজ ছিল না,
ছিল না, ইনফ্যাক্ট ছিল না,
এটা কখনোই সহজ হয় না, কারণ আপনি যখন একটা জিনিসকে কঠিন করে ফেলেন, সেটাকে সহজ করার দায়িত্বটা বা দায়িত্বটা আপনারই, আপনাকে সেটা করতে হবে যেভাবে আপনি করেন। যাই হোক, আমি কৃতজ্ঞের জন্যে, এবং আমি আমি এই কথাটাই বলবো, যে যেই কিছু অল্প কিছু সংখ্যক লোকের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ, তার মধ্যে সবচেয়ে সিংহভাগ পার্টটা জুড়ে আছে আমার স্ত্রী। প্রথম কথা হচ্ছে, এত বিপদের মধ্যে সে আমাকে ফেলে চলে যায়নি, আমার জন্য সে অপেক্ষা করেছে, আমার জন্য সে ডেফিনেট নিশ্চিতভাবে, আমি নিশ্চিত যে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে যাতে আমি তাড়াতাড়ি তার কাছে ফিরে যেতে পারি। এবং আমি ফিরে যাওয়ার পরে আমি আপনাকে বলতে পারি যে আপনি প্রিন্স অ্যান্ড প্রপার নাম শুনেছেন, আই হ্যাভ বিন দ্য প্রপার দেন। তো ওয়েন আই স্টার্টেড, যখন শুরু করেছি, তখন আমরা ছোট করে আমাদের সংসার, তখনই বলতে পারি যে আমাদের সত্যিকারের সংসার শুরু হয়েছে। আমি ছোট করে একটা জবের জন্য আমি ঘুরছিলাম, চেষ্টা করে যাচ্ছিলাম, এবং 2000 নয়ের দিকে এসে আমি একটা কোম্পানিতে জয়েন করি অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর। ওই কোম্পানিটা ছিল এনার্জি রিলেটেড কোম্পানি। পরবর্তীতে দেখা যায় যে এক বছর পরে সেই কোম্পানিটাতে আর আমার থাকা হয় না এবং আমি বুঝতে পেরেছি কোম্পানির মধ্যে সমস্যা আছে। তো পরবর্তী আমি এটা ছেড়ে দিই এবং আমি আমার আরেকজন ভদ্রলোক আছেন, ওনার নাম হচ্ছে নাসরুল্লাহ চৌধুরী। উনি হচ্ছে, আমি যদি সহজ ভাষা বলি, সন্দীপের জমিদার ছিলেন।
সন্দীপের জমিদার,
সন্দীপের জমিদার,
বাবা
নাসরুল্লাহ চৌধুরী। ওনার সাথে আমার পরিচয় হয়, আমাদের যেখানে থাকতাম সেখানে আশেপাশে উনি থাকতেন এবং উনি খুবই একটা মানে ফাদার ফিগারের মতো ছিলেন। আমাকে অনেক ভাবে উনি গাইড করেছেন, মানে উপদেশ দিয়ে এবং সঠিকভাবে সঠিক পথটা দেখানোর জন্য যে জিনিস কিছু আপনার গাইডেন্স লাগে সেটা আমাকে উনি দিয়েছেন। উনি আমি যদিও আগে থেকে স্থাবরণী ছিলাম, তারপর উনি আমাকে দেখিয়েছেন কোন জিনিসটা সহজ, কোন জিনিসটা কঠিন, কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা ভুল। তো ওনার কাছে আমি কৃতজ্ঞ এক অর্থে। এবং উনি এবং খালাম্মা মানে আন্টি, ওনার ওয়াইফ, দুজনই এখনো আছেন এবং আমি ওনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তো ওনাদের মাধ্যমে এবং ওনাদের প্রেরণাতে এবং আমার বাবা মার দোয়া, যদিও তখন আমরা একটু সেপারেট আলাদা ছিলাম, আমি আবার আমার প্রফেশনে ফিরে আসার চেষ্টা করি। একটা সময় আমি আপনার টেক্সটাইলে হামিম বলে একটা ডেনিম আছে, হামিম ডেনিম, ওখানে আমি ছিলাম কয়েক মাস ডিজিএম হিসাবে। আমি বেরিয়ে আসার পরে কথা বলছি, তো ডিজিএম ডেপুটি জেনারেল ম্যানেজার দিশে হাওকা হচ্ছে না, এইচআর এবং অ্যাডমিন প্রকিউরমেন্ট, তো ওটা ছিলাম। তো আমি দেখলাম যে সকালবেলা যেতাম আর আসতাম হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি তো আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি না এবং সারাদিন চলে যায় রাস্তাঘাটে। তো পরে ভাবলাম যে না, এইভাবে তো আর চলা যাবে না, এইভাবে থাকলে আর ফ্যামিলি যেটা চেষ্টা করছে সেটাও হবে না। দেন আমি ওই ছেড়ে দিই, আমি ডিএমটা ছেড়ে দিয়ে আমি চেষ্টা করি আমার প্রফেশনাল ফিল্ডে আসতে আসতে। বিমান বাহিনীর কাছে আমি আবার আবেদন করি, আমার ফ্লাইং আওয়ার একটা সার্টিফিকেট তাদের দিতে হয়, সেটা ছাড়া আবার আমার এখানে বেসামরিক বিমান যাতে কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লাই করা যায় না। তো আমি বিমান বাহিনীর কাছে গেলাম, তাদের কাছে বললাম যে আমি এই অবস্থা ছিল, এখন এখানে আছি, আমার এখন সমস্যা হচ্ছে, আমাকে একটা সার্টিফিকেট তুমি দাও। তো বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পরে তারা আমাকে দয়া পরবশ হয়ে সার্টিফিকেটটা দিল।
হ্যাঁ, কত আওয়ার ছিল আপনার?
আমার তখন ছিল 1600 ঘন্টার মতো।
1600 ঘন্টা, ওকে, অনেক হিউজ। তো
হ্যাঁ, আমি 10 বছরের মতো ফ্লাই করেছি এবং আমার 10 বছরের ফ্লাইং এর মানে আমি ফ্লাইং এর মধ্যে ছিলাম ম্যাক্সিমাম সময় 10 বছর। 1600 ঘন্টা মানে বছরে আপনি 160 ঘন্টা মতো করেছেন না?
হ্যাঁ,
160 ঘন্টা। তো 1600 ঘন্টার উপরে আমার ফ্লাইং ছিল। তো আমি ওই ফ্লাইং আওয়ার সার্টিফিকেট পাওয়ার পরে সিভিল এভিয়েশন দিলাম, দেওয়ার পরে ওরা এটা নিল। নেওয়ার পরে আমার পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি সব ক্লিয়ার করলাম। তারপরে আমি বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বলে একটা কোম্পানি আছে যেটা পিএইচপি এবং ইউনিয়ন গ্রুপ পরিচালিত, বাট ওইটা আলটিমেটলি তখন ফ্লাইং শুরু করতে পারে নাই। তা আমার ফ্লাইং যেহেতু শুরু হচ্ছে না, দেরি হচ্ছে, আমার লাইসেন্স হচ্ছে না, আমি তখন এই যে আমি আয়োজনের কথা বললাম আপনার কিছুক্ষণ আগে, গ্রুপ ক্যাপ্টেন জাফর, ওনার সাথে যোগাযোগ করি। উনি আমাদের বিমান বাহিনীতে ছিলেন এবং আমাদের হেলিকপ্টার ইন্ডাস্ট্রি বাংলাদেশের মধ্যে যে পায়োনিয়ার যদি বলে কিছু থাকেন, উনি হচ্ছেন তিনি। বলতে পারেন গ্রুপ ক্যাপ্টেন এম আবু জাফর, ওনার হাত দিয়েই বাংলাদেশের হেলিকপ্টার ইন্ডাস্ট্রি বর্তমান অবস্থানে আসা। উনি মানে উদ্যোগ নিয়েছেন বলেই আমাদের হেলিকপ্টার ইন্ডাস্ট্রি আজকে এই শেপে আসতে পেরেছে এবং আরো অনেক দূর যাবে। ওনার অবদানটা অনস্বীকার্য। ওনার কাছে আমি দেখা করি যে স্যার আমি এই ছিলাম, এই হচ্ছে আমার, এখন আমার তো স্যার একটা জব দরকার, আমার লাইসেন্স দরকার। তখন উনি স্কোয়ারে জয়েন করেছেন। তো স্কোয়ার তখন
হেলিকপ্টার শুরু করেছে
2009 এর শেষ দিকে, তার আনে 10 এ শুরু করে অপারেশন,
মানে পায়োনিয়ার কারা এই
এই ফিল্ডে হেলিকপ্টারে পায়োনিয়ার হচ্ছে কমার্শিয়াল সেক্টরে সাউথ এশিয়ান এয়ারলাইন্স। মেজর মান্নান স্যার একজন আছেন,
জি,
অবসরপ্রাপ্ত, উনি সানম্যান গ্রুপের।
আচ্ছা,
ওনাদের কনসার্ন হচ্ছে সাউথ এশিয়ান এয়ারলাইন্স।
আচ্ছা,
এটা হচ্ছে শুরু করেছে, মানে হেলিকপ্টার তারা প্রথমে এনেছে। কিন্তু ওইখানেও প্রথম ছিল আমাদের গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর। সাউথ এশিয়ান আসার আগে আরেকটা কোম্পানি এনেছিল, সেটা হচ্ছে নিটল গ্রুপের মাতুব সাহেব।
আচ্ছা আচ্ছা,
ওইটাই আমাদের জাফর স্যার অ্যাকচুয়ালি ফিলিপাইন থেকে ফ্লাই করে নিয়ে এসেছিলেন।
আচ্ছা আচ্ছা,
উনি প্রথম বাংলাদেশের কমার্শিয়াল পাইলট লাইসেন্স হোল্ডার হেলিকপ্টারের।
আচ্ছা,
এর আগে কোনো হেলিকপ্টারের কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল না। তা আমি স্যারের কাছে গেলাম যে স্যার আমার তো অবস্থা, আমার তো এখন বলতে পারেন যে হ্যান্ড টু মাউথ, নাথিং ইজ উইথ মি, সো আমার একটা ইয়ে দরকার, সাপোর্ট দরকার। তো পরে আমাকে বললো তুমি অ্যাপ্লাই করো, আমি স্কোয়ারে অ্যাপ্লাই করলাম। স্কোয়ারে অ্যাপ্লাই করলাম ফ্লাইং শেখা মানে লাইসেন্সের জন্য। তো প্রথম 3 মাস আমি স্কোয়ারে ছিলাম উইদাউট পেমেন্ট, লাইসেন্স করেছি। তো লাইসেন্স করার পরে আমার লাইসেন্স হলো, আমি বলছি 2010 এর শেষের দিকে কথা। লাইসেন্স হওয়ার পরে সারা একজন একটা হেলিকপ্টার দুজন পাইলট খুব ক্র্যাম্প ছিলেন এবং খুবই আরো পাইলট প্রয়োজন হচ্ছিল, তখন আমাকে বললো যে তুমি কি স্কোয়ারে জয়েন করবা? হ্যাঁ স্যার, আমি উইথ প্লেজার। তো স্যার আমাকে বলার পর আমি ইন্টারভিউ দিলাম, দিয়ে স্কোয়ারে দিলাম। আমি খুব কৃতজ্ঞ স্কোয়ার, স্কোয়ারের যে পরিচালক আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার আছেন অঞ্জন চৌধুরী, উনি উনারই বলতে পারেন যে উনারই ব্লেসিংস এ আমি আমার লাইসেন্সটা করি করেছি, এবং উনি পরবর্তীতে আমার সবকিছু হয়ে যাওয়ার পরে আমাকে স্কোয়ারে নেওয়ার জন্য জাফর স্যারকে বলেন। আমি স্কোয়ারে জয়েন করেছি, করার পরে
আমাদের অঞ্জন স্যারই কি দেখেন, মানে অঞ্জন স্যারই দেখেন?
উনি জি দেখেন।
আচ্ছা,
উনি আমাদের স্কোয়ার এয়ার এর উনি ওনার আর কি, মানে সিইও। তো উনি আমাকে নেন, নেওয়ার পরে আমি বলছি 2010 এর শেষের দিকে কথা, তখন আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমার মেয়ে আসে পৃথিবীতে। তা আপনি জানেন যে আমাদের সংসার শুরু করেছি আমরা, তা আমাদের কোনো, কিন্তু আমাদের 13 বছর কিন্তু আমাদের কোনো বেবি হয়নি। তো দ্যাট ওয়াজ দ্য টাইম আমাদের আমার প্রথম বেবি আসে 30 ডিসেম্বর 2010, এবং আমি স্কোয়ারে জয়েন করি 1 ডিসেম্বর। তো সব সুখে এবং খুশির খবর আসতে লাগলো, শুরু হলো আসা।
সেটাই, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য আসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। সেই ছোটবেলাতে আমরা শিখেছিলাম যে আসলে চাঁদ আকাশে আছে, হাসি আসবেই, সুতরাং মেঘ খুবই সাময়িক, সেটাই হয় আসলে।
তো আমার মেয়ে আসলে আমি আমি বলবো, ওরা সবাই বলে, আমি বিশ্বাস করি যে এই সবকিছু আমার মেয়ে তার সাথে করে নিয়ে আসছে,
সৌভাগ্যের প্রতীক
সে নিয়ে আসে সাথে করে। আমার পৃথিবীতে আমার মা, আমার স্ত্রী, তারপরে যদি আমার বাবা, তারপরে যদি কেউ থাকে, আমার মেয়ে। এবং আমি বাসায় গেলে আমি এখন যদি বাসায় যাই, এখন যখন যাবো আমার জুতারা নিয়ে যাবে, আমার মানে সবকিছু সে, তার সবকিছু তার, অন্য কেউ এটা করবে এটা সে নিতেই পারে না, নিবে না সে। ইভেন আমি যদি আপনার ভাবির সাথে একটু বেশি কথা বলি, কাছাকাছি থাকি, সেটা দেখতে পারেন না, মানে তার ভালোবাসাটা ভাগ হয়ে যাচ্ছে এরকম আর কি। তো সে আসে 30 ডিসেম্বর 2010। তো এবং সব সুখ, সব খুশি, আনন্দ সব আসতে শুরু করলো তখন। তো 2010 আমি জয়েন করেছিলাম লাইন পাইলট হিসাবে, পাইলট হিসাবে ওখানে জয়েন করেছিলাম। তারপরে 1 বছর পরে ওখানে আমি চিফ অফ ফ্লাইট সেফটি বলে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওটা আমি পাই। এর মধ্যে অনেক ফ্লাই করেছি, এবং গত 2 বছর যাবত, 2 বছরের মতো সময় আমি ওখানে পরিচালক হিসাবে কাজ করছি, মানে আমি স্কোয়ার এয়ার এর DFO বলে, ওরা সিভিল এভিয়েশনের ভাষায় ডাইরেক্টর ফ্লাইট অপারেশন, মানে স্কোয়ার এয়ারটা বলতে পারেন যে আমি রান করছি গত 2 বছর। এবং এটা আমার মনে হয় আমি বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে ইয়াংগেস্ট DFO, আমার থেকে ইয়াং মনে হয় এখনো আর কেউ DFO হয় নাই।
ভেরি গুড নিউজ। না একটা যেটা হচ্ছে কি, এটা তো একটা বলা যেতে পারে এই এই ইন্ডাস্ট্রিটা এখনো ইমার্জিং একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে। কিছুদিন আগে আমরা প্রথমত একটা ইন্টারভিউ পড়েছিলাম স্কোয়ার নিয়ে, লেখা হয়েছে। একটা হচ্ছে খুব এক্সপেন্সিভ, নো ডাউট, সাধারণ মানুষের অ্যাক্সেসের মধ্যে এখনো আসে নাই, এটা একটা। আরেকটা হচ্ছে যে সম্ভাবনার জায়গাটা। হ্যাঁ, দুটোই। আপনার কাছ থেকে সম্ভাবনার জায়গাটা শুনি, যে এই এয়ার এর যে অবস্থা এখন আছে প্রাইভেট কোম্পানিগুলো জায়গাগুলোতে এসছে, সেই জায়গাগুলোতে আপনার কি মনে হয় এটা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যেতে পারে?
আসলে আমি যদি মানে নিরপেক্ষভাবে বলি, হেলিকপ্টারের বর্তমান যে অপারেশন হচ্ছে, সে অপারেশন করে কিন্তু বাংলাদেশে এটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল না।
ওকে,
যারাই হেলিকপ্টার আনছেন তারা তাদের নিজস্ব প্রয়োজনটাকে মিট করার জন্য আনছেন, এই প্রয়োজনটাই আসলে
জরুরি।
এর পাশাপাশি আমরা যে চার্টার করছি, যে EMS বা মেডিকেল সার্ভিস সাপোর্ট দিচ্ছি, এটা করছে আমাদের কস্টটাকে উঠিয়ে আনার জন্য, মানে যেই কারণে আমরা ব্যবহার করছি। যদিও আমাদের অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ইজ ডিফারেন্ট, এটা একদম এক্স্যাক্টলি অন্য যে কোম্পানিগুলো আছে আমাদের স্কোয়ার কনসার্ন সেভাবে হচ্ছে, কিন্তু তারপরেও যেমন আমাদের MD স্যার বা চেয়ারম্যান অন্যরা যখন যাতায়াত করেন কর্পোরেট, তারা কিন্তু পে করেন, তারা কিন্তু ফ্রি যাচ্ছেন না, প্রতি ঘন্টা কিন্তু পেইড, এবং প্রত্যেকটা ঘন্টা কিন্তু রেভিনিউ আওয়ার। তো আমাদের এটা এটা আমরা মেনটেন করি, স্কোয়ার এটা মেনটেন হয়, এবং আমরা নিরাপত্তার দিক দিয়ে, সেফটি, ফ্লাইট সেফটি দিক দিয়ে সবচেয়ে সর্বোচ্চ নিরাপত্তা আমরা মেনটেন করি। আমরা কখনো কোনো ফ্লাইট সেফটি ইস্যুতে কোনো কম্প্রোমাইজ আমরা কখনো করি না।
আচ্ছা,
তো যাই হোক, স্কোয়ারে যেভাবে চলছে আমি আমি বললো মোটামুটি ভালোই চলছে স্কোয়ার, এবং আরো ভালো করবে। আমাদের ফ্লিট এক্সপ্যান্ড করার প্ল্যান আছে, আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করছে ফ্লিট আরো বাড়াবে। তো এতে করে আমাদের নিশ্চিতভাবে আমরা আমাদের ক্লায়েন্ট যারা আছে ওদেরকে আরো ভালো সেবা দিতে পারবো। তো আমার দিকটাতে আসি, তো আমার মেয়ে হলো 30 ডিসেম্বর 2010। আমি 2 বছর পরে আমি 2012 আমার ছেলে হলো।
বাহ, আরেকটা গুড নিউজ।
হ্যাঁ, আমার মেয়ের নাম হচ্ছে আলবিনা, আমার ছেলের নাম হচ্ছে রাইদ। নাম দুটো একদম স্বার্থপরের মতো আমি রেখেছি, না অনেক হয় না যে বাবা দাদা দাদি বা নানা নানি বলে যে হ্যাঁ নামটা আমি রাখবো, আমি আমি বলছি না, এটা আমার ছেলে, আমার মেয়ে, এই নাম আমিই রাখবো, আমি কাউকে নাম রাখতে দিব না। যাই হোক, এই এই ঘটনাটা তখন ঘটে 2012 পহেলা মে, মেডে। তো মেডে তো ছুটির দিন, আপনি জানেন আমার ছেলে পৃথিবীতে আসে এবং সে তার জন্ম হয় স্কোয়ারে। এবং ওই সাতটা দিন আমি আপনাকে বলতে পারি, সাতটা দিন আমি স্কোয়ারে ওই ওই রুমটাতে কাটিয়েছি এবং একটা রুমের মধ্যে আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পুরো সংসারটা ওখানে ছিল। স্কোয়ার থেকে আমি সাপোর্ট পেয়েছি, আমাকে ওরা খুবই ভালোবাসে, আদর করে, আমি আমার স্যারদের কাছে অনেক কৃতজ্ঞ।
ইনফ্যাক্ট স্কোয়ার ফ্যামিলিতে যারা আছেন হয়তো বা তারা একই কথাই বলবেন, আসলে স্কোয়ার একটা খুব ভালো ফ্যামিলির মতো। এবং যারা সান্নিধ্যে থেকেছেন তারা ইনফ্যাক্ট বুঝবেন যে আসলে হাউ নাইস দে আর। ওকে, হ্যাঁ, যেটা বলছিলেন আপনি,
যাই হোক, যেখানে ছিলাম, তো আমার ছেলে পৃথিবীতে আসে, তো এটা আমার একটা অনেক বড় একটা বিশাল সুখের বিষয় ছিল এবং সেই সময়টা আমি খুব মনে করি। আরেকটা দুঃখের এবং বেদনাদায়ক সময় ছিল আমার, আমার বাবা 2014 জানুয়ারি মানে আমাদের ছেড়ে চলে গেছেন। তো বাবার বয়সও ছিল 75 মতো বয়সও ছিল, তো সেই সময়টা কষ্টের বেদনাদায়ক একটা সময় ছিল আমার। তাকে খুব মিস করি আমি, তার শিক্ষা আমার কাছে এখনো হয়ে আছে এবং তাকে আমি যখন সময় পাই তাকে যাওয়ার চেষ্টা করি, তার জন্য দোয়া করি। এবং বাবা একটা ছেলের জন্য জীবনে কি হতে পারে সেটা আমি এখন আমার ছেলে এবং মেয়েকে দিয়ে বুঝি, এবং আমি চেষ্টা করব আমার ছেলে মেয়েকে আমি সেভাবেই মানুষ করার জন্য, তার মানুষ হতে পারে। এছাড়াও ফ্লাইং এর, আমি ফ্লাইংটা খুব এনজয় করি।
এখন কত ঘন্টা হলো টোটাল?
আমার এখন ফ্লাইং 3600 ঘন্টার উপরে আছে।
3600 ঘন্টা, ইটস হিউজ।
3600 ঘন্টা মানে আপনি চিন্তা করেন, 1600 থেকে আপনি 2000 ঘন্টার মতো ফ্লাই করেছি আমি, অ্যারাউন্ড 2000 আওয়ার্স ইন লাস্ট 4 ইয়ার্স।
ওকে ওকে,
500 করে মনে হয় বছরে।
মনে হয় না কখনো কখনো রিস্কি?
আমি না ফ্লাইংটাকে না যখন এনজয়, আমি ফ্লাইটে আমি এনজয় করি। রিস্কির কথা যেটা আপনি বলছেন, হ্যাঁ রিস্ক, সব পৃথিবী আপনি রাস্তাতে গাড়িতে নিয়ে গেলে রিস্ক আছে, কিন্তু আমার আমার একটা ফিলোসফি কাজ করে এখানে, যে আমার, আমি যখন পৃথিবীতে এসেছি আমার যাওয়ার সময়টা নির্ধারিত, সেই সময়টাকে আমি এগোতেও পারবো না, পিছাতেও পারবো না, নিরাপদও করতে পারবো না। সো হোয়াট এভার আমি যেটাই লিড করছি, যে লাইফটা লিড করছি, আমি এটাকে আই শুড লিভ ইট ফুলেস্ট, মানে প্রতিটা মুহূর্ত আমি এনজয় করব, আমার কাজের মধ্যে হোক, আমার লেজার টাইমে হোক, আমার এনজয় করব। এখন আমার সময় যেখানে যেখানে ফুল স্টপ পড়ে যাবে সেটা কিন্তু আপনি থামাতে পারবেন না, আপনি যেখানেই যান আপনার কিন্তু আপনার ফুল স্টপ আপনাকে নিয়ে যাবে। সো আমি যেটা মনে করি, যে যেটাই ঘটে না কেন বা যেটাই ঘটবে না কেন সেটা তো ভবিতব্যের বিষয়, বাট এখন যেটা ঘটছে সেটাকে আমার উপভোগ করতে হবে, এনজয় করতে হবে, সেটাকে আমার কাজে লাগাতে হবে। যাই হোক, ওই জায়গাটায় ফ্লাইং আমার কাছে খুব প্যাশন। তাছাড়া আমার আরো দুটো প্যাশন আছে, একটা হচ্ছে ফটোগ্রাফি, আরেকটা হচ্ছে স্পটিং। আপনি স্পটিং এর কথা জানেন, যে প্লেন স্পটার্স বলে একটা বিষয় আছে। থার্ড আই ফটোগ্রাফি সোসাইটি বলে একটা অর্গানাইজেশন আছে আমাদের, আমি ওটা প্রেসিডেন্ট এবং ফাউন্ডার মেম্বার। আর PSBD, প্লেন স্পটার্স বাংলাদেশ, এটা ওনার একটা খুবই জনপ্রিয় একটা সাইট, মানে ফেসবুক সাইট, যেটাতে আমরা বাংলাদেশের মানে সবচেয়ে জনপ্রিয় একটা প্লেন স্পটিং গ্রুপ বলতে পারেন, তার সাথে আমি অ্যাক্টিভলি কাজ করছি। তো এই ছিল আমার মোটামুটি জীবনের গল্প, এবং সামনের দিকে দেখতে হবে।
ওকে, সামনের দিকে আমরাও দেখতে চাই। এই পর্যায়ে আমরা অফকোর্স একটা ব্রিদিং স্পেস নিব। আমরা যার জীবনের গল্প এতক্ষণ ধরে শুনছিলাম তার কাছ থেকে অবশ্যই আমাদের কিছু না কিছু কোশ্চেন থাকবে, কিছু না কিছু বলার থাকবে, কিন্তু ছোট্ট একটা গানের পর আমরা আপনার অনারে একটা গান বাজাতে চাই, আপনার যে কোনো একটা পছন্দের গান।
যে কোনো পছন্দের গান?
Music shona hoye temni to jokhon
shona hoy,
okay, you can dedicate your this song to your life partner. Yeah, of course.
That is hocche you are my best friend 1982.
You are my
best friend.
Acha, you are my best friend, Don Williams er gaan, tai to? Okay, please shrota amra ei gaan ta shonar por por abaro fichhi.
You're my anchor in life's storm. most of all, you're my best friend. When I need hope and inspiration, you're always strong when I'm tired and weak. I could search this whole world over, you'd still be everything that I need. You're my bread when I'm hungry. You're my shelter from troubled winds. You're my anchor in life's ocean. But most of all, you're my best friend. You're my bread when I'm hungry. You're my shelter from troubled winds. You're my anchor in life's ocean. But most of all, you're my best friend.
Close Up presents Hello 8920 Close Up. The closer, the better. Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.
Okay, Kamal bhai, একটা যেটা হচ্ছে যে মোটামুটি লম্বা সময় আপনার সঙ্গে আমার পরিচয়, একবার স্কয়ার এয়ারে যারা সৌভাগ্য হয়েছিল এবং ইট ওয়াজ নাইস জার্নি, ইউ নো দ্য পালস, যারা প্যাসেঞ্জার ওখানে ওঠে তাদের পালসটা আপনি খুব ভালো জানেন, যে কারণে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তখন থেকে শখ ছিল যে যেভাবেই হোক না কেন আফটার লাইফ আমার কেন যদি মনে হচ্ছে সামথিং ইন্টারেস্টিং কিছু একটা আছে, মানুষের এরকম হয় না যে খুব কাছাকাছি গেলে মনে হয় কি যেন একটা হতে পারে, কি যেন একটা হতে পারে, তো সেই জায়গা থেকে আপনাকে আপনার কাছাকাছি যাওয়ার পরে মনে হয়েছে ইউ আর ইন্টারেস্টিং, ইউ আর ইন্টারেস্টিং। তো যাই হোক, আজকে আপনার সম্পর্কে কিছুটা জানার সৌভাগ্য হলো আমাদের লিসনারদের থাকে আমারও। কি বলার আছে এই যে জীবনের অভিজ্ঞতা, আপনি যেটা বলছিলেন 38 ইয়ার্স অর 36 ইয়ার্স যেটাই হোক না কেন, এই অভিজ্ঞতার আলোকে আপনি লিসনারদেরকে কি বলতে চান?
একটা জিনিস আমি শিখেছি, খুব এক্সপেন্সিভ লেসন হয়েছে আমার জীবনে, সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের যে লিমিট বা আমরা যেটাকে বলি সীমা যেটা, সেই সীমাটা আমরা মনে রাখি না। অনেক সময় আমরা ইম্পালসের মধ্যে অনেক কিছু করে ফেলি, যেই জিনিসগুলো আসলে আমাদের জীবনকে অনেক পাল্টে দিতে পারে। যেমন আমি যেই গল্পটা আপনাদেরকে বললাম, এটা আমার নিজের জীবনের গল্প, এবং এই জীবনের গল্প থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে কখনো কোনো কিছু নিয়ে রিয়্যাক্ট করা যাবে না।
ওকে,
আপনি যদি কোনো কিছু নিয়ে রিয়্যাক্ট করেন তার মানে আপনি কারো একটা মানে আপনাকে খোঁচা দেওয়া বা আপনাকে প্রভোক করার পরে আপনি সেটাতে রিয়্যাক্ট করলেন, এতে করে হবে কি আপনি আসলে আর আপনার নিয়ন্ত্রণের মধ্যে নাও থাকতে পারেন। আপনি হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, আপনার জীবনে যত দুঃখ কষ্ট যত চাপ যত প্রেশার যা কিছু আসুক না কেন, আপনি যদি এটা শেয়ার করেন আপনার লাইফ পার্টনারের সাথে, আপনি যদি সিনসিয়ার থাকেন, অনেস্ট থাকেন, তাহলে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনি যখনই কোনো ইম্পালসিভ সিদ্ধান্ত নেবেন তখনই আপনি আপনার জীবনের একটা বড় ভুল করে ফেলতে পারেন যেটা আসলে এক্সপেক্টেড না। দেখেন, আমি যখন প্রথম জীবনে সাফল্যের পর সাফল্য পাচ্ছিলাম তখন আমার হয়তো মনে হয়েছে যে আমি হয়তো আনটাচেবল, আমি হয়তো এটা করে পার পেয়ে যেতে পারবো, বা আমি হয়তো সঠিকভাবে চিন্তা না করে অনেক অ্যানালাইসিস না করে আপনজনদের সাথে স্পেশালি যে আপনার জীবনসঙ্গী তার সাথে শেয়ার না করে আপনি একটা কাজ করে ফেললেন এবং তার কনসিকোয়েন্সে আপনি কতটা বন্ধুর পথ আপনাকে পাড়ি দিতে হলো। তো একটা ভালো কাজ হয়েছে, আপনি জানতে পেরেছেন কে আপনার বন্ধু কে আপনার বন্ধু নয়।
বিপদ ইনফ্যাক্ট ডিফিকাল্ট সিচুয়েশনে মানুষের পড়া উচিত আমি কেন জানি মনে করি, কারণ কাছে সাম হাও এটা অনেক দিক থেকে পজিটিভ, মানে সারাউন্ডিং চেনার জন্য, নিজেকে বোঝার জন্য, উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে কিনা সেটা বোঝার জন্য। আর তওয়াক্কাল তো আল্লাহ, উপরে তো আল্লাহ আছেনি, আল্লাহ কোনো না কোনো ভাবে টেনে তুলবেনি যদি আপনি সৎ হয়ে থাকেন।
সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা মাঝখানে বলেছিলাম যে টু থিংস ডিফাইন্স ইউ, আমি বিশ্বাস করি, এটা আমার জীবনের গল্প থেকে বিশ্বাস করি যে টু থিংস ডিফাইন্স ইউ, একটা হচ্ছে টু থিংস ডিফাইন্স ইউ, ইউর পেশেন্স হোয়েন ইউ হ্যাভ নাথিং,
রাইট,
এন্ড ইউর অ্যাটিচিউড হোয়েন ইউ হ্যাভ এভরিথিং,
ফাইন।
আপনার যখন ওরা বলে যেরকম কথা এভাবে বলে যে হোয়েন ইউ গেট লট অফ মানি লট অফ ওয়েলথ ডোন্ট ইম্প্রুভ ইউর লিভিং স্ট্যান্ডার্ড ইম্প্রুভ ইউর গিভিং স্ট্যান্ডার্ড, এরকম ইন্টারেস্টিং কথা আমি কয়েকদিন আগে পড়লাম যে হোয়েন ইউ হ্যাভ লট অফ মানি লট অফ ওয়েলথ ডোন্ট ইম্প্রুভ ইউর লিভিং স্ট্যান্ডার্ড ইম্প্রুভ ইউর গিভিং স্ট্যান্ডার্ড। আপনি কাকে কতটুকু দিচ্ছেন আপনি দেখবেন দেওয়ার মধ্যে কিন্তু আনন্দ আছে, এই এই আনন্দটা কিন্তু আপনি অন্য কিছুতে পাবেন না, ঠিক আছে। সো ওইটি আর কি যে আমার আমার জীবনের গল্প থেকে আমার আমি যেটা শিখেছি লিসেনারদের যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দুইটা জিনিস আমাদেরকে ডিফাইন করে, একটা হচ্ছে আপনার পেশেন্স যেটা আমি রাখতে পেরেছিলাম, অপেক্ষা করেছি ধৈর্য ধরেছি এবং সেটাকে ফিরে আসার চেষ্টা করেছি, এবং আল্লাহর রহমত আমার বাবা মার দোয়া আশীর্বাদ আমার জীবন সঙ্গী তার আত্মত্যাগ সবকিছুর জন্য আজকে আমি আজকের পর্যায়ে আমি নিজেকে সফল বলবো না, আমি বলবো যে আমি
বাট ইউ আর দ্য ফাইটারস, অফ কোর্স আপনি সেটাই বলবেন,
এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু বি আ ফাইটার।
ওকে, সফল তো আসলে কোন সফল মানুষ নিজেকে বলেন না, সেটা আসলে সোসাইটি জাস্টিফাই করে। সো ইন দ্যাট সেন্স যার জীবনের গল্প প্রচার করা হলো সে সফল কিনা সেটা আপনারাই বিচার করবেন, কিন্তু আমরা বারবারই বলতে চাই একজন সমাজের একেবারেই কি বলা যেতে পারে গ্রাসরুট পিপল হতে পারে। আমরা কিছুদিন আগে একজন মানুষের জীবনের গল্প এখানে প্রচার করেছি যিনি প্রতিবন্ধী এবং যিনি এত বেশি স্ট্রাগল করে চলেছেন এখনো সোসাইটিতে, তিনি একদিনের জন্য মানুষের কাছে হাত পাতেননি, তার ডান পা নেই, তার ডান হাত নেই, সে ঠিক মতো কথা বলতে পারে না, ছোটবেলা টাইফয়েডে সবকিছু হারিয়েছিল। আপনাদের হুমায়ুনের কথা নিশ্চয়ই মনে আছে, সেই হুমায়ুনকে আমি শেষে একটা প্রশ্ন করেছিলাম, আপনার মতো যারা প্রতিবন্ধী তারা তো অবলীলায় দিনে দুই ঘন্টা শুধু মানুষের কাছে হাত পেতে আরামসে জীবন ধারণ করতে পারে, কেউ কেউ তো এখন ফ্ল্যাটও বানিয়ে ফেলছে, আপনি কেন করেননি? সে মাথা উঁচু করে বলেছিল যে একটা পয়সা নিয়েও মানুষের কাছ থেকে চেয়ে নিয়েও একদিনের জন্য বাঁচতে চাই না, এবং সে সেটা করেনি। কত দুঃসহ জীবন যাপন সে করে তারপরও সে সেটা করে না, এটা হচ্ছে মানুষের জীবনের এথিক্স। এই মানুষগুলো আমাদের জীবনে অনুপ্রেরণার, এই মানুষগুলো আমাদের জীবনে উৎসাহের, এবং ওই মানুষ থেকে শুরু করে আজকের এই বৈমানিক কামাল ভাই পর্যন্ত উই আর অল ফাইটার্স, যারা ফাইট করছি তারাই নিজেদেরকে এগিয়ে নিচ্ছি এবং এই সমাজটাকে আমরা একসময় তারাই এগিয়ে নিব এবং সোনার বাংলাদেশ তাদের হাতেই আসবে। প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট নাইন টু জিরো, তবে হ্যালো ইট নাইন টু জিরো বাকি সেগমেন্ট যেগুলো সেগুলো নিয়ে আমরা একটু পরেই ফিরব, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট নাইন টু জিরো ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আমরা দুই বোন নসিনী থেকে বলছি, এমন ভাইয়ের গল্প শুনে আমরা খুবই আপসেট হই, এরকম জীবনের গল্প বাস্তবে কখনো শুনিনি, অনেক খারাপ লাগছে তুমি মারা যাওয়ার কথা শুনে।
আমি মোহাম্মদ মাহবুব আলম, আমি কাতারের দোহা সিটি থেকে বলছি। ইমাদ হাশমি ভাইয়ের জীবনের গল্পটা শুনে আমার বুকে এবং গলায় অনেক ব্যথা অনুভব করেছি আর দু চোখ দিয়ে শুধু পানি ঝরছে। ইমাদ ভাই, আপনাকে সমবেদনা জানানোর ভাষা আমার নাই, আপনার এবং তুলির অসীম ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনি তুলির মতো আর কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন না, আপনি অবশ্যই বাঁচবেন আর ওইটা শুধু আপনার মায়ের জন্য।
আমার নাম তানিয়া আক্তার জুয়েল, ইমাদ ভাইয়ের গল্পটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, ফুলে অপু অনেক কষ্ট পেয়েছে, ইমাদ ভাই আমার সঙ্গে আল্লাহ আছে উনি আসতে গিয়ে যান।
ডাক্তার জহিরুল, এবারের ঘটনাটা শুনলাম, মেয়েটির ভালোবাসা সম্পূর্ণ সঠিক ছিল, একটু ভুলের জন্য এটি সবকিছু শেষ হয়ে গেল, সারা জীবন মানুষকে বুদ্ধি দিয়েছে, কিন্তু আজকে নিজের কি বলতে পারতেছিলাম।
আমার নাম ইমা, তোমার ভাইয়ের জীবনের গল্পটি শুনে আমার খুব খারাপ লাগছে, তুলি আপুকে মুসলমান বানিয়ে জানা ইমা ভাইয়ের বিয়ে করলে তা খুব ভালো হতো, মনে হয় তুলি আপুর হায়াটা ছোট ছিল তাই ও চলে গেছে।
আমি মোহাম্মদ সামান ভাই বলছি, ইমাদ ভাই যে গল্পটা শুনলাম খুবই আশ্চর্যজনক, তাই আমি মনে করি পৃথিবীর মধ্যে একটা নতুন করে ইতিহাস সৃষ্টি হলো প্রেম নিয়ে, খুব কষ্ট হচ্ছে আমার।
আমার নাম মুক্তাবুদ্দি, ইমাদ ভাইয়ের জীবনের গল্প শুনলাম, শুনে আমার খুব কষ্ট লাগবে, তুলি আপু ইমাদ ভাইয়ের জন্য জীবন দিয়ে দিছে, দোয়া করি তাদের জন্য বেশ নসিব করে।
আমার নাম রাজু, আমার এক চাচা কাকা তিনি শুধু আত্মহত্যা করার পথ বিছে গেছিলেন, কিন্তু ইমাদ হাশমি ভাইয়ের গল্প শুনে তিনি আর আত্মহত্যা করতে চান না।
আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি, ইমদাদ হাশমির ভাই, জীবন এখানে থেমে থাকে না, জীবনে আরো কিছু করার আছে, আপনি এগিয়ে যান এই কামনাই করি, আপুকে কাজটি করলো, আপু ভুল ছিল আপনি সঠিক ছিলেন, আপু এই পাগলামি করাটা ঠিক হয়নি।
আছি। আমার নাম রাজীব আহমেদ অর্ণব। ইমাদ ভাইয়ের ঘটনাটা শুনে আসলে অনেকটা কষ্ট পাচ্ছি। ভাইয়া নিতান্ত একজন ভালো মনের মানুষ, মায়ের জন্য হলো তুমি বেঁচে থাকো।
আমার নাম সামান নাফিস। আমার এই জীবনে ছোট থেকে অনেক কষ্ট করে আজ আমি এ পর্যন্ত এসেছি, আর এই কষ্টের গল্প আমি সবাইকে জানাতে চাই, তাই এফএম রেডিওতে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়া হোক।
নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি, কেউ পড়ালেখা করলাম, শুরুতে আমার কত কষ্ট ছিল এবং এখন কত সুখ, এই নিয়ে আমি জনগণের মাঝে বিস্তারিত তুলে ধরবো। প্লিজ আমাকে গল্প বলার জন্য সুযোগ করে দেবেন।
আমি মুন্নি আক্তার, আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে। আমার জীবনে আমি অনেক ভুল করেছি, এই জন্য আমি চাই না যে আমার মতো ভুল আর কেউ করুক, তাই আমার মনের কষ্টটা আমি সবার কাছে প্রকাশ করতে চাই। বাট আমি যে প্রতারিত হয়েছি, আমি চাই না যে আমার মতো প্রতারিত কেউ হোক, এই জন্য আমি আপনাদের কাছে কিছু বলতে চাই।
আমি মোহাম্মদ আলী। ছোটকালে আমার আব্বার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, এরপর আব্বা বিবাহ করে, আমার ঘরে সৎমা আসে, কিন্তু আমার সৎমা এবং আমার জানা মতো অন্য অন্য সৎমার মধ্যে অনেক পার্থক্য। আমি চাই আমার জীবনের গল্পটা আমি বলতে, যে সৎমা আসলে কিরকম হয়, সে আমাকে যদি একটু সুযোগ করে দেন আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করবো আপনাদের সাথে।
আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। ছোটবেলা থেকে আমার বাবার অনেক অত্যাচার সহ্য করেছে আমার মা এবং আমিও, আজও সহ্য করে আসছি। আমি একবার কিডন্যাপ হয়ে যাই, তারপর আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। আপনারা আমাকে প্লিজ নির্বাচন করুন, আমি আপনাদের কাছে অনেকদিন ধরে ট্রাই করছি।
আশা, আমার সম্পর্ক করে বিয়ে হয়েছিল, আমার আব্বা মা তো শ্বশুর শাশুড়ি মাইনা নিছে, এখন আমার স্বামী চলে গেছে, কোথায় চলে গেছে আমি জানি না। আমি গার্মেন্টসে চাকরি করি, ছোট থেকে তো আমি অনেক কষ্ট করতেছি, বাপ মার ঘরেও আমার সুখ হয়নি। যদি একটু সুযোগ দেন তাহলে আমার জীবনের গল্পটি আপনাদের সাথে শেয়ার করে আমি আমার মনের দুঃখটা হালকা করতে চাই।
আমার সাথে একটা হিন্দু মেয়ের সাথে রিলেশন ছিল 3 বছর যাবত, এবং বিয়ের পর ওকে আমি মুসলিম করি, 3 মাস সংসার করি। ওর বাবা মামলা দেয়, আমি আরো একসাথে জেলে যাই। জেল থেকে আসার পর থেকে আর ওর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। এখানে মধ্যে অনেক কাহিনী আছে, আমি সেগুলো এবিসিডির মধ্যে বলতে চাই, প্লিজ আমাকে একটা চান্স দিন।
আমার নাম সোনালী, আমি জব করি। আমার ছোটবেলা থেকে আমার বাবা মায়ের সাথে আমার যা যা হয়েছে সবকিছু এফএম রেডিওতে বলতে চাই। আমি চাই আমার ব্যাপারটা সবাই জানুক, আমার মতো যেন কষ্ট কেউ না পায়। আমাকে দয়া করে যদি এবিসি রেডিওতে চান্স দেওয়া হয় আমি সারা বিশ্বকে জানাতে চাই।
আমার নাম মোহাম্মদ মুন্না। আমার জীবনের গল্প অনেক কঠিন এবং আমি অনেক নিষ্ঠুর কঠিন বাস্তবতার মাঝে বড় হয়েছি। ভালোবাসা সম্পর্কিত অনেক দুর্ঘটনা আছে আমার জীবনে, বিয়ে, আমার জীবনের সবকিছু মিলে আমি অনেক কিছু ভুল করছি, যেগুলো আমি হ্যালো 8920-তে বলে সবার কাছে ক্ষমা প্রার্থী হতে চাই।
আমি ডাক্তার মাহতাব সিদ্দিক। আমি মাত্র 4 ঘন্টা একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করি, আমিও সুখী ছিলাম। সংসারটা মাত্র 6.5 বছর ছিল, এর ভিতর আমার অর্থ সম্পদ সব আমার স্ত্রীর নামে দিয়েছি। যদি আমার একটা সন্তান হয় সেই সন্তানটা ফালাই আমার স্ত্রী পালিয়ে যায়, প্লিজ আমাকে একটু সুযোগ করে দিন, আমি হ্যালো 8920-তে সবার সাথে কথাগুলো বলতে চাই।
Come on.